exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment.
Welcome,
welcome to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/tfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে দেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজে কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে বুধবারের রাতে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকের এই জীবন গল্প, দুইজন মানুষের জীবন গল্প নিয়ে আমরা রাত দুটো পর্যন্ত থাকবো। শুরু দিয়ে বলে নিচ্ছি, আজকে একেবারে শেষের ঘন্টায় আমাদের সঙ্গে একজন মোটামুটি বয়স্ক একজন ভদ্রমহিলা থাকবেন, তার জীবন গল্প নিয়ে, সেটা ঠিক রাত একটার পরে। এবং 11টা থেকে 1টা পর্যন্ত আজকে আমাদের সঙ্গে একজন থাকবেন, তার সঙ্গে একটু পরেই পরিচয় হবো। তার আগে আপনাদেরকে বলতে চাই একটা গুড নিউজ, সেটা হলো আগামী বুধবার থেকে ইউটিউব চ্যানেলে একই সাথে ঠিক রাত 11টায় আমাদের এই স্টোরি, মানে যে জীবন গল্পটা, সেটাও প্রচার করা হবে। জি, এটা আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা প্রচার করা অবস্থায় থাকবে ওখানে। তবে ঠিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো একই সাথে একযোগে ঢাকা এফএম এর ওয়েবসাইট বলেন, অ্যান্ড্রয়েডে আপনি লাইভ শোনা বলেন, কিংবা আমাদের রেডিওতে শোনা বলেন, এবং ইউটিউবে, সব জায়গাতে আপনি হচ্ছে হলো আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পারবেন। সো আপনাদের যেটা বলবো যে ইউটিউবে অবশ্যই গিয়ে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904 অথবা অত জটিলতার দরকার নেই, শুধু ঢাকা এফএম 90.4 নামে আপনি সার্চ করলেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব মাস্ট, ওকে, যদি আপনি নিয়মিত শুনতে চান ইউটিউবে রেগুলার। জি, আপনার নামটা একটু বলেন।
আমার নাম আমিনুল ইসলাম রানা।
আমিনুল ইসলাম রানা, বয়স কত আপনার?
বয়স 19।
জন্ম জেলা, মানে তুমি কোন জেলা জন্মগ্রহণ?
আমার মাদারীপুর জেলা জন্ম, রাজত থানা।
আচ্ছা, মাদারীপুর জেলাতে তোমার জন্ম?
জি।
ওকে, ঠিক আছে। তুমি তো নিশ্চয়ই জানো যে জীবন গল্প কিভাবে বলতে হয়, কি অবস্থা?
হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শুরু করব। ছোটবেলা থেকেই আমি খুব মানে দুষ্টুমি করতাম, যে একদিকে থেকে আমার মনে আছে কি সেখান থেকে বলবো, খুব দুষ্টু ছিলাম, এদিক ওদিক ঘোরাফেরা করতাম।
বাবা কি করতো তোমার?
আমার বাবা একটা গ্লাস কোম্পানিতে চাকরি করে।
এখনো চাকরি করে?
হ্যাঁ, এখনো করে।
তুমি কি পরিবারের বড় সন্তান নাকি?
না না, আমি 4 নম্বর।
4 নম্বর? আচ্ছা, কয় ভাই বোন তোমরা?
আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই।
আচ্ছা, ওকে, বলো।
ভাইদের মধ্যে আমি 2 নম্বর।
আচ্ছা,
ছোটবেলা খুব দুষ্টুমি করতাম, পড়ালেখাতে এরকম করতাম না, হয়তো মা বকাঝা করতো। আমরা খুব নর্মালি মোটামুটি একটা ফ্যামিলির থেকে, অ্যাকচুয়ালি খুব দুষ্টুমি, অনেক দুষ্টুমি করতাম, যে যা হয়তো মা বকাঝা করতো অনেক সময়, তো বাবা ঢাকায় থাকতো বেশি, তো যেহেতু বাবাকে খুব ভয় পাইতাম, মাকে তেমন ভয় পাইতাম না, তাই পড়ালেখাও ঠিক মতো করতাম না, তো খুব ভালোই ছিলাম। তো হঠাৎ করে আমার ভাইয়া বাইরে যায়, ওইখানে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়, ভাইয়ার দেশে চলে
যায়। দেশে চলে যায়?
দুবাই।
দুবাই, দুবাই গিয়ে
2007-তে তখন রিটার্ন আসে। আমরা মানে নর্মাল ফ্যামিলি, তো অনেকটা ইস্যু পড়ে যাই। তখন আমার আপু মানে ঢাকায় চলে আসে, আমার খালার বাসে। তো এখানে আসার পরে ওইখান থেকে জাস্ট আমার আপুর বিয়ে হয় 2011-তে। ওইখান থেকে একটা মেয়েকে দেখি, তো মেয়েটাকে আমি,
কোন বয়সের গল্প বলতে বলো তো, তখন তুমি কোন ক্লাসে?
আমি ক্লাস ক্লাস 5
পড়ো।
মেয়েটাকে আমি চিনি না, তখন আমি আগে পরে দেখিও নাই, জাস্ট ওইখানে অনেকে জিজ্ঞেস করলাম, তাই দেখে আমার কিরকম যেন লাগলো। তখন কিরকম অবশ্য বুঝতাম না। একটা কথা ভাইয়া, আমাদের ওইখানে মানে আমার দুঃসম্পর্কে ভাই লাগে, সে রিভিশন করতো, তো তাদের যে চিঠি নেওয়া দেওয়া ওগুলো আবার আমি করতাম। ওইখান থেকে আমার মাথায় কিছু ওই জিনিসগুলো ফিলিংস ই করতো, তো অনেক সময় আমি খুলে খুলে পড়তাম, তাই আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কিছুটাই আছিলাম। তাই ওকে দেখার পর আমার কিরকম যেন ভালো লাগে থেকে আস্তে আস্তে ওইখানে ভালো লাগে। তারপরে জাস্ট যখন আপুদের শ্বশুর বাড়ি যাই, তখন থেকে এখন জানতে পারি যে আপুর ননদ।
ও, তোমার আপুর ননদ?
হ্যাঁ, আপুর ননদ।
আচ্ছা,
তো জানতে পারার পরে ওইখানে সাথে অনেক দুষ্টামি হয় নাকি হয়, জাস্ট আমি আবার দেশে চলে আসি।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম সুমি।
সুমি, ওকে,
সুমি।
হ্যাঁ,
তো ওকে দেখার পরে যেহেতু জানি আমার আপুর ননদ, তাই খুব ভালোই লাগে, অনেক দুষ্টামি করি মজা করি, তা আমার ভিতরে ওরকম একটা ফিলিংস কাজ করে। তাই ওখানে যাওয়ার পরে যে আপুর চাস্তো দেওয়ার আছে, সবাই দুষ্টামি করে যে সাথে রিভিশন করবো না, এতই করো কোনো কিছুর জন্য, তুমি এদিকে চলাফেরা করো, তোমার তো দেখি না ভালো, অনেক দুষ্টামি করতো। তাই আমি ওখানে বেড়াতে যাই, ওকে ভালো লাগে, তারপরে ই করতাম, মাঝে মাঝে বেড়াতে যেতাম। তো অ্যাকচুয়ালি ওইখান থেকে আসার পরে আমি দেশে চলে আসি, তখন তারপরে ক্লাস 6 উঠি, তারপরে আমার পড়ালেখাটা বাদ হয়ে যায়, যে আমি ঠিক মতো স্কুলে যাই না, অনেক দুষ্টামি করি। তো আমার সাথে রাগ করে আমি ঢাকা চলে আসি। আমার ভাইয়া তখন ফার্নিচারের দোকান ছিল, তো ওই দোকানে আমি বলি কাজ করব। তাই এখানে দোকানে কিছুদিন থাকি, থাকার পরে ভালো লাগে না, কারণ আমার কাজের বয়স তো না তখন। তাই আমি আবার দেশে চলে যাই, ঘোরাফেরা এই সেই ওদিক দিয়ে। তাই ওর সাথে আর এরকম কথা হয় না, তো মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম আফু ধরে, তা আফু ধরলে আমি আর কথা বলতাম, যদি ওর বোন ধরতো তাহলে কথা বলতাম, ও ধরলে মানে অন্য অপরিচিত নাম্বার দিয়ে আমি তখন ফোন দিতাম, কারণ আমার কাছে তখন ফোন ছিল না, তাই চিনত না যেহেতু, তাই আমি ফোন দিতাম, তো ওকে পেতাম না, ওর কণ্ঠ না পেলে খুব খারাপ লাগতো। তো এদিকে তো আফুর বিয়ে হওয়ার প্রায় 7-8 মাস পর ওর বড় বোনের বিয়ে হয়, তো বিয়ে হয় ওই অনুষ্ঠানে আমরা যাই, যাওয়ার পরে এখানে যে বউ ভাত বলে, তো ওই বউ ভাতে যাই, ছেলে বাড়ি থেকে যে বউ ভাত করে জানি খাওয়ার জন্য। তো এখানে বউ ভাতে যাওয়ার পরে ওর আবার যে বিয়েগুলো অনেক দুষ্টুমি করে, যে তোমার সাথে রিভিশন করবানি, এই সেই, তুমি রিভিশন করবা না,
মানে কি ওকে নিয়ে দুষ্টুমি করছে আশেপাশের লোক?
হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে মানে ওর চাস্তো ভাইয়েরা মানে দুষ্টুমি করতেছে আমাকে দিয়ে, যে তুমি রিভিশন করতে। আমি এক পর্যায়ে বলি কি, কারণ আমার ভিতরে তো ই করছে যে আমি ওকে ভালো লাগে, যে সাথে রিভিশন করবো, আমি বলি তুমি বলো। তাই ও বলে, ও বলার পরে মানে অনেকটা লজ্জা পায়, পরে আমি মানে একটা ভাঙ ধরি, যে ওরে দৌড়ে নিয়ে দিই বিয়েটাকে, যে তুই কি বলছিস, তুই আমাকে বল। কিন্তু আমি এটা জানতাম যে আমি বলাইছি, কিন্তু মেয়েটা তোরা জানে না। তো অনেক দুষ্টুমি তাই, তো পরে যখন ওখানে অনুষ্ঠান শেষ হয়ে আসি আমরা গাড়িতে, তা তখন আরে বলি যে কি বলছো, মনে আছে কি করলা? তাই বলে যে পরে বলবো। না, পরে কখন বলবা, পরে গাড়িতে যখন আসি আমি বসি তোমার কোলে বসবো। কয় না, মানুষ কি বলবে, ওকে বলি যে তোমার কোলে বসবো আমি, তুমি আমাকে বলো না হয় কোলে বসবো। তো আর চাস্তো বোন থাকে, তাই বলে যে মাসি খারাপ বলবে, ওদিকে যান। তাই ওখান থেকে আমরা অনুষ্ঠান থেকে চলে আসি, চলে আসার পরে ওরে আমি ফোন দিই, তবে ফোন দেওয়ার পরে কথা হতো তখন মাঝে মাঝে, কি করলা, কি হলো, কিছু বললা না?
সুমির সঙ্গে কথা বলতাম?
হ্যাঁ, সুমির সাথে ফোন দিয়ে কথা বলতাম। তো ওর ফ্যামিলি তো ফোন, ও হঠাৎ করে ধরতো, আর যেগুলো নাম্বার দিয়ে চিনে না ওকে ফোন দিতাম, তো আমাকে বেশি মানে ই করতো না, পাত্তা দিত না। তো কথা বলতো এমনি, বললো যে ওইসব কথা বললে বলবে না আমার সাথে কথা। তো আস্তে আস্তে কথা বলতাম এইভাবে কথা বলতে বলতে, তাই আবার নেক্সট ওদের বাড়ি যাই, তো এখন আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি, দেখ এরকম আমি ওকে খুব পছন্দ করি কিন্তু আমাকে পাত্তা দিতেছে না, আমি এখন কি করবো বল। তো বলে যে দুষ্টুমি করে বলে যে তুই একটা কিস কর, তাহলে দেখবো, যদি কিছু না বলে তাহলে মনে করবি যে তোকেও খুব লাভ করে। তাই তখন শীতে ছিল, তাই আমার আফু খাটে ঘুমাইতেছিল, তা আমি ও হলো পড়তেছিল, তাই আমি পিছন থেকে যেয়ে ওকে মানে একটা কিস করি। তাই কিস করার পরে ও খুব রাগে যাওয়ার পরে আর আমি কিছু বলি না, তো বলে এটা ঠিক হলো না। তা আমি এদিকে চলে আসি, আমি ঠিক হলো না, কি ঠিক হলো, তোমাকে আমি বলতেছি তুমি কানে ভিতরে যায় না, তুমি আমার এতদিন ধরে ঘুরেছিস কিসের জন্য, হ্যাঁ বলো না হয় না বলো, তুমি তো একটা বলবা, তোমাকে এতটা ই করি, তুমি এখন এরকম করতেছো কিসের জন্য, তুমি হ্যাঁ না বলে দাও, আমি পরে বলবো। তাই তারপরে তখনও বলে না, তখনও বেশ কিছুদিন বেড়াই ওখানে, বেড়ানোর পর খুব ভালোই ছিল, দুষ্টামি করতাম ই করতাম। তাই আবার ওখান থেকে চলে আসার পর ও ফোন দেয়, কথা বলি, অনেক কথা হয়, রাত ভোর কথা বলতাম আমি করতাম। তাই তখনও আমাকে হ্যাঁ বলে নাই, ওইভাবে কথা বলতাম, আমি ওকে পছন্দ করতাম, ও আমাকে পছন্দ করতাম ও জানে। তাই আমাদের এদিকে আমি চলে আসি বাসায়, এসিয়া অনেক দুষ্টুমি করতাম আমি করতাম। তাই একদিন ফোন দিয়ে হঠাৎ করে আমার আফু চিনে ফেলে।
আচ্ছা,
আমি হ্যালো বলি, কই কী রে, 3 নম্বরে ফোন দাস, কথা বলিস না কিছুর জন্য, তোর সমস্যা কি? মানে একটু রাগারাগি করে, আমি কি ফোন দিছি এমনি, কই আমু কই, আমি কই আমু তো বাড়িতে, কয় তুই ফোন দিছিস এই নাম্বার কার, আমি কি এই নাম্বার আমার বন্ধুর, আমি ফোন দিছি, তো দুষ্টুমি করে ফোন দিলাম যে কে ধরে, আমি মানে ওর বড় আপুর সাথে কথা বলতে, আমি কি ওর বড় আপুর নাম বললাম, যে তার সাথে কথা বলবো, সে তো তার শ্বশুর বাড়ি চলে গেছে, তুই কার সাথে কথা বলবি, তার ফোন দিয়ে কথা বলিস নাকি সেজন্য? আমি কই কথা বলি না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম। কই ফোন দিলে কথা বলবি, সবাই খারাপ বলে না, কে বলে আনকল থেকে বকাঝকা করবে না, আর যদি দেখে যে তুই তাহলে তো আরো বেশি বলবে, আমার সমস্যা করবে। তো এইভাবে করি, টাইম কি আচ্ছা ঠিক আছে ফোন দেবো না, যখন ফোন দেয় তখন কথা বলবো, সমস্যা নেই। তো ফোন দেয়, আমাকে ফোন দেয়, ওর সাথে কথা বলি, এইভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে। তা আমি দেখে তো বাইরে বেকার, বাড়িতে ঘোরাফেরা করি। তো এখন আমি বলি যে আমাকে ফোন কিনে দেন বাড়ি থেকে, আমার আম্মুকে বলি। তো আমার আম্মু ফোন দিবে না, ফোন দিবে না। আফু আফুরে বলি যে আমার একটা ফোন দেন, ফোন লাগবে। কয়েকটি ফোন দেখি করবি, তুই বাড়িতে থাকিস, পড়ালেখা করছিস, তোকে কিচ্ছু দেওয়া হবে না, তোর লেখাপড়া করতে করছি, তোকে কিচ্ছু দেবো না, আর কখনো তোকে কিচ্ছু দেবো না, তুই যেভাবে মনে হচ্ছে সেভাবে চল। তারপরে আমি ফোন দিই, ফোনের জন্য অনেক মানে ই করি, চিল্লাচিল্লি করি, আমাকে ফোন কিনে দাও, একটা ফোন কিনে দাও। তো ফোন দেয় না, যেহেতু আমার ভাইয়ের পরে আমি আমার ভাইয়ের কাছে চাই, ভাইকে বলি যে ভাই আমাকে ফোন কিনে দেন। তো ভাই আম্মুকে বলার পর আম্মু মানে ভাইয়ের রাগারাগি করে যে কি শুধু ফোন কিনে দেবো, ও কতটুকু এখনো ফোন চালানোর বয়স আছে না, ফোন দিয়ে কি করবে, ও লেখাপড়া করে না, বাড়িতে ঘোরাফেরা করে, ও কাজ কাম না করলেও কি হবে, ও ছেলে মানুষ, ও তো কাজ করতে হবে। তাই অনেক কথাই বলে ভাইয়ের। তাই ভাইয়া হয়তো আম্মুকে কিছু বলে না, পরে আমাকে বলে যে আমি যখন বাড়ি আসবো তখন তোকে একটা ফোন কিনে দেবো,
কিনে দেবো। ওকে,
তাই ভাইয়া বেশ ভালোই খুশিতে ই করছে যে ভাইয়া ফোন কিনে দেবে। তাকেও বলি যে ভাইয়া আমাকে ফোন কিনে দেবে, তুমি কি বলো, ফোন কিনে দিলে তো কথা বলতে সমস্যা হবে না, আমি একটা সিম কিনবো, ওই নাম্বারটা কেউ জানবে না, শুধু তুমি জানবা। কই কেন আমি জানবো? আমি কই কেন, তুমি জানো না কেন জানবো? আমি তো তোমাকে এখনো কিছু বলি নেই যে তোমার সাথে তোমাকে আমার ভালো লাগে বা লাগে না, আমি তোমার সাথে রিলেশন করবো না করবো না। আমি কই দেখো খুব খারাপ হবে কিন্তু, তুমি জানো, তুমি তারপর কেন আমাকে ঘুরাইতেছো, এটা তো ঠিক না। ও হাইসে দেয়, হাইসে দিয়ে ফোন কাটিয়ে দেয়। তো ওদিনকে আর কথা বলতে পারি না, বলে যে সমস্যা আছে, এখন আর কথা বলা যাবে না। তো ওদিন চলে যায়, পরে আবার যখন ফোন দেয় কথা বলে, কথা তো হইতেছে, তাই ভাই আসে, আসার পরে ভাই আমাকে একটা ফোন কিনে দেয়। ফোন কিনে দেয়, তখন তোর সাথে পুরো দমে কথা চলে, দিন রাত কোনো হিয়া নেই। তা হঠাৎ করে একদিন ওকে আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে কথা বলছি, তারপরের দিন আবার কথা বলতেছি, ও আমাকে ফোন দেয়। তখন আমি ঢাকা আসছি, আমার ভাইয়ের কারখানার এখানে, তো আমি কারখানায় আসছি বেড়াইতে। তো আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি বলি রিপ্লাই ব্যাক করি, পর দেখো শুধু কান্না করতেছে। কান্না করতেছে আমি, কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার, তুমি বলো কান্না করতেছো কেন? প্রায় আমার ফোনে মানে 100 টাকার মতো ছিল ব্যালেন্সে, সম্পূর্ণ টাকা মানে শুধু কান্নাই করছে। আর একটা কথাই বললো আমাকে যে নিজের স্বার্থটাই বুঝলেন, নিজের স্বার্থটাই বুঝলেন,
এই কথাটা আপনাকে বললো?
হ্যাঁ, নিজের স্বার্থটাই বুঝলেন। তাই আমি বললাম যে আমি কি স্বার্থ বুঝলাম, আমি তো কিছু জানি না, আমি কি স্বার্থ বুঝলাম, তুমি আমাকে এটা বললা কেন, আমি কি স্বার্থ বুঝলাম, আমি তো কিছু বুঝতেছি না, কি হলো তুমি বলো, কথা বলো। তাই ও ততক্ষণ মানে অনেকক্ষণ কান্না করলো, প্রায় 1.5 ঘন্টা মানে ব্যালেন্স যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ কান্না করলো। তারপরে যখন ফোন দিই, ব্যালেন্স শেষ হওয়ার পর ফোন কাইটে গেছে। তারপরে আবার যখন ফোন দিই, তার ফোনটা ধরে না, কাইটে দেয়। তাই ভাবলাম হয়তো সমস্যা, এই কারণে ফোন ধরে না। তাকে আমি ফোন দিই, ফোন ধরে না, ফোন ধরে না। তারপর একটা চাচাতো বোন আছে, তার কাছে আমি ফোন দিলাম যে আপু কোথায়, কী হয়েছে, করতে একটু সমস্যা হয়েছে, কেন তোমার কী হয়েছে, আমি কি এরকম কান্না করলো, আমাকে কিছু বললো না, বললো যে শুধু নিজের স্বার্থটাই বললো। তাই ওদিকে কী হয়েছে আমি জানি না। তারপরে আমি বলি ওকে একটু বললেন ফোন দিতে। তাই বলার পরে আমাকে একটা মিস কল দেয় নাম্বার থেকে, মিস কল দেওয়ার পর আমি ফোন দেবো, বলি আমি কি হয়েছে তোমার। তাই আমি হলো ওর বোন, ফোনটা ধরে। তাই ফোনটা ধরার পর আমি তো কণ্ঠটা চিনি, তাই আমিও ধরা দিই না যে কে, আমি বলি কে আপনি, কয় আমি যেই হই না কেন, তুমি যেটা চাইতেছো এটা ঠিক না, এটা হবে না, কোনোদিনও সম্ভব না। কেন আমি কি, কেন সম্ভব না, সম্ভব না হওয়ার কি হলো এখানে, অসম্ভব কি, আমি তো খারাপ কিছু চাইতেছি না, খারাপ কিছু কয়, হ্যাঁ খারাপ কিছুই, তবে মনে রেখো মানে অনেক কথাই বলি। তো হঠাৎ করে বলে দেখো যে রাস্তায় হাঁটতেছো, রাস্তাটা যদি পিছলা থাকে তাহলে কিন্তু পড়ে যেয়ে কোমর ভাঙার সম্ভাবনা থাকবে তোমার। তাই আমি বলে কোমর ভাঙার কি হলো, আমি তো দেখবো যে রাস্তাটা কাদা আছে, আমি দেখতে পাবো না, তাই আমি রাস্তায় হাঁটবো কেন, আমি রাস্তায় যে রাস্তায় কাদা আছে বা পিছলে আসছে তাই সেখানে আমি দেখে শুনে হাঁটবো। কয় তোমার মানে অনেক কথা বলার পরে পরে বলে যে তোমার সাথে কথা বলে পারবো না, তুমি যা মনে হয় তুমি, তবে এতটুকু মনে রেখো যে এমকম রাস্তায় হাইটো না যে রাস্তায় কোমর ভাঙার সম্ভাবনা থাকবে,
এটা আপনাকে বললো সুমি।
হ্যাঁ এটা বললা, পরে ফোনটা কাটে দিলে। তো ফোনটা কাটে দিলো, পর আবার ফোন দিই, দেখি ধরে না। পরে ওই যে চাচাতো বোনের কাছে ফোন দিছিলাম, তো তাকে আবার ফোন দিই, কেন আপনি ওর বোনের কাছে বললেন, আপনি তো খুব খারাপ করলেন, আপনি খারাপ করছেন কিছু, আপনি খুব খারাপ, আপনি মানে অনেক তাকে রাগারাগি করি, আপনি এটা কেন করলেন, আপনি এটা কেমনে পারলেন, আপনিও তো রিভিশন করেন, যদি সেই রকম হয় তখন আপনি কি করবেন, আপনি দেখে আপনি খুব খারাপটা করছেন, ঠিক আছে হয়তো আপনাকে কিছু বলতে পারবো না। তারপর অনেক মানে রাগারাগি করি, সে বলে তুমি কি বলো, আমি কারোর কাছে বলি না, আমি কারোর কাছে বললে, আমি ওকে বলছি, আমি ওকে বলছি। তাই সে বলে আমি বাচ্চা ওকে বলছেন, ওর সামনে নিয়ে ফোনটা দেন, তারপর ফোনটা দেয়, ও কথা বলবে, বলবে যে কথা বলবো না, আমি কথা বলবো না। তাই যাক ওইখান থেকে কথা বলা টোটাল অফ হয়ে যায়, ফোন দিয়ে 4-5 দিন ফোন দিয়ে খুব কান্না করি তখন, যে হঠাৎ করে ফার্স্ট কি হলো।
আপনি তখন ক্লাস 5 এ পড়েন?
তখন ক্লাস 6 থেকে আমি পড়ালেখা বাদ দিয়ে দিছি, 6
উঠে 6 উঠে পড়ালেখা বাদ দিয়ে
দিছি।
আর মেয়েটা কোন ক্লাসে পড়ে?
তখন ও ফাইভে, ওর সাথে যোগাযোগ এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তাহলে আমি আবার ওই ঢাকায় তো থাকি, তখন ঢাকায় চলে এসেছি, বাইরের ওখানে থাকি কারখানায়, মানে দেখাশোনা করি একটু টুকটাক। তা হঠাৎ করে মাসখানিক পরে ওর সাথে কথা বন্ধ হওয়ার পরে, মাসখানিক পরে আমি খুব কান্না করি, আমার ফোনে একটা মেসেজ আসে। আমি তখন মেসেজটা এতটা মানে বুঝতাম না। মেসেজটা লেখা ছিল যে আমি যদি কোনো এক কার্তিকের নীল কুয়াশে হারিয়ে যাই তখনই কি থাকবে তুমি আমার হৃদয়ের রঙিল পাতায়। তাই মেসেজটা কোনো মানেই বুঝি নাই, তখন বুঝি নাই মানেটা, বুঝিও না। তাই আমি এক মানে এখানে কাজ করে এক মিস্ত্রি, তাকে আমি বলি ভাই এই মেসেজটার মানে কি। তো সে পড়ে হাসে, আমাকে বলে না কিছু, বলে না যে বলো অনেকবার রিকোয়েস্ট করি, কয় তুমি বুঝবা, সময় হলেই বুঝবা, এখন বুঝতে হবে না। এই মেসেজটা মানে কি আমি বুঝলাম না। তো অনেক কি করি যে কে পাঠাইলো মেসেজটা, ঠিক আছে। তো ওদের আরেকটা যে নাম্বার ছিল ওই নাম্বারটা আমি চিনি না, আমার কাছে শুধু একটা নাম্বার চিনি। তাই আমি নাম্বারটায় ফোন দিই, পর কেউ ফোন ধরে না, কাইটা যায়, মানে কাইটা দেয় ব্যস্ত বলে, নাম্বারটাকে ব্লক করে রাখছে আমারটা। তাই আমি কয়েকদিন ফোন দিয়ে ট্রাই করে দেখি না, এরপরে কে না কে বাদ দিয়ে দিয়ে যাক। তো তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে গেলাম যে আমি ভাইয়ের ওখান থেকে, মানে ভাই আমার কারখানাটা বিক্রি করে দেয়, বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে এসে, আমার একটা বন্ধুর সাথে আমি একটা মানে বাটা কোম্পানি, একটা মানে জুতোর কারখানায়, ওখানে কি জব নেই যে লাইন মানে ওখানে তো এরকমই লাগে না। তো আমার একটা বন্ধু ছিল, তো ওর সাথে আমি ওখানে বেড়াইতে যাই, তো ওখানে চাকরিটা নিয়ে নিই। তো ওখানে চাকরি করতাম, তো টুকটাক ভালো লাগতো না, একটু কষ্ট কাম করতে পারতাম না, খুব কষ্ট হতো ওইখানে। তা কষ্ট হওয়ার পরে তারপর ওখানে করতাম, যে বন্ধু ছিল ও আবার হেল্প করতো, আমার তো এরকম কষ্ট হতো না, আমি শুধু শুধু যাইতাম আর আইতাম, আর দু একটা হিসাব কিতাব থাকলে লিখেতাম। তা ওইখানে এলো ম্যানেজার আমাকে, মানে আমাকে দিয়ে আর ওই বন্ধুকে দিয়ে সন্দেহ করতো যে তোরা দুটো শুধু ফোনে কথা বলো।
আমরা সামনে দিকে অবশ্যই আগাবো, এবং সবসময় বলি একটা কথা যে কোনো বাকি অনুমান করবেন না যে জীবন গল্পে আসলে পরের বাঁকটাতে কি অপেক্ষা করছে, বিকজ আজ পর্যন্ত কোনো গল্প রেডিওতে মেসেজ ছাড়া আমি প্রচার করিনি। সো এই গল্পের অদ্ভুত একটা মেসেজ আছে এবং সেটার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্লিজ স্টে টিউনড। আর বিরতিতে যাওয়ার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, ছোট্ট একটা বিরতির পর ফিরছি।
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. শুনছেন RJ Kibria সাথে Mr. Mango Candy presents জীবন গল্প।
স্বাগত আর একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সাথে আজকে জীবন গল্প বলার জন্য আছেন, আপনার নামটা বলেন আরেকবার।
আমিনুল ইসলাম রানা।
রানা, সো আমি কথানাবাড়ি রানার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, বয়স হচ্ছে 19 বছর।
জি, আমার বয়স 19 বছর।
আপনার সেলফোনে টেক্সট আসলো লাভ ইউ জানথান কিরকম একটা।
হ্যাঁ,
সো তারপরে কি হলো?
তারপরে যে মানে ম্যানেজারটা মানে আমাদের সন্দেহ করতো, তাই ওদিনকে হঠাৎ করে মানে ম্যানেজার আমার ফোনটা নিয়ে নেয়, আজকে তোর ফোনটা রাখবো, তুই বলে কারোর সাথে কথা বলিস না, তোরা দেখবো কার সাথে কথা বলিস, যাও ফোনে কি হয়েছে জানো, সবাই তোর ফোনে নাকি মেসেজ আসছে, তাই মেসেজে কি লেখা যেন আসছে এটা নিয়ে তোর সবাই খেপাইতেছে, যা আজকে দিব ম্যানেজারে, তোর 12টা বাজায় দিব। তাই ম্যানেজার কি 12টা বাজাইবো, তাই আমি কথা বাজাই কই ভাইয়া আসতে পারি, ভাই বলো যে আসো বিচে আসো। তো যার ফোন কি হয়েছে, কারোর সাথে বলে কথা বলিস না, আমি ভাই কি বলেন কারোর সাথে কথা বলি না, মানে কয়ে দেখ মেসেজটা কি, আমি কি বলেন মেসেজটা, সেই নাম্বার আমি চিনি না, চিনিস না মানে আমি চিনি না, অসম্ভব। তাই ম্যানেজার কয়েকটা মানে পচানো কথা বলে, তা আমি মানে খুব খারাপ লাগে আমার কাছে, আমি কি ভাই আপনি আমার এসব কথা বললেন, চিনিস না মানে তুই আমার কাছে অস্বীকার করছিস না, তোর আমি বলছি তুই না বলছিস, তোর ফোনে যদি কোনো মেয়ে মাসের ফোন আসে তাহলে সবার সামনে কান ধরে উঠবস করবি, আজকে তোর সবার সামনে কান ভর ধরে বস করবো। তাই আমি বলি সবার সাথে কান ধরে মানে কি, এই মেয়েটাকে আমি চিনি না, আপনি কান্না আপনি মনে হয় মেসেজ পাঠাইয়া এখন আমার ফাঁসাইতেছেন, কয় তুই ফোন দে, তাই আমি ওখানে ফোন দেই, তাই ফোনটা ধরে না, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কালকে হবে। তাই আমি সন্ধ্যার টাইমে আবার ফোন দেই, যে নাস্তার টাইমে বের হই তখন ফোন দিই, ফোন দেওয়ার পর ওর মেয়ে ওই বোনটা ধরে, ওর বড় যে বোনটা সে ধরে, তাই বলি কে, তখন আমি কণ্ঠটা চিনি না, হয়তো অনেক
বড় বোন,
আমার বড় বোন ফোনটা ধরে, তাই আমি বলি কে আপনি, ফোনটা ধরে পরে কে আপনি, কি হয়েছে, আপনি মেসেজ পাঠিয়েছেন তো? সে আমাকে রিপিট করে কি যে মেয়েদের নাম্বার দেখলে ফোন দিতে ইচ্ছা করে, তখন আমি খুব বকাঝকা করি, ঠিক মেয়েদের নাম্বার দেখলে মানে ফোন দিতে ইচ্ছে করে, মানে আমি ফোন দিয়েছি না, আপনি ফোন দিয়েছেন, আপনাকে মেসেজ পাঠিয়েছেন কেন? বা একটা খারাপ ভাষায় বকাঝকা দিই, বকাঝকা করে ভদ্র ভাষায় কথা বলো, আমি ভদ্র ভাষায় কি কথা বলবো, আপনার কাছ থেকে আমি ভদ্রতা শিখবো? আপনি মেসেজ করে ছেড়ে দেয়, আপনি যেন মেসেজের কারণে আমি সবার সামনে অপমান হয়েছি আজকে, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি মেসেজ পাঠিয়েছেন, আবার মানে উল্টো অ্যাকশন নিতেছেন আপনি, যে মেয়েদের নাম্বার পেলে ফোন দিই, তাই বলো সাথে সেই ফোনটা কাটতে দেয়, ফোনটা কেটে দেয়, বাট আমি আর ফোন দিই, তাই ধরে না, তাই আর ফোন দিই না। পরে আমি ওই কথাগুলো ভয়েস রেকর্ড করে রাখি, রেকর্ড করার পর পরের দিনকে আমি সবাই শোনাই যে দেখ, আর বন্ধু বান্ধব যাচ্ছিলো সবাই শুনেই, বড় ভাই যাচ্ছিলো, দেখেন ভাইয়া এই মেসেজটা কে পাঠাচ্ছে আমি চিনি না, তাই আমি আরেকজন এবার নাম্বারটা দিয়ে দিই, ঠিক আছে, কয়েক দিয়ে দেয় নাম্বারটা, তাই সে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে মানে কথা বলে, তো কথা বলে সে তার মানে অনেক মানে বাজে বাজে কমেন্টস করে, মানে ইঙ্গিত করে, মানে ডাইরেক্ট তো মেয়ে মানুষ তো বলে না, মানে সে আর ফোন দেয় না, পরে যে খারাপ খারাপ কমেন্টস করে যে মেয়েদের ফোন দেয় কেন, তো সে দেয় না। তারপরে হঠাৎ করে আর একদিনকে রাত্রে একটা নাম্বার থেকে ফোন আসলো, তখন আমি গ্রুপে মানে মাল চেক করতেছি, যে কারণ ওইখানে অফিসে মালগুলো যায়, আমি দেখতেছি যে মালগুলো ঠিক আছে কিনা, আসার পরে ফোন আসলো, ফোন আসলে আমি রিসিভ করলাম, তাই বললে কেমন আছেন, আমি কি জি ভালো, কে আপনি, আমি আপনার খুব কাছের মানুষ, আপনি আমাকে চিনেন না, আমি কাছের মানুষ বলতে আমার কেউ নেই, যে ছিল মরে গেছে, কি বলেন মরে গেছে, আপনি এরকম ভাবে কথা বলেন কেন, আমি আর কথা বলবো না, আমার এরকম কেউ নাই, ফাজলামো বাদ দিয়ে পরিচয় দেন কে, তো আমার সাথে অনেক দুশ্চিন করে যে কেমন আছো জানো, তুমি কথা বলো না কেন, কি হয়েছে তোমার, আমি কে আপনি, রায়গা যাই যে কে আপনি জানো বলতেছেন, মানে আপনি কে জানো, কাকে আপনি জানো বলতেছেন, ফাজলামো বাদ দেন কে আপনি, তো আমি ততক্ষণ আর কণ্ঠটা চিনে ফেলি, মানে অনেক চার পাঁচ মিনিট কথা বলবো আর কণ্ঠটা
মানে শুনি, এটা
আমি কই কে আপনি, আমি মানে ওকে চিনতে পারছি কিন্তু অবশ্যই ওর কাছে ধরা দিতেছি না, কে আপনি, আপনি অনেক কথা বলে, প্রায় 15-20 মিনিটের কথা বলি, তারপরে ফোনটা কাইটা দেয়, তা কাইটা দেয়, তা আমি আবার করি কি রাত্রবেলা, যে ওর যদি ফ্যামিলি, যেহেতু তোর ফ্যামিলির নাম্বার, তো যদি হয়তো ওর ফ্যামিলির কেউ ধরবে, তা রাত্রেবেলা ফোন দেয় পর আর বোন জামাই ধরে, ওই ওর বোনের বাসায় দিয়ে বেড়াইতে দিয়ে ফোন দেয়, আর বড় বোনের সবার বড় যে তাদের বাসায় যে বাড়িতে যে ফোন দেয়, তাই ভাইয়া ধরে, আমি বলি কে ভাইয়া, আর বলে কে তুমি ফোন দিচ্ছ এত এত রাত্রে না, আমি কি না ভাইয়া নাম্বারটা আপনি কার চিনি না দেখে ফোন ঢুকে গেছে, বলে আচ্ছা তাই ঘুমান, আমি কাছে ভাই ঘুমান ভালো থাকেন, সেটা বলে রেখে দিই, তো রেখে দেওয়ার পরে আমি পরের দিনকে ও আমাকে আবার কল দেয়, ওইখান থেকেই কল দেয়, তা আমি তখন বলি কে সুমি তুমি আমার সাথে দুষ্টিমি করতেছো, এটা কিন্তু ঠিক না, কয় কে সুমি আপনি কারে সুমি বলতেছেন, আমি ফোন টোন দেয়নি, যে যাক যাই হোক, পরের দিনকে ওদের বাসায় যেয়ে ও মানে 2-3 দিন পরে ওদের বাড়ি চলে যায়, বেড়ে ওইখানে বাড়িতে যেয়ে ফোন দেয় আমারে, তখন তো ভাই আমার ভিতরে মানে কিরকম যে আমাকে ফোন দিচ্ছে, আমার মনে হয় আমি মানে কোথায় আছি আমি নিজেও বলতে পারি না, যে খুব ভালো লাগতেছে যে যার জন্য আমি এতটা কষ্ট করতাম, এইভাবে পাথর হয়েছিলাম, তার সাথে কথা বলতাম না করতাম না, আমাকে ফোন দিছে নিজে থেকেই, তো ওইখান থেকে কথা বলতাম, কথা বলে ভালো দিন রাত, রাত্রে প্রায় এরকমও দিনে গেছে, রাত্রে মনে করেন যে 10টার দিকে কথা বলতেছি, ফজর আজান দিয়ে দিচ্ছে, তা আমাদের কথা শেষ হয় নাই, কথা বলতেছি কথা বলতেছি, আমার যে বন্ধুটা সে চলে আসে, আমি কেমন পড়ালেখা করবো, কয় কি করছি পড়ালেখা করবি, পরে যে আমার বোন জামাই ওর যে ভাই সে আমাকে মানে বাসায় চলে এসে রাগে দাদার বাসায়, তার সাপরে আমাকে দুটো থাপ্পো দেয়, তুই পড়ালেখা করবি মানে তোকে এতদিন এত রিকোয়েস্ট করছি, তোর পায়ে পর্যন্ত ধরে মানে তোর পায়ে ধরা শুধু বাকি রাখছি, তুই তারপরে তখন পড়ালেখা করবি না, তো সবাই বলছে পড়ালেখা করতে তুই করস না, তুই এখন পড়ালেখা করিস, তোর এখন কি স্কুলে ভর্তি করবে না, আমি বলে আমি স্কুলে ভর্তি হবো, আমার স্কুলে ভর্তি না করলে আমি যেদিকে চলে যাবো কোথাও চলে যাবো,
এটা কি বেসিক্যালি সুমির জন্য মানে স্কুলে ভর্তি হতে চাচ্ছেন কেন আপনি,
ও ভর্তি হতে চাইতেছে কি, ও পড়ালেখা করে, ও বলে তুমি পড়ালেখা ছাড়লা কেন, সেই
মানে ওর কথা আপনি ইন্সপিরেশন পেয়েছেন, উৎসাহ পেয়েছেন,
পড়ালেখা করো, আমি কি আছি আমি পড়ালেখা করবো, তো ভালো লাগে না পড়ালেখা, কয় তুমি খুব ফাজিল তুমি পড়ালেখা করো, তাহলে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো, যাও আর ফল ই করবো না, তাই আমি বলি যে আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবো, পরে আমি দেশে চলে যাই, দেশে চলে যাওয়ার পরে কথা বলি ওর সাথে, ফোন দিয়ে স্কুলে আমি ভর্তি হই, তখন ক্লাস 7-এ ভর্তি হই, 2012 সাল স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পর ওখানে পড়ালেখা করি, ই করি, ভালোই চলতে থাকে, তো পড়ালেখা করি পড়ালেখা করি, তা আমার পড়ালেখা করতে ভালো লাগে না, তখন যে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি কিরকম জানি স্কুলে কিরকম জানি লাগে, কয়েকদিন যাই, তা আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ও তখন ভর্তি হয়, ও আবার দেশে মানে ই করতো একটা মেয়ের সাথে, তো ওর সাথেও ওর জন্য ও ভর্তি হয়, যে স্কুলে থাকবে দেখাশোনা করবে ভালো লাগবে, তো ও ভর্তি হয়, তো ওই মেয়েটার সাথে ওর সাথে আবার সম্পর্ক ভেঙে যায়, তো ওই স্কুল থেকে চলে আসে, তখন আর আমার স্কুলটা ভালো লাগে না, তা আমি বলি আমি পড়বো না, আবার মানে করে এখন বাড়িতে বলারও সাহস পাই না, একদিন স্কুলে গেলে 2 দিন যায় না, আর কিছু ভালো লাগে না, পড়ালেখা করবো ধর বাদ দে, পড়ালেখা করে আর কি হবে, আর করবোই না, যা বাদ দিছি তো দিছি, আবার চলে আসি ঢাকায়।
আচ্ছা, ও তখন কোন ক্লাসে পড়ে?
তখন ও ক্লাস 6-এ
পড়ে। ওকে,
তারপর
ক্লাস সিক্সে তা কথা বলতে থাকে, আমাদের কথা বলতেছি, এর মধ্যে পড়ালেখা বাদ দিয়ে আমার ঢাকা চলে আসি। ঢাকা চলে আসি পর তো এখানে কাজ করি, ভাল লাগতো না, খুব কষ্টের কাজ, তো নেক্সট পেপার এসে মানে একটু কষ্ট পড়ে গেত। তো এখন বাড়ি থেকে চলে এসেছি, বাড়িতে গেলে হয়তো সবাই বকাঝকা করবে, কারণ সবাই অনেক পড়ালেখার চেষ্টা করছে আমাকে, আমি করি নেই, নেক্সট আমাকে ভর্তি করছে তারপরও করি নেই, চলে এসেছি, তাই এবার গেলে সবাই বকাঝকা করবে। ভাইয়া শুধু বলতো যদি বাড়ি চলে যা, তোর কাজ করা লাগবে না, যা পড়ালেখা কর, তোর যা খরচ লাগে আমি দেবো, তোর কয় টাকা খরচ লাগবে তোকে আমি দেবো, তোর সমস্যা কি? আমি কিছু বলতাম না, চুপ করে থাকতাম, আফুর সাথে কথা বলতাম না, বকায় আফু মারধর করবে, বড় আফুকে খুব ভয় পেতাম, আর আব্বুকে, আর আমু মানে বকা যাবো তো আম্মুকে ভয় পেতাম না, আর মেয়ে আফু দিয়ে ওকেও তেমন ভয় পেতাম না। তাই এখানে ই করতাম, কথা বলতেছি কথা বলতেছি, হঠাৎ করে 2013 চাকরি ছেড়ে চলে আসি।
আচ্ছা,
চলে আসি ওখান থেকে চাকরি ছেড়ে, চলে আসার পরে গাজীপুরে চলে যাই। তখন আমার ভাই আবার গাজীপুরে ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা, মানে ফার্নিচার দোকান বিক্রি করে ওখানে ব্যবসা করতো। তার ভাই ওখানে যায় আমাকে একটু মানে সোয়েটার মেলে মানে কাজ শিখানোর জন্য আর কি দেয়। তো এখানে কাজ শিখতে গেতাম, ভালোই কদিন গেছি, কাজ বাসও শিখছি, টুকটাক করতেছি, আর ওর সাথে কথা বলতেছি, ওর সাথে কথা বলতেছি। তো 2013 যে ফেব্রুয়ারি মাসটা চলে আসে, চলে আসার পরে ও বলে যে আমি বলি তোমার সাথে কতদিন দেখা করি না, অনেকদিন তো হলোই, তুমি বেড়াতে গেলে দেখা হইতো, আজকে তোমার সাথে আমি দেখা করবো, কিভাবে তুমি আমাদের বাড়িতে আসবা, কিভাবে ভাবি না আসলে তুমি আসতে পারবা না, আর না বলে তুমি আসবে, আমি আজকে বেড়াতে যাবো তোমাদের বাড়ি ফেব্রুয়ারিতে, 21 ফেব্রুয়ারি দিন আমি যাবো। তাই বলে আচ্ছা ঠিক আছে আসবা, আইসো। আমি তুমি কোন জায়গায় থাকবা? তাই বললো যে আমাদের স্কুলে এখানে থাকবো, স্কুলে এখানে আমি ছাদে থাকবো, তুমি ওই সাথে একটা ব্রিজ আছে না, ওই ব্রিজের ওখানে দাঁড়াই থাকবা। আমি আচ্ছা ঠিক আছে। তা আমি খুব ভোরবেলা গাজীপুর থেকে বের হই, সকালে খুব ভোরে ফেরে কুমিল্লা যেয়ে আমি ওদের যেখানে ওইখানে যেয়ে পৌঁছে এলো 7:30-7:30 দিকে।
আচ্ছা,
পৌঁছানোর পর আমি নাস্তা করি তো ওইখানে একটা ফ্রেন্ড ছিল, তো ওরে ফোন দেয়, ওর জন্য একটু লেট হয়ে যায়, 8:00 বাজে যায়। তো 8:00 বাজার পরে ওদের তো স্কুলে 21 ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হয় তো 7:30-7:30 শেষ হয়ে যায়, তো অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। তো ও খুব নাকি মানে ওইখানে যাই, আমি ওরে মানে খুঁজে পাই না এখন কি করবো, ভালো লাগে না, স্কুলে গেছি, স্কুলে যাই দেখি নাই, পরে কি করবো এখন। ওই বন্ধুটা বলি দেখেন, ও বলে যে তুই আমার জন্য কেন লেট করলা, তুমি চলে গেলে তো ভালোই, তো দেখা করতে পারলাম না, আসছো এই গাজীপুর থেকে, এখন কি করবো। তাই আমি বলি চলেন এদিকে আগে। তো ওদের ফোনে ফোন দেই, ওদের ফোনে ফোন দেওয়ার ভয় লাগে, ওর আম্মু ধরছে, ফোন দিচ্ছি দেখি ওর আম্মু ধরছে, মানে আমার আপুর শাশুড়ি, সে ধরছে ফোনটা, আমি ফোনটা কেটে দিচ্ছি, কারণ আমার নাম্বারটা চিনে না। তাই আমি এখন অনেক খুন বসে রয়েছি, আমি চলে গেছি স্কুলের দিক দিয়ে ঘোরাফেরা করে দেখি নাই, ও চলে গেছে। পরে ও বাসায় যেয়ে আমাকে ফোন দিছে যে কোথায় তুমি, আমি কি আমি তো বিদেশে কয় এতক্ষণ আসছো তুমি, তোমার আসতে বলছে কে? ও বলে কান্না করে দেয়, তুমি কেন আসি না, তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করছি। তাই ওর সাথে একবার বান্ধবী নিয়ে যায়, কান্না করছে দেখি ওর বান্ধবী চলে যায় ওর সাথে, যায় ওদের বাড়ি। তাই আমি বলি এখন আসো, আমি এখানে আসি। তা কোথায়? আমি এই বিদেশে কয় এখন আমার বের হতে দেবে, আমি যেভাবে হোক তোমার বান্ধবী নিয়ে তুমি আসো। তো বান্ধবী নিয়ে আসে এখানে বিদেশের ওখানে। তা আমি একটু ফুল নিয়ে যাই খুব সুন্দর করার জন্য, একটা সূর্যমুখী ফুল দিয়ে, একটা গাঁদা ফুল দিয়ে, একটা গোলাপ ফুল দিয়ে, একটা ই করে ওর জন্য আমি নিয়ে যাই যে ওকে দেবো, জীবনে ফার্স্ট লাভ যেহেতু ওর সাথে, কখনো ওর ফুল হয়তো দেয়নি আগে পরে, ওদিনকে ফার্স্ট, তোকে আমি ফুল দেবো। তাই ফুলটা নিয়ে যাই হাতে করে, তাই ওইখানে যাই ওই যে ফ্রেন্ডটা ছিল তার সাথে, মানে বড় ভাইয়ের মতোই, আমার সে অনেক সিনিয়র, তাই ফ্রেন্ডের মধ্যে থাকতাম। তাই বলি ছবি তুলেন এখানে, আজকে ছবিটা আমি ফেসবুকে ছাড়বো এখানে। তাই হচ্ছে ফেসবুকে, আচ্ছা ঠিক আছে ছাড়ো। তাই এখান থেকে ছবি তুলে এর মধ্যে দেখে আসে, আইসে আমার কান্না করতেছে, কান্না করছে তুমি কেন আসলা না, করলা না। তো এখানে তো মানে জাস্ট খুব ভয় পাইতাম যে এলাকার লোকজন কি বলে না বলে, এরকমই করতে পারিনি। তার বান্ধবী বলে আপনি এতক্ষণ গেছেন, ও 7:30 সকাল থেকে এই পর্যন্ত কান্না করছে আপনার জন্য ওয়েট করতে করতে, এই পর্যন্ত বসেছে, আপনি কি কাজটা ঠিক করছেন? ভাই আমি কি দেখেন ভাই লেট হয়ে গেছে, আমি তো ঢাকা থেকে আসছি, ও তো জানে আর আপনিও জানেন কি সমস্যা, কেন লেট হয়েছে? তার সাথে কথা বলতে আমি কি ফুলটা নাও? কয় না নেবো না, মানুষের দেখলে কি বলবে, রাস্তার মাঝে ফুল দেবা, তুমি স্কুল থেকে যেতে সমস্যা ছিল না, এখানে নেবো কিভাবে? তো এখানে দিতে তো আমি হাঁটি, আমি ফুলটা নাও, দেখি তো ফেলাই দেবো। দেখো শোনা রাগ করো না, এখন ফুলটা নিলে হয়তো সবাই দেখতেছে খারাপ বলবে, তুমি চলে যাও। তাই ফুলটা দেয় না, কয় আমি ফেলাই দিই, আমি গাছে ফেলাই দিছি, ফেলাই দিছি আমি ফুলটা, যে যাও তোমাকে দিতে আনছি তুমি ফুলটা দেবো নেবা না, আমি ফেলাই দিলাম। তাই রাস্তার মধ্যে ফেলাই দিছি, তো পিছন থেকে 2-3 ছোট ছোট ছেলে কয় দেখো দেখো আপু ফুলটা নেয় না দেখে ভাই ফুলটা ফেলাই দিছে।
আমরা বুঝতেই পাচ্ছেন যে এই অপরিণত বয়সের একটা প্রেম বা এই ধরনের কোনো একটা কিছুর দিকে আজকের স্টোরিটা এগোচ্ছে, হয়তো বা আপনার অনুমান ঠিক, বাট আমি সবসময় যেটা বলি ডোন্ট অ্যাজিউম, কল্পনা করেন না, কারণ আপনি জানেন না গল্পটা কোন দিকে আপনাকে একটু পরে নিয়ে যাবে। আপনারা সবাই শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পারছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি,
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে রান্নার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, যেখানটাই ছিলেন আপনি, তারপরে
দুই তিনটে ছেলে বলতেছে আপু ফুলটা নিল না ভাই, ফুলটা ফেলাই দিয়েছে। আমি কাই চুপ কর না, কিন্তু মাধ্যম ধরে শালারা ফুলটা দিয়ে অর্ডার দেওয়ার জন্য আনছি নাকি তুই জানোস, ফাজলামো করতেছিস কিসের জন্য, যা দিক যা। তো ওদের মানে রাস্তা পর্যন্ত যায়, বলে যে দেখেন চলে যান, কেউ দেখলে খারাপ কি বলবে, আর আপনি দেখলে তো সমস্যা, কারণ আপনি আমাদের বাড়িতে আসেন না এখন।
সুমি বলছে আপনি?
হ্যাঁ, খুব সমস্যা হবে, চলে যান। তাই আমি যাবো না, ভালো লাগতেছে না, যাবো এখন খুব খারাপ লাগতেছে, তো ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে চলে এসে পরে আইসা পরে গাড়িতে ফোন দেয়, আমি কি করো, গাড়িতে খুব খারাপ লাগতেছে, আমি বলছি খুব খারাপ লাগতেছে, চলে আসলাম তোমার সাথে, আর একটু সময় দিলে কি হইতো, কয় হয়েছে এখন আর সময় দেওয়া লাগবে না, এখন যাও যায় কাজ করো, যায় কাজে দেবো। আমি কাজ করবো না, এটাও তো একটা কাজ, তোমার সাথে দেখা হচ্ছে সেটাকে কাজ না, আর কতদিন পর দেখা করতে আসে বলো তো, প্রায় ছয় মাস পর। তো কথা বলতে গাড়ির সারা গাড়িতে ফোনে বললাম, যাত্রাবাড়ি পর্যন্ত আসে, যাত্রাবাড়ি এসে ওর ফোনটা কাটছি, তো বলে যে আম্মু আসছে সমস্যা। আবার যখন 2013 সালে মাঝামাঝি আমি এলো 11-12টার দিকে গাজীপুর থেকে বের হই, তো যাত্রাবাড়ি আসি, যাত্রাবাড়ি আসে মানে আপুদের বাসায় উঠি। আপুরা মানে ঢাকা ভাইয়ের দুলা ভাই যত ব্যবসা করে ঢাকায় থাকে বাসা নিয়ে, তো ওরা আর কুমিল্লা থাকে, তো আপুদের বাসায় উঠি। তা আপু বলে কই যাবি, আমি কই আর একটা ভাইস্ত ছিল আমার ফয়সাল নাম, ওই যে বাটায় কাজ করে, ঠিক আছে। তাই আমি বলো ওর কাছে যাবো।
ওকে,
ওর কাছে যাবো, কয় ওর কাছে যাবি মানে এখন ওর কাছে যাবি, রাত্রে আজ যাবি মানে তুই রাত্রে কই যাবি, ওর কাছে রাত্রে কই থাকবি, আমি কি সমস্যা না, ওর ফোন দিয়ে আমি ধরাই, আপনার ওর সাথে কথা বললে তো হয়। তাই আমি এখান থেকে আপুদের বাসা থেকে ওর কাছে যাই, আমি বলি তুই আপুরে বল যে আজকে আমরা এখানে পিকনিক করবো, এই কারণে আরে ও এখানে থাকবে, ও সকালে যাবে। তো ও ফোন দিয়ে বলে যে ফুপি আমরা এখানে পিকনিক করবো, ও আমার কাছে থাকবে, ও সকালে যাবে। তাই আমি এখান থেকে নাইটের গাড়িতে উঠি, 8টার দিকে গাড়িতে উঠি। তো গাড়িতে ওঠার পরে ওদের বাড়ির সামনে গাড়িতে নামাই দেয় স্থানে, মানে ওখান থেকে 5 মিনিট লাগে। তো তখন রাত 9:30 বাজে, তো চাস্তমুন্ডে ফোন দেই, আমি বলি আমি তো আসছি, আমি এখন কি বলবো, আমার তো খুব ভয় লাগতেছে, কেউ দেখলে কি বলবে, মানে রাখিতে ওর সাথে দেখা করার প্ল্যানিং, তো রাতে দেখা করার প্ল্যানিং, তো দেখলে কি বলবে, কোনো সমস্যা নেই আমি ওর ফোন দিতেছি দাঁড়াও। তো সে আবার ফোন দিতেছি, দেখি ও ধরে না, তারপর চাস্ত মনে যায় ওর গেট লক করে, পরে ও ঘুম থেকে জায়গায় জায়গা বলে তুই ঘুমিয়ে গেছো, ও না আইসে, তো মানে ভয় পেয়ে যায় একটু। তা সে আমাকে ফোন দিয়ে বলে তুমি আসতে পিছু সাইডে আসো, তা আমি যাওয়ার পরে সে গেটে দাঁড়ায় ওর আম্মু ওই সাইডের রুমে, সে আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে সে বের হয়ে যায়, আমি যে ঘুমাই থাকি তো থাক, তো মানে খুব ভয় পেয়ে যায় যে হ্যাঁ আমি আমি রুমে, আমিও খুব ভয় পেয়ে যাই কি রে এটা কি করলো, যে ওর রুমে ঢুকে আমার একটাই দিল, এখন যদি কেউ দেখে কি হবে। তো তারপরে কতক্ষণ পরে ভয় পেয়ে তারপরে সাথে কথা বলি, এক বলি অনেকক্ষণ কথা বলি, তা আমিও খুব ভয় পাইতেছিলাম যে কি হবে, আল্লাহ কে জানে, এইভাবে আসছি রাত্রবেলা ওদের বাড়িতে, যদি জানতে পারে কি হবে, মাইরা ফেলাবে সবাই, এইভাবে আসছে এখানে। তো অনেক কথা বলি রাত্রে, দুজনে কথা বলে দুষ্টিং ফেলে আমি করি অনেকক্ষণ, খুব ভয় লাগছিল। তারপরে এর মাঝে হঠাৎ করে আর আম্মু জায়গা যায়, জায়গা যায় পড়বো, আমাকে বলে চলো খাটের নিচে যাও, খাটের নিচে যাও। তাই বলে খাটের নিচে চলে যাই, তো খাটের নিচে চলে যাই, খাটের নিচে আমার পিছনে মানে একটা খাটের যে নিচে তার কাটা থাকে, আমার পিঠটা ফাইরা যায়, অনেকটা ফাইটা যায়। তাই আমি বলি যে কতক্ষণ পরে উঠে, আমি বলি দেখো পিঠে রক্ত বেড়ে গেছে, কি হয়েছে, আমি ফাইরা যায় এ দেখো কাইটা গেছে কিসে জানো। তো অনেক ই করে যে করে দে মানে ইয়াই না ওষুধ এনে লাগাই দেয় এখান থেকে রুম থেকে। তার আমি বলে কি হয়েছে তুই এত রাত্রে ঘুমাস না কিসের জন্য, ঠিক আছে। এখন ও চাষ মনে ফোন দেয় যে আমি ওকে ঘর থেকে বের করবো কীভাবে, আপনি ঢুকে দিয়ে গেলেন বের করবো কীভাবে, আমিও খুব ভয়ে ই করতেছি যে ওর সাথে কথা বলবো কি, উনি ভয়েই কাঁপতেছি। পরে এই 3টার দিকে আমি ওখান থেকে বের করে দেয়, যে হোক সিস্টেম করে বের হয়ে যায়,
3টা পর্যন্ত আপনারা এখানে থাকেন?
হ্যাঁ, ওর সাথে ছিলাম, তো আমাকে বের করে দেয়। আমি চলে এসে এখানে সিএনজি নিয়ে স্থানে আসি, সিএনজি ঘ্যাস নেওয়ার জন্য ভোরে সিএনজি যায়, তো ওই সিএনজি তুটে আসি, আসার পরে আমি স্থানে এসে গাড়ি তুটে আমি ঢাকায় চলে আসি, যাত্রাবাড়ি আসি। তো আমাকে ফোন দেয় ভাই, দেয় পৌঁছেছি, আমি কি হ্যাঁ পৌঁছেছি। তো সকালবেলা জ্যাকো স্কুলে চলে যায় কথাবার্তা বলি, তা বিকেল আসছে পর আবার মানে ওর স্বাস্থ্য বোনের কাউকে জিজ্ঞেস করে কিরে রাত্রে কি করলি এই সেই, তো তখন তো জাস্ট এরকম কিছুই করতাম না, তো বারবার জিজ্ঞেস করে কিছুই করিস না, কয় না শুধু কথা বলছে আমার হাতটা ধরছে এতটুকু আর কিছুই করে নেই, ভয়ে তো দুজনে শেষ কথা বলবো কি, আপনি আইনে দিয়ে চলে গেলেন, তো জাস্ট হাতটা থ্যাংক ও আমার পরে আবার বলে যে আমার এই আর কাজল আফু আমাকে এটা বলে যে কি করছিস রাত্রে ছিল কিছু কি কি করছিস এটা এটা জিজ্ঞেস করে, আমি কি কি করছি মানে কি করছি তোমার হাতটাই তো ধরছি আমি না আর কিছু করছি, তুমি আবার কি বলছো, কয় না আমি ওইটা বলছি, কাজল আফু শুধু জিজ্ঞেস করে কাজল আফু কি জানি ভাবতেছে আমি বুঝতে পারতেছি না, আমি আমিও তো বুঝতে পারতেছি না কি ভাবতেছে, তো তারপরে ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে কথা তো চলতেই আছে চলতেই আছে, তাই এর মাঝে ওদের বাড়িতে আবার আমি বেড়াইতে যাই, বেড়াইতে যাই, বেড়াতে যাওয়ার পরে ও হ্যাঁ মানে আমাদের বাড়ি আসি, তো আমাদের বাড়ি আসি মানে গাজীপুর থেকে আমাদের বাড়ি যাই, ওইখানে ভাইয়ের একটা সমস্যা হয় মানে একটা মেয়ে নিয়ে ঝামেলা হয়, তো আমি ওইখান থেকে ওই জিদ্দে চলে আসি যে ভাইয়া এরকম করলো ঝামেলা আমি এখানে থাকবোই না, সবাই খারাপ বলে ঠিক আছে আমি এখানে থাকবো না আমি এখানে চলে আসবো, তো বাড়িতে চলে যাই, চলে যাই বাড়িতে আবার মানে এখন টোটালি বাদ, ওইখানে কাজ শিখছিলাম ওইটা আর হলো না, কাজ শেখাটা হলো না, বাড়িতে যেরকম ঘোরাফেরা করি আমু চিল্লাচিল্লি করে তুই ঘোরাফেরা করিস কিসের জন্য, আর ভাইয়া মানে তখন কয়েকদিন ভাইয়ের সাথে কথা বলি নাই, পরে আবার ভাইয়া মানে কথা বলছে, তা আম্মু তারা তেমন কথা বলতো না ঝামেলাটার জন্য ভাইয়ের সাথে, আমি ওর মাঝে মাঝে কথা বলতাম, তো আস্তে আস্তে ভাইয়ের সাথে ঠিক হয়ে যায় সবাই, ভাইয়ের মানে পরে ভাইয়া মানে সত্যটা প্রমাণ করে যে আসলে কী হয়েছে, পরে সবাই ভাইয়াকে মানে বিশ্বাস করে যে সত্যটা প্রমাণ করার পরে, সত্যটা প্রমাণের আগে ভাইয়াকে কেউ বিশ্বাস করে না, তখন আমি ওখানে চলে এসে পরে আবার আম্মু বলে যে যা ওইখানে যে কাজ শেখ দে, আমি কি না ওইখানে যাবো না আমার ভালো লাগে না, পরে আবার আমি আপুদের শ্বশুরবাড়ি বেড়াতে যাই, তখন শীত মোটামুটি শীত হালকা শীত, তা আমাদের বাড়ি থেকে আমি এবার রাত্রেবেলা কথা বলতে বলতে আমার হাতের এখানে ওর নামের অক্ষরটা লিখি, আমি যেখানে পড়ায় মানে হাতের ডান হাতের এখানে যে নাম্বারটা এই ওর নামটা লিখি এস লিখি আমি,
ওকে,
তো এস লেখার পরে মানে এখানে পুরা অনেকখানি ঢুকে যায়, আমি বুঝতে পারি না যে এতটা ঢুকে যাবে, একটা ইয়া মানে ওই যে লকেটগুলো আছে না স্টিলের ওইগুলো গরম করে প্লাস দিয়ে হালকাভাবে এখানে ধরি পরে অনেকটা ভিতরে ঢুকে যায়,
ওকে,
আমি খুব মানে ব্যথা পাই চিৎকার দিতে পারি না রুমের মধ্যে, তো আমি সিটকে খাট থেকে মানে ঝাড়া দিতে যাই পড়ে যাই খাটের সাথে বাড়ি খাই, তা আম্মু বলে কি হয়েছে আমি কি পড়ে গেছি পাশে, কয় তুই এত রাত্রে এখনো ঘুমাস নাই, ঠিক আছে, তার সপ্তাহখানি পরে আমি ওদের বাড়ি বেড়াইতে যাই, ওদের বাড়ি বেড়াইতে যাই, বেড়াতে যাওয়ার পরে ওর চাস্ত বাড়ি আর কি দেখে, তো ওর কাছ থেকে আমি একটু লুকে লুকে রাখি, এটা দেখলে ও খুব রাগ করবে, নামের প্রথম অক্ষরটা লিখছি এস হাত পোড়াইয়া যেহেতু তো দেখলে খুব খারাপ লাগবে, তো ওর চাস্ত বাড়ি আমার দেখছে একজনে ঠিক আছে, তো দেখছে আর আমি কি লেখছো এটা কি লেখছে, আমি কি লেখবো আর এটা পুড়ে গেছে এসে পুরা এসিড পরে পুড়ে গেছে বা এই জায়গায় কেউ এসিড পরে আবার মানে যারা যেভাবে পারি মানে ছুটোতে বোঝাই দিতেছি এটাই ভাবে, তা আমি বলো ফুলাটা শার্ট পরেছিলাম ফুলাটা শার্ট পরতাম, তা বলে তুই এত ফুলাটা শার্ট পরে থাকিস কে দুপুরবেলা, তখন মানে হালকা শীত গরমের সিজনে এসে পড়ছে, তুই এখন ফুলাটা শার্ট পরে থাকিস কিসের জন্য, এখন আপুরে তো আর বলতে পারতেছি না আপু দেখলে সমস্যা, তা আমি বলো রাত্রেবেলা ঘুমাইতে যাবো ওদের কাছারি ঘরে, তখন হলো ফুলাতের শার্টটা পরে আমি সেন্টু গেঞ্জি পরি, তা আপু তারা ঘুমাইতে গেছে ও হলো পড়তেছে পড়তেছে, তা আবার চাস্তো ভাই তারা মানে ওই সাইডের রুমে আড্ডা দিতেছে মানে কাছারি ঘরে ওই সাইডে, তা আমি ওখানে আড্ডা দিতেছে থেকে আমি এখানে চলে এসেছি, আমি কাছে তোমরা ঘুমাইতে গেলে আমার ফোন দিও, চলে এসে পর ওই বিয়ে দুটা চলে যায়, আর যে যাদের সাথে ঘুমাইতে যাবো ওরা হলো সাইডে কাছারি ঘরে আড্ডা দিতেছে, তাই আমি বসেছি, পরে আবার ও পড়তে আসে, তাই সাইডের রুমে আর সাইডের ঘরে ঘুমাইতে গেছে ঘর আপু তারা ওইখানে পড়তেছে ওই রুমে একাই ঘুমায়, ওই বিয়ের ওইখানে আড্ডা দিতেছে, তাই আমি এখানে বসে রয়েছি, বসে পর ওই বিয়েটা চলে যাওয়ার পরেও আসে কয় দেখি তোমার হাতে কি, আমি কই কো কিছু না, কয় ওরা বললো তোমার হাতে আমি একটু আগে মানে কয় কালকে আমি কি যেন দেখছি তোমার হাতে কিরকম যেন এখানে লাল, তাই এই করার পর ও দেখে আমার এখানে পোড়া পোড়া দেখে তো মানে ও কান্না করে দেয় আমাকে জড়ায় ধরে জড়ায় ধরে মানে ওকে কান্না করে দেয়
মানে এসটা দেখার পরে,
হ্যাঁ এসটা দেখার পরে যে কান্না করে দেয় তুমি এইভাবে পোড়াইছো, আর এর আগে মানে ওই যে এলো দ্বিতীয়বার আমাকে জড়ায় ধরে ওই বাড়ি মানে রাত্রেবেলা আর একদিন দেখা করতে যাই দশটা বাজে মানে ওদের বাড়ি থেকে, এটা আমি বলতে মনে নেই যে বলে দুষ্টিমি করে বলে যে তুমি আসো তোমার সাথে দেখা করবো, তো ওদের কলের ওইখানে দাঁড়ায় মানে সবাই ঘুমিয়ে পড়ছে ও বেরোয়, তখন কলের ওখানে দাঁড়ায় ও মানে আমি দেখে মানে অবাক হয়ে যাবে, ফোন দিয়ে আমি কি আসছি তুমি এখানে আসো, তাই তুমি আসছো কয় দাঁড়াও আমি বের হইতেছি, ও লাইট নিয়ে বের হয়ে কাঁপতে কাঁপতে আমার উপরে পড়ে যায় মানে ভয়ে যে আমি ওই শোয়া থেকে উঠে আসছি, তাই বলে যে ভাইয়াদের কি বলে আসছো তুমি মানে ও স্বাস্থ্য ভাইয়াদের, আমি বলছি টয়লেটে যাবো এটা বলে আমি আসছি, তো কাঁপতে কাঁপতে আমার পড়ে যায়, তখন আমার শরীর মানে অনেক সুস্বরী লাগে, তাই আমি ধাক্কা দিয়ে ফেলাই দিই ফেলাই দিই পুরো রাগ হয়ে যায় তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিছো, আমি কি এইভাবে পরে কেউ আমি ব্যথা পাইছি কয় এইভাবে ধাক্কা দিলাম আমি ব্যথা পাইছি না ও রুমে চলে যায় এটা বলে, আমি কি যে সুস্বরী লাগে না এইভাবে গাড়ির উপরে পড়ে, তো ওই এসটা দেখে মানে দ্বিতীয়বার আমাকে জড়াই ধরে, তখন মানে সুস্বরী লাগে আমার শরীর অনেকটা সুস্বরী, তো সুস্বরী লাগে আমাকে জড়াই ধরে কান্না করে অনেকক্ষণপূর্ণ কান্না করে কয় তুমি এটা করছো কেন তোমার সাথে আর কথা বলবো না এসে, আমি কি দেখো ভুল হয়ে গেছে আমি এইভাবে করতেছি না জাস্ট হয়ে গেছে, ও কয় আমিও পড়াবো তুমি এটা করো কেন, অনেকক্ষণ কান্না করে প্রায় এক দেড় ঘন্টার মতো কান্না করে। তো স্বাস্থ্য ভাই আমাকে মাঝে ফোন দেয় যে কি হলো, আসো না ঘুমাবো, আমি কি আসতেছি, ওই পড়তেছে তো ওর পড়াটা দেখাইতেছি, ওর পড়াটা দেখে ও একটা অঙ্ক বুঝতেছে না, অঙ্কটা বুঝে আমি বুঝাই দিতেছি আসতেছি। তো আম্মু আবার আসছে, কয় কি হলো রানা ঘুমাইতেছে না, আমি কি না ওই অঙ্কটা বুঝতেছে না, কয় আম্মা, আবার বলে যে আমার এই অঙ্কটা বুঝতেছি না, অঙ্কটা ভাইয়ের কাছ থেকে দেখতেছি, ভাইয়া তো অঙ্কগুলো করছে, আমি আসলে তো অঙ্কগুলো ওইগুলো কিছুই করিনি ওগুলি দেখার জন্য। ও খুব কান্না করে, পরে আমাকে বলে তুমি এটা কেন করছো, এটা করছো কিসের জন্য, তুমি কি কারণে এটা করলা, মানে জাস্ট এটাই, তুমি এটা করলা কিসের জন্য, তুমি এটা করলা কিসের জন্য, তুমি আমার সামনে আসবা না, তোমাকে আমি দেখতে চাই না, অনেক কান্না করে। পরে আমি বলি দেখো সরি ভুলে গেছে, কানে ধরে করি, জাস্ট অনেকটা করার পরে রিকোজ করার পরে ও বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো আর কখনো বা এরকম কোনো কিছু করবা না, হাত পা কাটবা না বা পোড়াবা না, কোনো জায়গায় কিছু করবা না কখনো, মানে দুষ্টুমি করে শুনতো, মানে বলতো যে সিগারেট খাতো, তখন আসলে আমি সিগারেট খাইতাম না কখনো, তখন বলতো যে তুমি সিগারেটও খাবা না কখনো, আমার মাথায় হাত দিয়ে বলো। তা আমি দুই তিনবার মাথায় হাত দিয়ে বলি, বলে আচ্ছা ঠিক আছে খাবো না, কয় মনে রাখবো কিন্তু মাথায় হাত দেওয়া কি তুমি জানো, তুমি যদি এগুলো করো তাহলে কিন্তু আমি মরে যাবো, ওইটা বলে। আমি কি কিসের জন্য, তুমি তোমার মাথায় হাত দিয়েছি আমি এটা কখনোই করবো না, বলছি তো কখনোই করবো না প্রমিস। তারপরে কয় আচ্ছা তাই ঘুমাইতে যাও, তাই ঘুমাইতে যাই, পরের দিনকে আবার আমি এখান থেকে চলে আসি, এই ঘুমাইতে যাই সকালবেলা আসি, পর মানে খুব হাসে, মিটি মিটি হাসে, ঠিক আছে আমাকে দেখে হাসে। তা আমি কি হয়েছে হাসে কেন, সকালবেলা উঠে হাসে কেন, ও যে রাত্রে আমাকে জড়ায় ধরছে মানে সকালবেলা দেখে আমার লজ্জা পাইতেছে, ঠিক আছে তো এটা তো আমি বুঝতে পারি না, আমি কি হলো হাসো কেন, লজ্জা লাগতেছে, আমি কেন লজ্জা লাগতেছে, লজ্জা লাগার কি হলো, কয় কারণ আছে, তাই তুমি কি কারণে লজ্জা লাগতেছে, কয় তোমার দেখলে আমার লজ্জা লাগে কিরকম যেন, আমি কি বলো তুমি লজ্জা লাগে। তাই ওদের বাড়িতে ওইখান থেকে আবার বেড়ানো শেষ হলে তাই পরের দিন ওই স্কুলে চলে যায়, স্কুলে যাওয়ার পরে তাই আমি গোসল করতে যাই, গোসল করতে যাই মানে হাতে এখানে ইয়ে লাগে থাকে তো রক্তগুলো বের হয়, মানে একটা মানে সাদা সাদা ইয়েগুলো বের হয় তো ওইগুলো সাইডে লাগিয়ে থাকে ওষুধ লাগানোর পরও, তো ওইগুলো আমি ডোলা দিলে উঠাইতেছি। তো ওর চাষ আরেকটা ছোটো একটা চাষ্ত বোন আছে মানে ওর সমবয়সী, সে দেখে বলে ভাইয়া এটা কী করছেন, ওর জন্য ও আপনার সাথে এখনও ইয়ে হয় না, রিভিশন করে না, তো ওর সাথে রিভিশন করতাম, তো ওর চাষ্ত বোনটা জানতো না ওইটা, প্রথমে আর কি জানতো, পরে জানতো না যে ওর সাথে রিভিশন করি। তো আর আমি বলি যে ওর সাথে আমি সম্পর্ক করি, হয়ে গেছে তুমি কারো বললো না, তো গোসল করতে যাওয়ার সাথে কথা হলো, কয় সত্যি, আমি কি হ্যাঁ, কয় ভাই অনেক খুশি হলাম শুনে, তো আপনি এটা করছেন কিসের জন্য, আমি কি এমনি করছি, আমি দুশ্চিন্তা করেছি, ওরে বললো না দেখো তাহলে কিন্তু খুব খারাপ বলবে। তো ও করে কি বইলা দেয় বিকালবেলা, ও যখন স্কুল থেকে আসে তো দুশ্চিন্তা করতে করতে বইলা দেয় যে তুই রানা ভাইয়ের সাথে রিভিশন করোস, তুই আমাদের বললি না, তো ওইটা শুনে খুব রাইগা যায়, কারণ ও গোপন রাখতে এসেছিল, আমার সাথে খুব রাইগা যায়, তুই তো বললি কেন, তুমি এটা বললা কেন, তুমি আমার সাথে কথা বলবো না, তো রাত্রে কথা বলে না ওদিনকে, পরের দিনকে সারাদিন আমার সাথে কথা বলে না, আমার মানে খুব কষ্ট হয়েছিল, মানে এতটা কষ্ট হয়েছিল যে আমার সাথে কথা বলে না, অনেক রিকোয়েস্ট করি কথা বলে না, তো কথা না বলতে আমি বলে এখানে থাকবো না আমি চলে যাবো। পরের দিনকে বারোটার দিকে আমি আপুর বলে আপু আমার ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, আমি চলে যাবো, আমি ঢাকা যেতে এখানে আমার চোখে একটু সমস্যা ছিল, তাই হয়তো এই কারণে মাথা আছে, তাই আচ্ছা যা চাই দুলাবাই যেহেতু ঢাকায় আছে, তুই দুলাবাই নিয়ে ডাক্তার কাছে দেখাইস মাথা। তাই আমি একটার দিকে ওইখান থেকে রওনা দিয়ে চলে আসি ঢাকায়, তা আসার দশ মিনিট পরে আমাকে ফোন, বাড়ি থেকে বেরোনোর পরে আমাকে ফোন দেয়, কয় তুমি চলে গেলা, তুমি আমার একবারও বলে গেলা না, আমি কি তোমাকে এতটা রিকোয়েস্ট করছি, তুমি আমাকে এখন বললা না, আচ্ছা তুমি বলো যে তাই বলো তুমি আসো যাইও না, আমি কি তুমি এখন আমি যাবো না কীভাবে, কয় তুমি বলো, আমি কি না আচ্ছা ঠিক আছে এখন চলে যাবো আমি থাকবো না চলে যাবো, আচ্ছা চলে যাও, মানে রাগ হয়ে যায় যে ওখানে থাকতেও আমার সাথে কথা বলে নাই, ও আমি ওই কারণে চলে এসেছি যে কথা বলে আমার কষ্ট হইতেছে চলে এসে এই কারণে। তাই ঢাকা আসছি পর আমি হঠাৎ করে মানে জাস্ট আল আমার মাথাটা খুব ব্যথা করে, তো ওইখান থেকে কীরকম জানি গাড়ি বেঁচে কীরকম অস্থির লাগে, তো সিএনজি থেকে নামি আমি 500 টাকার নোট দিই, আমি টাকাটা রিটার্ন আনি না ওইখানেই রাইখেছি, যাত্রা বেড়ে এসে আমি হলো মানে টাকা তখন তো অনেক টাকা মোটামুটি ভালোই টাকা থাকতো, আপু টাকা দিত, ওই দুলাভাই দিত, আবার বড় ভাইয়া দিত, তা 500 টাকার নোট দিয়ে আমার মনে নেই আমি চলে এসেছি, তো সিএনজি এলায় ডাকছেও কিনা আমি জানি না, তো যা এখন থেকে যে বাসে উঠি বাসে উঠে যাত্রা বাড়ি নামি, এর আবার মানে ভাঙটি টাকা নেই দেখি মানে 1000 টাকার নোট দিই, তাই আমার খুঁজতেছি যে আমার টাকা পড়লো কই, তো 1000টার নোট দেয় তাই বলছে পরে দেবো, তাই যাত্রা বাড়ি নেমে গেছে টাকাটা নেই নেই, তো কন্ট্রাক্টার আবার ডাক দেয় তাই ভাইয়া টাকা নিলেন না, তাই আমি বলি কী হইতেছে এগুলো, আমি টাকা কই ফেলাইলাম আর এখান থেকে টাকা নিলাম না, তাহলে বাসায় যেতাম কীভাবে, তো টাকা নিলাম আমার মাথায় যেতাম কীভাবে। তো হঠাৎ করে বাসায় আসি পর আমার মাথা ব্যথাটা কেমন যে নিশ্চয়ই আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে বাড়ে, তো হঠাৎ করে অনেক মাথা ব্যথা বেড়ে যায় অনেক মাথা ব্যথা, আমি নাকি চিৎকার করি, তারপর আমার সেন্স থাকে না সেন্স থাকে না, পরে সেন্স হয় আমার ন্যাশনাল মেডিকেল সদরঘাট যে ন্যাশনাল মেডিকেলটা ওই মেডিকেলে সেন্স পেরে, তো ওইখান থেকে আমি মানে কীরকম জানি মানে উলট পালট কথা বলি, তো পরে আর কি শুনছি, তো ওইখান থেকে তো সবাই নাকি বলে যে মানে আলগা যে আসল করে ওই আলগাটা আসল করছে, তো ওই আলগাটা অ্যাকচুয়ালি আমি ওই যে যার সাথে সম্পর্ক করতাম সুমি, ওর সাথে ছিল আরো আগে। তা ও মানে ফকির দোকে দেখায় অসুস্থ হয়েছে, তা ওর কাছ থেকে মানে আমার উপরে ভর করছে, যেহেতু ওর সাথে আমি ই করি সবসময় থাকি, মানে আমারও ফলো করে আমার উপরে জিনিসটাই করে। তো খুব ই করতাম, আমার সাথে কেউ মানে খুব তখন অসুস্থ হয়ে পড়ছে, মানে পরে শোনা আমার সাথে কেউ পারতো না, সবাইকে লাইট থেমাতে ফেলাই দিতাম, ধাক্কাইয়া সাত আট জনে ধরে আমার রাখতে পারতো না, আর আমার নিজের গলা আমি নিজে চাইপে ধরতাম, আর মাথা ওয়ালের সাথে টাকাইতাম। তো এরকম বুঝতে পারি না, সবাই পরে সবাই ভয় পেয়ে যায় ঢাকা থেকে। তখন আবার হ্যাঁ অ্যাকচুয়ালি একটা বলতে ভুলে গেলেছি, যে আমার আপুর মানে বেবি হয়, ওই বেবি দেখার জন্য আমি তাদের বাড়ি যাই, ওই যে তখনই মানে ওই সমস্যাটা হয়, আর ওই যে এসে লেখাটাও ও দেখে। তা তারপরে অনেকেই আমার হাতে এটা লেখা মানে অনেক রক্ত বেড়ে হেন, তখন দুলাবাই তারা দেখে যে হাতে এটা লেখা, ওই যে পাড়াপাড়ি করি পর পরে আমি নাকি তাদের ওইখানে যাইতে চাই, তাই তাদের ওইখানে যাই, যাইতে চাওয়ার পরে মানে নেয়াতে চায় না দেখে, মানে দুলাবাইয়ের নাকি আমি মানে কেচি আছে না, আর দুলাবাই ওখানে কেচি থাকে, ওই কেচি দিয়ে নাকি দুলাবাইকে মানে ই করতে চাইছিলাম, আঘাত করতে চাইছিলাম আর কি, বুকে কেচি ধরছি যে আমার নিয়ে যাবি না হয়তো কেচিতে মারে ফেলবো, মানে ঢুকেই দেবো। তো ভয়ে দুলাবাই তারা সবাই নিয়ে যায় ওইখানে, ওইখানে নিয়ে যাওয়ার পরে আমার মানে সেন্স ফেরে।
ওকে,
সেন্স ফেরার পরে আমি বলি আমি এখানে কেন, তা আপু খুব কান্না করে, আপু তখন সিজার, আপু খুব কান্না করে, আমি কি আপু কান্না করেন কেন, আমি এখানে আসলাম কীভাবে, আমি বলতে পারি না ঠিক আছে। তাই ওর দুলাবাই বলে তুই ঘুমা, তোর কিছু বোঝা লাগবে না, তুই এখানে আসছিস কেন, নিরবিলি ঘুমা। তো ওইখানে আসার পরে আবার মানে হঠাৎ করে আমি নাকি খাইতে বসি ঠিক আছে, খাইতে আমি খিদা লাগছে আমার খাইতে দেন, তাই খাইতে দেয়, এর মাঝে আবার ওই জিনিসটা আমার উপরে আচর করে যে আলগাই এটা আচর করার পরে পরে আপনি আমি নাকি সেন্স আসি না, পরে বলে যে ভাই দুলাবাই আমি তুই মুই করে সবাই তখন বলতাম, আর আমার দুলাবাই যে আম্মু তাকে আমি চোখে দেখতে পারতাম না, বলতাম এই ডাইনি তুই আমার বোনটাকে কই রাখছিস, মানে ওই মেয়ের এই আমি এই সুমিকে ওরা মানে ওই ইয়াটা মানে বোন বলে ডাকতো নাকি ঠিক আছে, তা বলতো আমার বোন ডান, আমার বোনরা আমি অনেকদিন দেখি না, মানে ওইটাই নাকি বলতো। তাই তারপরে আনে ওরে, ওরে আনার পরে মানে একসাথে দুজন, ওরও ওই সমস্যাটা হয়ে যায় আমারও, মানে একসাথে দুজন মানে পড়ে যাই হঠাৎ করে দাঁড়ানো থেকে, ও বারিন্দায় পড়ে যায় আমি ঘরের মধ্যে, মানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এই তো মানে ওর গলাও চাইপে ধরে আমার গলা মানে পরে শোনা, মানে যে আলগার ইয়েটা হয়, পরে দুজনকে দুই ঘরে নিয়ে যায়, আমার কাছের ঘরে নিয়ে যায়, ওরে এই ঘরে আনে। তো অনেকক্ষণ পরে সেন্স ফেরে, সেন্স ফেরার পরে পরে আমাদের মানে ওরও কবিরাজের কাছে নেয়, আমারও কবিরাজের কাছে নেয়। তা যেহেতু আমাদের বাড়ি না ওইটা, আমাকে তারা ওইখানে রাখবে না ওই অবস্থায়, যা কবিরাজের কাছে হালকা পাতলা ইয়ে দিয়ে আমার দেশে পাঠায় দেয় আমাদের বাড়ি, তা ও ওদের বাড়ি থাকে। তাই বেশ কিছুদিন কথা বলা বন্ধ থাকে, আমি অসুস্থ, আমার তখন মানে কিছু ভালো লাগতো না, কোথাও বসে থাকতে পারতাম না,
জি
অসুস্থ হয়ে পড়তাম, এখানে মানে অস্থির অস্থির লাগতো কিরকম যেন, ওই জিনিসটা আমার সাথেই করতো। তাই তারপর আস্তে আস্তে কিছু সুস্থ হওয়ার পরে ওর সাথে আবার কথা বলার সুযোগ, কথা বলি ই করি, তাই অনেকটাই কথা বলি, কথা বলতে বলতে সময় পের হতো খুব। তাই আস্তে আস্তে আমি মানে নর্মালি সুস্থ হইতেছি, ও তো সুস্থই মানে ও সুস্থ হইতেছে। তো এখানে কথা বলতে বলতে আবার পরে আমি সুস্থ হওয়ার পরে পরে আম্মুর সাথে একদিন চিল্লাচিল্লি করি, আম্মু বলে কাজকাম করি না বাড়িতে, কোনো কাজকাম করি না, ঘোরাফেরা করে খেলি। তো চিল্লাচিল্লি করে আমি ঢাকা চলে আসি, চলে এসে ওই বাটায় আবার আমি জয়েন দিই, ম্যানেজারে ফোন দিই, বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো ঢাকায়, ম্যানেজারে ফোন দিই, ফোন দেওয়ার পরে এখানে আইসা কাজে লাগি। তাই তারপরে আবার কাজ করার পরে হঠাৎ করে একদিন বলে, আমি বলি তোমাদের আমি তোমাদের বাড়ি যাবো, আমি কই কীভাবে, আমি কই ওইভাবে যাবো, তখন তো একটু কিছুটা ইয়ে করি। তো এখানে অ্যাকচুয়ালি ওদের বাড়ি যাই রাত্রবেলা, যাওয়ার পরে দুজন একসাথে থাকি।
কীভাবে থাকেন?
থাকি একসাথেই থাকি, একসাথেই মানে ওই রুমে, মানে ওর আম্মুতারা ঘুমাই পড়ছে নয়টা, পিছনের সাইডে মানে ওদের সামনের দরজা যেটা, ওদের বাড়িটা কি মানে দুই সাইডে ঘর, মাঝখান দিয়ে মানে মাঠ।
সাহসের তারিফই করতে হয় ইনফ্যাক্ট পুরো গল্পটা যখন শুনছিলাম। ওকে, তারপর
তো আমার মানে খুব ভয় লাগতেছিল, তারপর ওর সাথে কথা বলতাম, বলে তোমার ভয় লাগে না তুমি আসবা। তো আম্মু তার ওদিনকে ঘুমাইতে একটু লেট হয়ে যায়, তাই আমি ওদিক দিয়ে ঘুরি, ওদিক দিয়ে গোরস্থান আছে ইয়ে আছে ঠিক আছে, তো বলে তুমি ওদিক দিয়ে ঘুরতেছো, ওদিক দিয়ে তো ভালো না, তোমার সমস্যা হবে, এমনিতেই সমস্যা। আমি কি বলো তুমি, তোমার সাথে কথা বলতে বলতে আমি জাহান্নামে চলে যেতে পারি, আমার আসলে ভাই ভয় লাগতেছিল না, মানে ওর ফোনটা কাটার পরে আমার একটু ভয় লাগতো, মানে শোলটা কেমন কাঁপতো, ও যখন ফোন দিত তখন আমার ভয় লাগতো না ওই জায়গা যায়। তারপরে ওদের পিছনের সাইড দিয়ে আমি ঢুকি, তো ওর সামনের দরজা দিয়ে আর কি পাশ এই সাইডের রুমে ঘুমায় ওর আম্মু, সামনের দরজা খুলে আস্তে করে মানে দরজাটা খুলে, তো খোলার পরে আমি রুমে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে ওদিন একসাথে থাকি দুজন। তো তখন যেহেতু অনেকটা বুঝি, তখন ও ক্লাস সেভেনে পড়ে, আমিও কিছুটা বুঝি, তখন ওদিনকে সারা রাতে থাকি, ওদিন কোর সাথে আমার সাথে ফিজিক্যালিটা হয়। তো জাস্ট এক পর্যায়ে তখন আগে কোনো ইয়ে ছিল না, ওইখানেই ফার্স্ট ওর সাথে, তো ও খুব ইক পড়ে।
কোন ক্লাসের স্টুডেন্ট তখন?
তখন ক্লাস সেভেন অথবা এইটে।
চিন্তা করেন অবস্থা। ওকে, আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি ঠিক রাত বারোটায়, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড।
বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. শুনছেন RJ Kibria সাথে Mr. Mango Candy presents জীবন গল্প।
Welcome back once again. আপনারা শুনছেন Mr. Mango Candy presents জীবন গল্প। কথনাবাড়ি আবারো ফিরছি রানার কাছে। তারপর
তখন ওরকম হয়, ও খুব মানে ভয় পায় যে এটা হয়েছে কি হইলো, এটা দুজনে বুঝতে পারলাম না কি হয়েছে, কোনো ই করি নেই আমাদের, কোনো ওরকম যে ইয়ে ছিল বুঝতাম না এরকম কিছু। তারপর ওইটা হয়ে যাওয়ার পরে ও খুব কান্না করে পরের দিনকে যে এটা কি হলো কি হলো, মানে জাস্ট হয়তো বুঝতো কিছুটা বুঝতাম, তখন খুব খারাপ হলো, বলে আমাকে আমি খারাপ হয়ে গেলাম। আমি কি বলো তুমি এটা কি বলতেছো, আমি তোই করছি না, আমি তো আছি, সমস্যা নেই, তুমি কি বলো। তো তারপরে আবার কথা বলতে বলতাম ই করতাম, খুব রাত্রবেলায় কথা বলতাম, সারা রাত কথা বলতাম, কোন সমস্যা হইতো না। আবার মাসখানেক পর আবার যাইতাম ওদের বাসায়, ওইভাবে লুকিয়ে লুকিয়ে যাইতাম, ওর সাথে দেখা করতাম, ও যখন বলতো একসাথে থাকতাম দুজন, আবার ওরকম ভোরবেলা তিনটা চারটার দিকে চলে আসতাম, এরকম যাইতাম আসতাম, মাঝে মাঝে যেতাম আসতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা ওর ভাগনা ঘুমায় ওর সাথে, তো ভাগনাটার বয়স হয়তো 5-6 বছর, ও কিরকম জানি টের পেয়ে যায়, টের পেয়ে যাওয়ার পর আমার প্যান্ট টেনে ধরে, প্যান্ট টেনে পরে মানে ও চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পরে আমি এলো তাড়াতাড়ি ওই সাইডটা খাটের নিচে ঢুকে যায়। তাই ওর আম্মু বলে কি হয়েছে কি হয়েছে, কয় কিছু না, কই কি হয়েছে, ও কায় কিভাবে চিৎকার ধরছে। তাই ও বলে যে এখানে কি যেন একটা শক্ত একটা আমি ধরে বইছি, আমার লাঠি দিয়ে ফেলে দৌড় দিছি কোন দিকে, দরজার দিকে। তা ও বলে যে আমার তো দরজা লাগানোই, সুমি বলে যে আমার দরজা লাগানোই, কিসের দরজা দিয়েছে, ওরে তোমার কাছে নিয়ে ঘুমাও। তার আম্মুর কাছে নিয়ে যায়, তখন ওখানে আমরা একসাথে থাকি ওদিন গাও। তো ও খুব কান্না করে, তো আমাকে বলে আমি ওই হ্যাঁ, তারপরে ওরকম যাওয়া যায় কয়েকবার যাওয়া আসা ওরকম চলে। তো হঠাৎ করে আমাকে একদিন বলে যে আমি প্রেগন্যান্ট, তখন মানে ক্লাস 8 এ পড়ে, প্রেগনেন্ট কি কই, প্রেগনেন্ট মানে তুমি বোঝো না, আমি কি কো তুমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে, আমি কি বলো তুমি, কই তুমি আমার সাথে এটি করছো আমার বাচ্চা হবে না। তো আমি বলে বাচ্চা হবে মানে আমরাই তো বাচ্চা, বাচ্চা হবে কিভাবে, কি করছে আমি, কই তুমি জানো না তুমি আমার সাথে করছো, মানে খুব কান্না করে, ঠিক আছে। তখন নাকি মানে কার কাছ থেকে মানে শুনে ওই বিষয়টা যে এরকম ওরকম হয়েছে, পরে ছেলেটা আর মেয়েটার সাথে যোগাযোগ করে না, মানে ওইটা শুনে ও খুব কান্না করে, তখন ও আমার সাথে ফান করে। আমি বলি দেখো কি বলো এসব ফালতু কথা, বাদ দাও তুমি, আমি বিশ্বাস করি না, ঠিক আছে। আমি বলি ফালতু কথা তুমি এগুলো, তুমি এগুলো করো মানে কি বিশ্বাস করো, খুব কান্না করে। একদিন কান্না করে কি হয়েছে, তুমি কান্না করতেছো কিসের জন্য, বোকার মতো কি হয়েছে, আমি আসি না, কয়েকরকম খুব ছাড়া যায়। তখন মানে জিনিসটা বুঝে যে প্রেগনেন্ট কি, যে তখন বুঝতাম। তারপরে ওর সাথে আবার ওখানে কথাবার্তা চলে ই করে। তা আর একদিনকে রাত্রে, তখন আমি ওই বাটায় চাকরি করি, আরেকদিনকে শুক্রবারের দিন, তা ওর মেজো বোনের ছেলের এলো বার্থডে, তা তারা যাত্রাবাড়ি থাকতো, তাফুদারা তো যাত্রাবাড়ি এই সাইডে, তাফুদারা হলো ওইখানে বার্থডে যাবে, তাই আমার এই কারণে ফোন দিয়ে নেয় যে আয় আবি এর বার্থডে, তো ওইখানে যাবো তুই আয়। তা আমার ফোন দেওয়ার পর আমি যাই আফুদের বাসায়। তাই আমি বলি যে এই ওর আফুদের বাসায় যাবো, মানে ওর আফুদের বাসায় যাইতে যাই, যে আফুদের বাসায় যাবো না আপনাদের বাসায় আসবো, মানে আমার আফুদের বাসায়। তাই আফু বলে, আমার আফু বলে যে আমাদের বাসায় একসাথে যাবেন। তাই বাসায় এসে আমার ভাগ্নির সাথে দুষ্টুমি করি করি, করার পরে পরে ওর মাঝে ও ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি কি কথা বলি, তো ও বলে যে আমি আজকে তো ইয়ার বার্থডে, 26-এর বার্থডে, তাই এইখানে যাবো আমি, কয় যাবা, কয় যাও ভালো, কয় কি বার্থডে তুমি একা একা সেলিব্রেট করো, আমার করতে হবে না। আমি কি কেন তুমি আসবা না, তুমি আসলে না কেন, কয় হ্যাঁ আমার নিবো, আমার স্কুল খোলা। আমি কি আচ্ছা তুমি কেক, তোমার জন্য আনবো কেক নিয়ে আসবো, কয় আচ্ছা পারলে নিয়ে এসো। তাই আমি বলি পারবো না মানে কি বলো তুমি, আসতেছি। এই বলে আমি ওখান থেকে বের হয়েছি, আমি কি আফু আমার অফিস থেকে ফোন দিচ্ছে, আমার ইমার্জেন্সি যাইতে হবে, আমি অফিস চলে গেলাম। তা বলে কি বলে তুই, দিয়ে ম্যানেজারের সাথে আমি কথা বলি। আমি কথা বললে কি হবে, শুধু শুধু কথা বলে লাভ আছে, এতগুলো কোশ্চেন করবেন আপনি তো জানেনি, মানে ছুটি চাইতে গেলো মানে অনেকগুলো কোশ্চেন করে। তার ফলে আচ্ছা ঠিক আছে তাই যা আর কি করবি, তাই সকালে কিন্তু চলে আসিস। আমি আচ্ছা সকালে চলে আসবি মানে, কয় শুক্রবার আজকে অফিস বন্ধ, তুই আজকে অফিসে যাবি কিসের জন্য। পরে আমি কই কি এই সাদা বাসায় আসি, সাদাবা শেষ পরে এখন বার্থডে কেক কোন জায়গায় বিক্রি করে আমি জানতাম না। তো আমার টাকাটা ওর নিরাপদে হতো বার্থডে কেক নেবো। তো ওদিনকে মানে ওর ভাগ্নের বার্থডে, তো ভাগ্নে বার্থডে কেক নেবো। তো এখানে আইসা মানে এদিকে গাড়িও সময় যায় আটকে, আমি বলি তাই অনেক কষ্ট করে একটা খুঁজে পাই, দেখার পরে অর্ডার দিই। তো ওখান থেকে নিয়ে মানে অর্ডার দেওয়ার পরে আমি ভাই কতক্ষণ লাগবে, আধা ঘন্টা। আমি ভাই আমার গাড়ি ছাড়বে আটটায়, আমাকে চালু আধা ঘন্টার মধ্যে দিতে হবে। তো সে আবার পাঠায় ফোন দেয় অর্ডার ই করে রেডি করতে করতে মানে আটটায় বেজে যায়। আমি ভাই আমার গাড়ি মিস হয়ে যেতেছে ভাই, আমি এখন পারবো না চলে যাবো। এর মধ্যে মানে ছেলেটা চলে আসে, আমি তো পুরো ঘামে ঘুমিয়ে হয়ে যাই যে যদি গাড়ি মিস করে ফেলে তাহলে আজকে আর যাইতে পারবো না। আর এরপরে আর গাড়ি নেই, আইসা প্রত্যেকে বস কাজ করে, আমি টাকাটা করে রেডি আসতে নিয়ে আমি দৌড়ে দেখি গাড়ি ছাইড়া দিতেছে, দৌড় পরে গাড়িতে উঠি। তাই তারপরে ওর জন্য কেক নিয়ে যায় আবার ওইভাবে লোকাইয়া। তো ওদিনকে হলো ওর আম্মু তারা ওদিনকে একটু ঘুমাইতে লেট হয়ে যায়, আর আম্মুদের ঘুমায় একটু লেট করে, তো পড়ার এই করে আর জায়গা থাকে যে পড়তেছে। তাই আমি ওদের পিছন সাইডে পুকুর আছে, তো পুকুরের একটা হালকা ঝোপ আছে, তো ওইখানে যে হলো আমি বসতাম ওই ঝোপের মধ্যে। যে মানে আমি এতটাই সাহস কাজ করতো আমার ভিতরে যে ভাই ওই ঝোপে অনেক সাপ থাকতো, ই থাকতো অনেক মানে বিষাক্ত পোকা জাতীয় অনেক কিছুই থাকতো। আমি ওইটার কোনো পরোয়াই করতাম না যে ঝোপে পোকা আছে বা সাপও থাকতে পারে কি থাকতো, ওই ঝোপটার ভিতরে যাই বসতাম। তো ওই সাইডে যে দাঁড়াইছি, দাঁড়াইছি পর দেখি একটা লোক আসতেছে মুরব্বী, মানে লাইট নিয়ে মানে মাছ ধরে, মাছ কোবায়, ওই যে কাট কালিয়ালা কাটা বলে কোচ বলে আমাদের ওদিকে, ওই যে মাছ কোবায় সে আসতেছে। আমি তো দেখি একটু ভয় পেয়ে যাই, আমি এখন কি করবো, তাড়াতাড়ি ওই ঝোপের ভিতরে ঢুকি। তো ওই ঝোপেই বসতাম, আমাকে নিরিবিলি বসে থাকি ফোনে, ও তো আমার সাথে লাইনে আসে, হেডফোন লাগায় কথা বলতাম, লাইনে আসি আমার সাথে, কয় গেছে লোক টাইমকে, হ্যাঁ গেছে, কয় ও বাঁচলাম আল্লাহ, ও মানে খুব টেনশনে ছিল যদি দেখে বলে কি হবে। পরে ওর আম্মুটা ঘুমায় না, ওদিনকে এগারোটা সাড়ে এগারোটা আম্মু তারা ঘুমায়, মানে যখন ঘুমায় তারপরে সে নিয়ে করে যে দরজা খুললে তো একটু শব্দ হয়, তো আস্তে দরজা খুললে তার আম্মু সজাগ পেয়ে যায়, কী হয়েছে কয় বলে ওই দরজা খুলোস কেন, কয় এমনিতেই মুখ এই মুখ ধোবো, কয় তাই এদিকে এসে ধো ওয়াশরুমে যা, কয় সমস্যা নেই জগে পানি আছে জগ দিয়ে মুখ ধোবো। তখন আমি রুমে ঢুকি, তা রুমে ঢোকার পরে ওর এখানে বসি, আর ভাইগনাটা হলো ওই রুমে শোয়া থাকে, আমি বলি এখন ও শুয়ে রাখছে এখানে লাইট জ্বালায় তো দেখে ফেলবে, তো ওরে কী করবা, কয় দাঁড়াও আমি কি ওর ওই রুমে পাঠাও, কয় ওই রুমে যাবে এখন জাগাইলে, আমি করে কোলে কইটা পাঠাও, কোলে করে ঘুমন্ত অবস্থায় ওরে ওই সাইডের রুমে নিয়ে যায়, সাইডের রুমে দিয়ে ওরে শোয়াই থুয়ে আসে। তারপরে এই রুমে আসি, পরে প্রায় বারোটার দিকে মানে কেকটা বের করি, ওর জন্য আমি আরও দু একটা কিপ নিই, পায়ের নূপুর নিয়ে যাই, যে আপনি দোকান থেকে এমনি কিনতে পাওয়া যায় নূপুরগুলো, পাথরের সাদা পাথরের নূপুর, তারপরে কানের দুল মানে পাথরের একটা আংটি, এগুলো ওর জন্য আমি নিয়ে যাই কিনা। তো ওইগুলো দিই, তো খুব খুশি হয় যে তুমি ওগুলো আনছো বলে, নূপুরটা আমাকে পরাই দাও, তার পায়ে আমি পরাই দিই, তো অনেকটা খুশি হয়, অনেকটা ভালো লাগে আমাকে, অনেকক্ষণ মানে
বমি
করে ফেলে কি কারণে জানি না। তো রামমোতরা জায়গা যায়, জায়গা দেওয়ার পরে মানে ও আমি খাটের নিচে বলি, আমি তখন ভয় পাইতেছি রামমোতরা ঘুমাবে না কিভাবে,
লুকান,
হ্যাঁ খাটের নিচে লুকাই। তো রামমোতরা আইসা বলে কি হয়েছে, কি হয়েছে, কয় কিছু হয় না, কেকটা নিয়ে আমি খাটের নিচে দৌড় পড়ে যাই, তার মুখে কেকটা জড়ানো থাকে, কয় মুখে কি জড়ানো, কয় বিস্কিট খেয়েছিলাম এইগুলো জড়ানো মনে হয়। তারপরে মুখটা পুছে অনেক বমি করে, পরে ওর আম্মুরা ওর আম্মুর চালু বলে তোমরা শুতে যাও, শুতে যাও, কি হয়েছে তুই বই রয়েছে, কি হয়েছে তিরঙ্গ হচ্ছে, কয় হয়েছে শুতে যাও, কিছু হয় নাই, মানে আমি আমি যাবো কি হবে না, সমস্যা যদি হয়। পরে ওইখান থেকে বের হয়ে আসি, বেরো আমি চলে আসি ঢাকা, এই সে ঢাকা চলে আসি, তাই ওইখানে অফিসে চাকরি করি। তা হঠাৎ করে মানে ওই বিষয়টা নিয়ে ও আমাকে
আবার কখনো একবারও কাজ করতো না, যদি আপনি ধরা পড়েন রুমের মধ্যে
আমার বিষয়ে ওই সব পুরো সেন্টেন আমার কাছেই করতো,
এক্স্যাক্টলি ওই সব সেন্স কাজ করে না, যে কারণে আজকের জীবন গল্পটা প্রচার করা হচ্ছে যে এই বয়সী যারা আছো তারা একটু মনোযোগ দিয়ে শোনো, যে আমার সেন্স কাজ করে না, এবং সেন্সটা যখন কাজ করবে তখন আর সেন্স দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, তারপর
তখন ওই বিষয়ে কোনো কাজ করতো না, যে ও আমার টার্গেট হলো সেটা আমি দেখা করবো, ওকে না দেখলে আমার ভালো লাগতো না। আবার বলে যে আমি মানে প্যাগনেট, তাই আমি বলি তুমি কী বলো প্যাগনেট, তাই আমি বলি যে এটা প্যাগনেট, দেখো ভুল হয়ে গেছে আর তো কখনো হবে না, এটা তো মানে এর আগেও, হ্যাঁ মানে এর আগে ওই ভয়টা পাই আমাকে মানে কোয়ান শিফট হয়, ওর আমরা দুজন একসাথে কোয়ান শিফট হই, যে কেউ কখনো ছেড়ে যাবো না কাউকে, ওকে আমি যেন কখনো না ছেড়ে যাই, যেহেতু ওর সাথে আমি এগুলো করছি, তাই আমি বলি আচ্ছা ঠিক আছে কোয়ান শিফট হয়ে বললাম আমি তোমাকে ছেড়ে যাবো না। তাই কথা করার পরে ও আমার সাথে মানে দ্বিতীয়বার আমাকে মজা করে, আমি ভাবছি হয়তো মজা করে মজাই করছে যে বলে আমি প্যাগনেট। তাই তারপরে আমি বলি দেখো এটা আমরা তো বুঝি না, তারপর যেহেতু ভুলও হয়ে গেছে আমাদের, আমরা বুঝতাম না কিছু, এটা এখন কী করা যায়। তাই আমি আর একটা মানে তোর সম্পর্কে ভাবি হয় তার সাথে আমি এটা শেয়ার করি, তাই ভাবি বলে যে ওকে বলো এটি করতে দিতে, মানে একটা ওষুধের নাম বলে, সেটা বলে, তাই আমি ওরে বলি তোরা মানে বোঝাই দেখো তুমি পড়ালেখায় সমস্যা হবে, আমি এখন তো সেটেল না, আমার কোনো ব্যাপার না, তোমার পড়ালেখাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হবে এই কারণে। মানে ও খুব পড়ালেখাটা খুব সাপোর্ট করতো, যে পড়ালেখা করবো, বলতো যে আমি পড়ালেখা করে ডাক্তার হবো, মানে অনেক স্বপ্ন ছিল ওর। তাই আমি কারণে ওরে বোঝাই, ও আমার মানে হয়তো ভুল বোঝে, কিন্তু অ্যাকচুয়ালি ভাই আমি মন থেকে হয়তো ওর এটার কারণে আমি বলছি যে তুমি এটা বাচ্চাটা নষ্ট করে দেও, যদি হয়ে থাকে তুমি নষ্ট করে দেও। তো আমার প্রতি খুব রাইগা যায়, মানে এই কথাটা আমি বলি, মানে একটু অবিশ্বাস করে আমাকে। তাই রাইগা যাওয়ার পরেও আমাকে বলে যে ঠিক আছে তোমার সাথে কথাই বলো না, আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি ফোন দিই তোর সাথে আর কথা নেই, মানে তুই মনে করো তখন বলে তোর সাথে কথা নেই, তুই আমার এরকম করছিস, তুই আমার সাথে এখন এরকম খারাপ ব্যবহার করছিস, তুই আরো না কি করবি। তাই ভুলবো যে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি দেখো তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি থাকতে পারতাম না, দুদিন কথা বলে না আমার খুব কষ্ট হয়েছে। তুমি দেখেন আমার সাথে কথা না বলো তাহলে আমি কিন্তু মরে যাবো। তুমি মরলে আমার কি হবে? আমি কি হবে মানে, আচ্ছা ঠিক আছে। তো ওদিনকে শুক্রবারের দিন 12টার দিকে অফিস ছুটি হয়ে গেছে, হাফ ডিউটি ছিল। ছুটি হওয়ার পরে আমি হলো ছাদে যাই, ছাদে যেয়ে পাঁচতলা বিল্ডিংটা ছিল, তাই সাইডে কোনো রেলিং ছিল না। তাই জাস্ট আমি প্রথমবার চান্স নেই ভয়ে ফিরে আসি, মানে দৌড় মারি কাছাকাছি দিয়ে ফিরে আসি। ঠিক আছে, আমি মানে লাভ দিতে সাহস পাই না।
মানে আপনি কি প্ল্যান
করতে চাইতেছি?
কেন
ও আমার সাথে কথা বলবে না, আর ওর সাথে আমি থাকতে পারতেছি না। যাই হোক না কেন, ওর সাথে আমি থাকবো, এতে আমি বাঁচি আর মরি। যদি বাঁচতে হয় ওর সাথে থাইকা বাঁচবো, না হলে বাঁচবো না, আমার কথাই এইটা। তো আমাকে আমি বলে ও বলে যে তুই পারলে মর যায়, যা তুই মরলে কি হবে আমার। তা আমি এটা ও বলার পরে আমি আচ্ছা ঠিক আছে, তুই দেখ আধা ঘন্টার মধ্যে তুই সংবাদ পাবি যে আমি আর পৃথিবীতে নেই, এই রানার পৃথিবীতে নেই। তা আমি প্রথমবার চান্স নেই, চান্স নেওয়ার পর আমি ভয় পেয়ে ফিরে আসি। দ্বিতীয়বার আমি চোখ বন্ধ করে মানে আজান দেয়, জুমার আজানটা দেয়, মানে আজানের লাস্টের দিকে, মানে দ্বিতীয়বার যখন দৌড় দেয় চোখ বন্ধ করে মানে ইদি চান্স নিয়ে আমি লাভ দিয়ে মানে পড়ে যাই
পাঁচতলা থেকে।
হ্যাঁ পাঁচতলা থেকে, পাঁচতলা বিল্ডিং থেকে 10 ফিট একটা রাস্তা আছে কলস করে ওই সাইডে, মানে একটা গরুর খামার ছিল। তো ওইখানে মানে যেহেতু বাটা কোম্পানি, মানে প্লাস্টিকের ড্রামে অনেক কেমিক্যাল আসতো, তো ওই কেমিক্যালের ড্রামের উপরে যে আমি হলো পড়ি। তা আমার তখন সেন্স থাকে না, মানে সবাই বলছে যে কেমিক্যালের ড্রামে যে পড়ি, পাঁচতলা থেকে লাভ দেয়, সবাই চিৎকার দেয় করে। তো সবাই মানে ওইখান থেকে পড়তে সময় একটা চিৎকার দিছি, আমার মনে আছে যে আমি একটা চিৎকার দিছি, কারণ পড়ার পরে আমি খুব ভয় পাইতেছি। ঠিক আছে, তারপর আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। তো পুরো ফ্যাক্টরি পাঁচতলা যেহেতু বিল্ডিং, কয়েক হাজার লোক কাজ করে, সবাই দৌড়ে, ম্যানেজার তারা সবাই দৌড়ে আসে, দৌড়ে আসে কি হয়েছে গেছে এরকম এরকম, ও পড়ে গেছে কি হয়েছে, পড়ে কিভাবে পড়লো তো কেউ বলতে পারে না, কেউ জানেও না কিভাবে পড়ছি। আর আমার ফোনে ওর যত নাম্বার ছিল সব বলো ডিলিট করে দিয়ে আমি ফোনটা রুমে রেখে গেছি, মানে যেখানে কাজ করি ওইখানে রেখে গেছি। পরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে এসে সেন্সলেস অবস্থায় নাকি ঢাকা মেডিকেলে এসে আমার হলো সেন্স ফিরে।
আচ্ছা,
সেন্স ফেরার পরে আমার মানে কোনো প্রবলেম হয় না, আমার মুখে একটু ফুলে যায় সেটে, আর কোমরে মানে ব্যথা পাই, মানে সোজা দাঁড়াতে পারতাম না, কোমরে ব্যথা।
মানে কি পরিমাণ বাতাসে বেঁচে গেল চিন্তা করে দেখেন। একটা হচ্ছে যে এই বয়সের ইমোশনটাকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কারণ এরা যে অনৈতিক এক ধরনের সম্পর্ক করছে এটা তো ন্যাচারালি ওদের মধ্যে এসছে, এবং যদিও এটা এই সময় হওয়া উচিত না। দ্বিতীয়ত হচ্ছে ইমোশনটা কত মারাত্মক, চিন্তা করে দেখুন যে একটা ছোট্ট কথা বলবে না এই কারণে সে পাঁচতলা থেকে লাভ দিয়েছে এবং সুইসাইড করার প্ল্যান করেছে। কি ভয়ানক রকমের ইমোশনাল স্পেস। যারা টিনেজার আছো তাদের আজকের এই জীবন গল্পটা শোনা প্রয়োজন, এই কারণে যে প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এরকম একটা ইমোশনাল স্টেজে যাও, কিন্তু পরিণতি আসলে কি দাঁড়ায় সেটা একটু জানা প্রয়োজন। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরে আসছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড।
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম রানা, তারপর কি হলো ঢাকা মেডিকেল?
তারপরে আমি ঢাকা মেডিকেলে এসে আমার চেঞ্জ পড়ে, চেঞ্জ পড়ার পরে আমাকে মানে জিজ্ঞাসা করে যে তুমি কি হয়েছে। আমি কিছু বলতেছিলাম, মানে দেখি অক্সিজেন লাগানো আমার মুখে এমার্জেন্সিতে। পরে যে বাটা কোম্পানি ওখানে যে সাব কন্ট্রাক্ট, মানে অরিজিনাল একটা বাটা কানা সাব কন্ট্রাক্ট ছিল, তাই সেই বস আইসে বসের দেখে, এখানে বস আইসে মানে হসপিটাল একটু মানে তার ইয়ে আছে, তাই সে পুরো হসপিটাল মানে এক করে ফেলে যে আমার পেশেন্ট এখনো দেখা হয় নাই কেন, মানে আধা ঘন্টা লেট হয়ে গেছে আনছি শুক্রবারের দিন, সেরকম হাসপাতালে গেছে তাড়াতাড়ি। পরে আমাকে নিয়ে এক্সরে করায়, করায় সবাই ধরে, ম্যানেজার তারা সবাই ধরে এক্সরে মেক্সরে করায়, দেখে যে ঠিক আছে। পরে আমাকে বলে যে তোমার বাসার কার নাম্বার মুখস্থ আছে, তো আমার ভাইয়ের নাম্বার মুখস্থ ছিল, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে বড় ভাইয়ের তো গাজীপুর, সে আসতে অনেক লেট হবে, তাই আমি দুলা ভাইয়ের নাম্বারটা দিছি। তো নাম্বারটা দিয়েছি, দুলা ভাই অবশ্য নামাজ পড়তে গেছে, নামাজের টাইম, তাই নামাজ পড়তে গেছে। পর প্রথমবার ফোন দিয়েছে নাকি আফু ধরছে, তারপরে বলে নাই যে বললে এসে ফোন দিয়েছেন, তখন আবার ফোন দিছে, কারণ সবাই তারা ভয় পেয়ে গেছে যে আমার কী হয় না হয় বলা যায় না। ততক্ষণে আমি নর্মালি যেরকম সুস্থ হয় নাই, মানে সেন্সটা ফেরছে, শুধু কথা বলার শক্তিটা পাইতেছি না। তাই তারপরে নেক্সটটা আবার কল দিয়েছে, দেখে আফু ধরছে, পরে বলে এই আফুকে বলছে যে বলে দিছে, প্রথমে আফুকে বলতে চায় নাই, পরে আফুকে বলছে যে আমি রানার ম্যানেজার বলছি, রানা ঢাকা মেডিকেল আছে, আপনার হাজবেন্ড আসলে চালু ঢাকা মেডিকেল পাঠাই দিন। তাই আমার মেজো বোন ওইখানে বেড়াইতে আসে আফুদের বাসায়, তাই এই মানে ওখানে দুইটা মসজিদ আছে আপুরে যেখানে থাকে, বড় বোন একবার এই মসজিদে যায় নাকি ওই মসজিদে, মানে দুজন দুই জায়গায় খালি দৌড়দৌড়ি করতেছে, যে মেয়ে মানুষ মসজিদের ভিতরে তো যেতে পারে না। পরে দুলা ভাই আসার সাথে সাথে ওইখানে বলে, তো আমার বাবা ওইখানে বেড়াইতে আসছিল তখন, আর আমারও যাওয়ার কথা ছিল, তখন সবাই দৌড়ে বের হয়েছে। পর দুলা ভাই তাড়াতাড়ি বলে, তাহলে বাবা আইতে চায়, আফু আইতে চায়, তো দুলা ভাই আনে না, দুলা ভাই আর আমার একটা বিআই সে আসে, যে দুলা ভাই মানে মনে করে যে হয়তো আমি আছি কিনা সে টার্গেট করে, যে বেঁচে আছে কিনা, যেহেতু পাঁচতলা থেকে পড়ছি। দুলা ভাই ফোন দেয়, পরে ম্যানেজার বলে যে পাঁচতলা থেকে পড়ে গেছে, পরে এসে দেখে যে নর্মালি আমি সুস্থ, তাই জাস্ট কোমরে ব্যথা শুধু, ওইখান থেকে আমাকে আর রিলিজ করে দেয় ওদিনকেই। তাই আমি দিয়ে বাসায় চলে আসি, দুলা ভাইদের বাসায় আসে এখানে থাকি, তো আমার ফোনটা তো আমার কাছে দেয় না, ফোনটা এলো ওই অফিসে থাকে। পরে ওর সাথে আর কথা বলতে পারি না, ওর সাথে কথাও হয় না, জানি না ও কীরকম আছে। তো এখন বাদ দিয়ে তার তিন চার দিন পরে আমার যে ভাইস্টাটা ছিল ওইখানে, ওই ভাইস্টার আমাকে ফোনটা দিয়ে যায়। ফোনটা দেওয়ার পরে ফোনটা আমি ওপেন করি, ওপেন করার পর দেখি ওপেন করার সাথে সাথে আমাকে ফোন দেয়। ফোন দেয় মানে খুব কান্না করে, মানে অনেক কান্না করে, তুমি এটা কেন করলা, আমি তো রাগের মাথায় বলছি, তোমাকে তো আমি বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করো না, আর আমার কথা আমি যদি বাঁচি, যেহেতু তোমাকে জীবনে লাস্ট ফার্স্ট তোমাকে আমি রিলেশন করছি তোমার সাথে, তোমাকে আমার ভালো লাগছে, যদি বাঁচতে হয় তোমার সাথে থেকে বাঁচবো, আর না হয় বাঁচবো না। আমি সবসময় এটাই বলতাম, যদি তুমি আমার সাথে থাকো, তোমার হাতে আমার জীবনটা তুলে দিলাম, এখন তুমি চাইলে আমাকে মারতেও পারো বা বাঁচাইতেও পারো, যেটা চাও তুমি, কারণ আমি তখন বুঝে গেছি যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার মেন্টালি আমি কোনো দিকেই কোনো ই করতে পারতাম না, শুধু ওর কথাই, এছাড়া আউটে কোনো দিকে আমি কোনো মানে ফলস কোনো কাজ করতাম না, শুধু ওর সাথে কথা বলা ওর সাথে। পরে ও অনেকেই ঠিক চায়, আমি বলি দেখো যা হয়েছে কি হবে, আর মরে গেল তো গেছি, মরে গেলাম ভালো, আমি মরে গেছি তুমি মনে করো, আমি ওর সাথে তখন আর কথা বলতে চাই না। তাই তারপরে ও অনেক কান্না করে, ই করে, আর বান্ধবীদের রিকোয়েস্ট করায়, ই করায়, তাই তারপরে ওর সাথে আবার আমি কথা বলি, যাক সপ্তাহখানি 15-20 দিন পর ওর সাথে আবার কথা বলা আস্তে আস্তে স্টার্টিং হয়। তাই তারপরে ওর সাথে কথা বলতে বলতে এমন কথা বলা আবার আমাদের মানে পারমানেন্ট শুরু হয়ে গেল কথা বলা, তখন তো আমাকে অনেক বিশ্বাস করে, আরও আরও বেশি বিশ্বাস করে,
মানে প্রুভ হয়ে গেছে তখন।
হ্যাঁ, আমাকে বলে তুমি আমাকে ছেড়ে যাইতে পারবা না, তখনই আমার সাথে আস্তে আস্তে মানে একটু রাব ব্যবহার করা শুরু করে, মানে অন্যরকম ফিলস করে। তো আমার খুব খারাপ লাগতো যে আমার সাথে রাব ব্যবহার করে, ওকে বুঝাইতাম, মাঝে মাঝে খুব কান্না করতাম, ফোন দিলে ধরতো না, এ করতো না। হ্যাঁ, ততদিনেও মানে 8-9-10 সম্ভবত পড়ে, তখন ক্লাস 10 পড়ে, তাই তখনও কথা বলতো, তাই হঠাৎ করে ঝগড়া হয়তো টুকটাক, মানে ঝগড়া হলে আমার সাথে এরকম গুরুত্ব দিত না, কিরকম যেন একটু অ্যাভয়েড করতো। তারপরে আমাকে বলতাম যে দেখো তোমাকে আমি এতটা ভালোবাসি সুমি, তুমি আমাকে এরকম করো তোমার সাথে, তোমার সাথে আমি থাকতে পারবো না, তুমি এটা জানো, তুমি তারপর কেন আমার সাথে এরকম করো, বা এমনিতেই করি, তুমি একটু শক্ত হো না, তুমি এত ভয় পাও কেন, আমি তো আসছি। ও আমাকে বলতো এই এক বছর পরে কলেজে যাবা, ই করবা, তুমি তো আমাকে তখন ভুলে যাবা, আমি পড়ালেখা করি না, আমি দেখতে কালো, মানে এরকম কথাবার্তা সবসময় বলতো। আমার সবসময় তুমি কী বলো, তোমার কী আছে না আছে সেটা দেখে আমি ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকেই জানি, তুমি কালো না সাদা সেটা আমার দেখার কোনো ইচ্ছা নেই। টেনে পরীক্ষা দিয়ে যে পরীক্ষা দিয়ে এই করে ওর রেজাল্ট বের হয়, মানে A+টা একটু নর্মাল হয়, তো 4.5, তো খুব কান্না করে যে ও আশা করছিল যে গোল্ডেন বা A+ পাবে, 4+ করে কতদিন পায়, তা খুব কান্না করে যে আমি এরকম পাই, আমি তুমি সমস্যাকে তুমি ভয় পাও কেন, তুমি কলেজে ভর্তি হও, তোমার পড়ালেখা। ও ততদিনে মানে ওদের বাসা থেকে কিছুটা টের পাইছে, মানে 17 লাস্টের দিকে ওর মানে বাসা থেকে মানে এই বিষয়টা জানতে পারে যে ও কারোর সাথে ওর মানে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ পড়ে ওর ঢাকা মেডিকেলে যখন আনে মানে তখন চেক আপ করে জানতে পারে ওর ফ্যামিলি থেকে যে ও কারোর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে ওর, তাহলে জিজ্ঞাসা করে ও বলে না। কক্সবাজার ঘুরতে যায়, ওইটা দিয়ে সবাই টার্গেট করে যে কক্সবাজার ঘুরতে গেছে স্কুল থেকে ওইখান থেকে। আমাকে দিয়ে দুজন টার্গেট করে না, কে জানে আমার ফ্যামিলি জানার সাথে কথা বলিস, কেউ এটা মানতেই পারবে না ওর সাথে আমি কথা বলি। কেউ যদি বলে, কারণ ওর সাথে দুই তিন বছর ধরে যে মানে যে আলগার যে সমস্যাটা হওয়ার পরে ওদের বাড়ি আমি কন্টিনিউ আমার যাওয়া টোটাল নিষেধ। আমরা তো লুকিয়ে যেতাম, লুকিয়ে লুকিয়ে যেতাম ওদের আসা। তো কলেজে ভর্তি করবে না করবে না অনেক ঝাই ঝামেলা করে ও কলেজে ভর্তি হয়। যে এবার এন্টার ফার্স্ট ইয়ারে যে মানে পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা দিয়েছে সেকেন্ড ইয়ার উঠতে, তাই ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয় তখন বিয়ের চাপ আরো বেড়ে যায়। ওর চাপ দেয় বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিয়ে দেবে। যখন একটা মেয়ে এগুলো জানতে পারছে ফ্যামিলি, তখন কি রাখে সে তো একটা মেয়ে যেই হোক। তো আমাকে শুধু কান্না করতো যে আমি এখন কি করবো রানা, আমি এখন কি বলবো কি করবো, আমাকে রান বলে ডাকতো, রান বলে। তো ওকে এবার আমি মানে আমি ওবার দুষ্টিমি করে বলতাম যে আমাদের একটা বাবু হবে, বাবুটার নাম দেবো চাঁদ, তা চাঁদের আম্মু বলে ডাকতাম আমি। তোকে চাঁদের আম্মু বলে ডাকতাম, চাঁদের আম্মু তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। তা অনেক রিকুশ মিকুশ করার পর কলেজে ভর্তি হয়। তা কলেজে ভর্তি হওয়ার পরে মানে সায়েন্স নিয়ে পড়তো, তো তা খরচটা তো একটু বেশি, ও কি করতো না। তা আমি হলো ওই কাজটা শিখে হপায় মানে দোকান দেই শুরু করি, যে কাজ শেখার পরে দোকান দেই। তা দোকানটা দেওয়ার পর খুব চাপ দেয়, প্রেশার দেয় বিয়ের, প্রেশার দেয় মাঝামাঝি, যে 28 সালে মাঝামাঝি খুব প্রেশার দেয়। তা তখন ও ভাই নেক্সট একটা কথা বলতে ভুলে গেছি, এই 2018 সালে ফেব্রুয়ারি এই মাসে আমার 19 তারিখ হলো আমাদের এলাকায় গ্যাঞ্জাম হয়, তো আমার মাথা ফাইটা যায়, মাথায় তিনটা সেলাই লাগে। তো ওর সাথে আমি 7 দিন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারি না। তো ও খুব কষ্ট পায় নাকি তখন, তো কষ্ট পেয়ে ও মানে ফোনে কথা বলে অন্য ছেলেদের সাথে। তো ফোনে কথা বলে আমার খুব খারাপ লাগতো একটা মাস এর জন্য, মানে আমাকে প্রায় হ্যাঁ 2টা মাস পর্যন্ত, হ্যাঁ 1টা মাস পুরো অন্য ছেলেদের সাথে কথা বলছে। আমার 21 তারিখে মাথা ফাটে, 29 তারিখে আমাকে কল দেয়। তো আমার ভাইয়া ছিল সাথে, তো ওর ভাইয়াও ছিল, মানে আপুদার আসছে, আমার মাথা ফেটে গেছে 7 দিন আমাদের বাড়িতে সবাই। তাই আমি বলছি দেখো আমার মাথা ফেটে গেছে, ফোন দিতে পারবো না, তুমিও দিও না আমিও দিও না। ও আমাকে বলে যে আমাদের বাড়িতে মানে পরের দিনকে মাথা ফাটার পরের দিনকে, তাই বলে যে আমি কই ভাইয়ার আফু আসছে, তুমি আমার ফোন দিও না, আমি পারলে ফোন দেবো। তাই ও বলে যে আমাদের বাড়িতে আমারও তো বড় আফু আসছে, তুমিও ফোন দিও না। তো আর বড় আফু চলে গেছে ওইটার আমি জানি না। তাই আমি ওরা ফোন দেনে রেখে ও আমার ফোন দিছে, 7 দিন পর আমাকে ফোন দিছে। তাই আমার বড় ভাইয়া সামনে ছিল, তাই আমি হ্যালো হলো বললে কাইটা দিছি যে কথা শুনতে পারি না। তাই আপ ভাইয়া বলে কে দেখ আমি চিনি না কি নাম্বার, তাই আমি ফোন দিই না। তাই আধা ঘন্টা পরে ফোন দিই, ও ফোনটা ধরে নাই। তো রাত্রেবেলা ফোন ধরে, ফোন দিয়ে দেখে ওইটিংয়ে কার সাথে কথা বলো, কার সাথে কথা বলো, মানে যে খুব কাজ লেগেছে, ও বলে যার সাথে কথা বলি তার সাথে। তাই তুই 15-16 দিন যায়, আমার কয়েক বন্ধুরা দিয়ে মানে কথা বলাই, ও তারপর অন্য ছেলে সে কথা বলে, ও তখন আমার সাথে রিলেশন রাখবে না, ঠিক আছে। এটা বলতেছে যে আমি কষ্ট তো পাওয়ার পাইছি, আর কি কষ্ট পাবো, আমার এখন কষ্ট পাওয়ার কিছুই নেই, আমি তো কষ্ট পাইছি। তুমি আমাকে 7 দিন ফোন দিলা না, তোমাকে ছেড়ে আমি 1 মিনিট থাকতে পারতাম না, তুমি আমার 7 দিন কন্টিনিউ যোগাযোগ করো না, আমি খুব কষ্ট পাইছি। তাই আমি আবার ওই দোকান ভালো লাগে না, এখন কি করবো ওর সাথে কথা না বলতে আমি থাকতেই পারতাম না, খুব খারাপ লাগতো। প্রত্যেকদিন রাতে কান্না করতাম, ও ফোনে ওয়েটিং পাইতাম, আর ওকে বলতাম যে তুমি এটা করো কিসের জন্য, আমি সব কিছু সহ্য করতে পারবো, তুমি কারোর সাথে কথা বলো না দেখো, সবসময় বলতাম। তাই আমি আবার ওর একটা ভাবি আছে, চাস্তভাবে ভাবিরে মানে বকাঝকা করছি যে আপনি ওকে ফেসবুক চালানোর ইয়ে দিচ্ছেন, ও এখন সারাক্ষণ লাইনে থাকে, ও ছেলেদের সাথে কথা বলে, আপনি হলে সবচেয়ে নষ্ট করছেন অরে। তো তারে বকাঝকা করি, সে বলে দেখো আমি এরকম কোনো নষ্ট করি না, আমি জানি না, ও কীরকম জানি, এখন ও করতেছে ও জানে। তারপরে 1 মাস অন্য ছেলেদের সাথে কথা বলে, পরে আমি আমি বলি আমি দেশ থেকে ইন্ডিয়া চলে যাবো, তুই থাক, আমি তো মরতে পারবো না, আমার মৃত্যু নেই, কারণ তখন 5তলা থেকে পড়ছি, তখনও মরি নাই, আমার তো মৃত্যু নেই, আমি ইন্ডিয়া চলে যাবো। 2-3 দিন আরে বলি ও বিশ্বাস করে না। তাই লাস্টে আমি মানে যাই নেই, আমি আরে চিটাগাং যাই একটা কাজে, তাই আমি বলি আমি ইন্ডিয়া চলে যাবো, তুই থাক, তুই যেহেতু আমার অন্য ছেলের সাথে কথা বলবি, অন্য ছেলেদের সাথে আমি তোর জীবনে এখন কিছুই না, যখন কেউ যখন তোর পাশে ছিলাম কেউ ছিল না, তখন আমি ছিলাম, আর এখন সবাই হয়েছে তোর, আমি এখন ফিরে না। তুই কলেজে গেছিস, আমি তো বলছি তুই কলেজে যাই আমাকে ভুলে যাবি, ভালো ভালো ছেলে পেলে পাইয়া তুই এটা করছিস, ঠিক আছে তুই এটা কর, আমি তো তোর সাথে বাঁচবই না, আমি তো মনে করি মরে গেছি, আর মরবো কি, আমার তো আর কিছু নেই, আমি এখন চলে যাবো এখানে, যাই যদি মরে যাই মরে গেলাম। তাই ও মানে পরে বিশ্বাস করে, ঠিক আছে বলো তুমি যাইও না, দেখো তুমি গেলে আমার কি হবে, আমার কি আছে, আমার সব কিছুই তো তোমার কাছে। তো অনেক কান্না করে, অনেকক্ষণ পর্যন্ত কান্না করে। তা আমি চেয়ে ওকে মানে ই করার জন্যই চাইছিলাম যে ও ঠিক হোক, এটাই আমি চাইছিলাম, যে কারণে আর মিথ্যা বলি। তারপরে আমি চিটাগাং থেকে সোজা গাড়িতে ওইটা ওর ওইখানে আসি, ওদের বাসায় যাই, ওই লোকে তো ওইখানে থাকি, দুজনে কথা বলি, আমাকে ধরে অনেক কান্না করে যে তোমার কাজ তুমি এরকম করছো দেখে আমি এটা জিদ্দে করছি। তুমি আমাকে আমি বললাম তুমি আমাকে যে কোনো শাস্তি দিতা, তুমি কেন অন্য ছেলেদের সাথে কথা বললা, আমি এটা তো মাইনে নিতে পারবো না, তুমি কেন বললা, অনেক কান্না করে আমার পায়ে ধরে এ করে অনেকের ওপরে। আমি আচ্ছা ঠিক আছে আর চলে আসি আমার। তারপরের দিনকে আবারও দেখে আর ফোন ওয়েটিং, আর ফোন ওয়েটিং, ঠিক আছে ওর ফোন ওয়েটিং। তো ওরে নাকি কে যেন বলছে আমি মানে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করি ওদিনকে, ঠিক আছে মানে কে বলছে আমার বলে নাই, আমি জানি না আমি কে বলছে বলো বলে নাই। তারপরের দিন ফোন ওয়েটিং থেকে তার 2 দিন পরে আবার ওদের বাড়ি আমি চলে যাই, আর ওর না ওদিনকে আমি ওর কাছে না বলেই যাই। ঘরে যাওয়ার পরে আবার ও কান্না করে, যে ইয়ার সাথে কথা বলছে, মানে ওর একটা বিয়ে আছে, বাবু ওর সাথে কথা বলছে, ঠিক আছে, বোনের দেবর বাবুর সাথে কথা বলছে, বাবুর সাথে এমনিতেই কথা বলছি, তুমি ওকে টেস্ট করার জন্য, তুমি কি কতটা ভালোবাসে আমাকে, তোমার আর টেস্ট করতে হবে না এইভাবে। আমি মানে ওদিনকে একটা থাপ্পড় দিই ওরে, যে তুই এত বড় খারাপ কাজ করতেছিস, তুই আবার বলতেছিস, তুই একটা মাস কথা বললি, তুই আবার ওই দুদিন বললি, তোর জন্য পাগলের মতো হয়ে আমি দোকান ছেড়ে দিলাম, সবাই এখন বাড়ি থেকে আমার বকাঝকা করতেছে দোকান ছাড়ার জন্য, দোকান দিছি কতগুলো টাকা খরচ করে, এখন আমি দোকানটা কিভাবে নেবো, আমার তার দোকান নিয়ে দেবে না কেউ। ওরে মানে বিয়ের জন্য একের পর এক ছেলে দেখাইতেছে, ছেলে পক্ষ দেখতে আসছে, তো খুব কান্না করতেছে, যে আমার বলতে একটু বলতেছে আমাকে, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না রান, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তাই আমি বলি দেখো আমি এখন বেকার, আমি এখন কী করবো। তো আমি অ্যাকচুয়ালি কি, আমার ভাই যখন ফার্নিচারের কাজ ছিল তখন আমি ওই যে ডিজাইনের কাজটা শিখছিলাম ওইখান থেকে, মানে ওই ডিজাইনের কাজটা পারি। তাই আমি গোপালগঞ্জের ওদিকে মুর্শিদপুর এক জায়গার নাম, মুর্শিদপুর আছে, ওইখানে ওই কাজে জয়েন দিই, যে ওরে নিয়ে আসবো আমি কাজ করি, তাই যাক কাজ করি। আমি বলি দেখো এখন এখানে বেশ 8-10 হাজার টাকা বেতন দেয়, এটাতে দুজনের চলায় কষ্ট হয়ে যাবে, কিভাবে চলবো, তোমার কলেজ খরচ, তোমার তো পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তোর যা ইচ্ছে, মানে রাইগা যায় যে তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে এদিক দিয়ে বিয়ে দিত, আমি মরে যাই, আমি প্রয়োজনে মরিয়া যাবো, তারপর অন্য কারো কাছে যাবো না, তুমি আমাকে যদি না নাও। তা ওইটা বলার পরে আমি মানে নর্মালি অনেকটা ইয়ে হয়ে পড়ি, ইমোশনাল হয়ে পড়ি, যে ও মরিয়া যাবে, ওর ছাড়া তো আমিও থাকতে পারবো না। তোমার বলছিল যে তুমি আমার 1,000 টাকা দিও মাসে, আমি প্রাইভেট পড়বো, তুমি যদি দিতে পারো তাহলে বলবো, আমার বাড়ি থেকে এই টাকাটা দিবে না, মানে বাড়ি থেকে মানে পড়াবে না, বিয়ে দিয়ে দেবে। পরে ড্রাইভিং শিখি এক মাসে দেড় মাসের ড্রাইভিং শিখি, শেখার পরে এখন তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আর চাকরিও নাই, বাড়ি থেকে মানে টাকা দেবে না, 10,000 এতগুলো টাকা দেবে না লাইসেন্স করার জন্য। তাই বাড়িতে চিল্লাচিল্লি করি, আবার কাজে চলে যাই মুর্শিদপুর, কাজে চলে যাই আর কাজ ভালো লাগে না, এর মধ্যে ফুললি চাপ দেয় ওর বিয়ে ঠিক হয়ে যাবে। ফুললি চাপ দেয় কি করবো, কিছু উপায় না পাইয়া আমার তিনটা ফ্রেন্ড থাকে বাইরে, যে সবচেয়ে কাছের ফ্রেন্ড, যেটা ওদের নাম আমি না বললেই পারতেছি না, সবচেয়ে কাছের ফ্রেন্ড হলো আমার শাকিল, তারপরে সাব্বির আহাদর আছে, আর অনেক ফ্রেন্ডই আছে,
যারা আপনার কাছের কয়েকজন ফ্রেন্ড। হ্যাঁ কি হচ্ছে তারপর?
তো শাকিলরে ফোন দেই, শাকিল বলে দেখ যা করিস বুঝে শুনে করিস, এটা ঠিক না, ওরা অনেক বোঝায় আমাকে। তার একটা ফ্রেন্ড আছে নাজমুল, ও আমাকে বোঝায় যে এটা করিস না, মানে ওকে নিয়ে ভাগার প্ল্যানিং করতেছি আমি। তো ওরা মানে আমার কথা বলছে, খুব কাছের ফ্রেন্ড যেহেতু আমার কথাগুলো মানে ওরা বুঝাইতে হচ্ছে, ইয়ে টাকাও দিছে। পরে ওরা তিনজনে মিলা আমাকে 30,000 টাকা দেয়। তো ওই টাকা নিয়ে ওরা আমি বলি যে আমি টাকা পাইছি, তুমি এখন কি বলো আমরা চলে যাবো? আচ্ছা ঠিক আছে, কোথায় যাবো? তাই আমি বলি আমি মুর্শিদপুর বাসা নেবো, এখানেই করবো। তা বাসা নেওয়ার পরে আমি হলো অলরেডি ওদের এখানে যাই, আবার এর মাঝে ওর ফোনটা হলো রাত্রেবেলা আমি ওয়েটিং পাই, মানে পালাইয়া যাবো এই ডিসিশনের মধ্যে, রাত্রেবেলা ওয়েটিং পাই আমি, মানে ওয়েটিং পাই মানে 2-3 মিনিট কথা বলছে। তো আমি হলো বকাঝকা করি, তো খুব রাইগা যায় যে বিশ্বাস করো না তুমি আমাকে, রাইগা যায় আমার ফোন ধরে না, ফোন ধরে না। পরে একদিন চলে যায়, আমি মানে ঘুমাইতে পারি না, সারা রাত ঘুমায় না, চিয়ে চিল্লে চিল্লি বাড়িতে মানে কিছু না পারি, আমার সাথে চিল্লাচিল্লি করি। পরের দিনকে ভোরবেলা আমি বের হয়ে যাই, বাড়ি থেকে বের হয়ে যাই যে কুমিল্লা যাবো, বের হয়ে আমি এখানে 8টা এই কুমিল্লা যেয়ে 8:30 দিকে আমি, হ্যাঁ 9টার দিকে আমি পৌঁছাই ওর কলেজের সামনে। তো ওর আমি মেসেজ দিয়ে বলি সকালবেলা ভোর রাত্রে যে আমি আসতেছি। তো ও আবার ভোরে ফোন দেয়, ও আমাকে ফোন দেয় কই আসবি তুই, তোর আসতে হবে না, রাইগে গেল আমাকে তুই তুই করে বলতো, তোর আসতে হবে না, তুই চলে যা। আমি কি আমি তোর কলেজের সামনে দাঁড়ায় থাকবো, তুই থাকবি কি না বল, আজকে তো আমার কলেজ বন্ধ, আমি তুই যেইভাবে পারস আস। তো কলেজে আসে, আসার পরে ওর একটা বান্ধবী নিয়ে দাঁড়ায় থাকে। তার আমি বলি তুই কেন এরকম করিস, তোর ফোনটা ওয়েটিং কেন? তার বান্ধবী বলে যে ভাই আপনি এত কঠিন ওর সাথে এরকম রাব ব্যবহার করছেন। আমি কি ভাইয়া রাব ব্যবহার করবো না কি, ও জানে না ওর সাথে আমি 1 মিনিট থাকতে পারি না, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি তো মরে গেছি, ওর সাথে আমি ভালো ব্যবহার করবো কেন? ও তারপরও বারবার ছেলেদের সাথে কথা বলে কিসের জন্য? ওর আমি বারণ করছি এগুলো আমি সহ্য করতে পারি না, ও তারপরও কেন এগুলো করে, তারপরও কেন এগুলো করে? তো ও বলে যে ধাপ করে বলে ফেলে যে আমি 100টা ছেলের সাথে কথা বলবো, তোর সমস্যা কি? এটা বলার পরে আমি ওইখানে একটা থাপ্পড় দিই ওকে, থাপ্পড় দেওয়ার পরে ও মানে কান্না করে দেয়। আর বান্ধবী বলে ভাই আপনি এটা ঠিক করলেন না। আমি কি ঠিক করে না করি ভাইয়া, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনিও দেখতেন, কারণ ওরে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না, আমি মৃত্যু পড়ছি। আমার দেখছেন আজকে 3 দিনে কি হয়েছে, আমার 3 দিন আগের এগুলো জিজ্ঞেস করেন ওর কাছে, যে ওর কাছে আমি ফটো পাঠাইছি 3 দিন আগে, আমার ফেসটা কীরকম ছিল আর এই 3 দিনে ফেস কীরকম হয়েছে ওর একবার জিজ্ঞেস করেন। তাই আমি ওইখান থেকে ওই একটা থাপ্পড় দিয়ে আমি বলি আমি যাবো না, তোদের বাসায় যাবো ডাইরেক্ট, তুই কেন এরকম, তোর আম্মুর সামনে যে আমি সব বলে দেবো, সবাইকে বলে দেবো যে তোর সাথে আমার এগুলো সব হয়েছে। তো ও বলে তুই চলে যা। দেখ ওর বান্ধবী বলে যে ভাই চলে যান, শুধু ঝামেলা করে না, পরে ও বাড়ি চলে যায়, আমি চলে আসি, ইয়া আমি তো আসতে পারি না। পরে আমি এলো ওদিকে ওদের এখানে একটা হোটেলে উঠি, পরের দিনকে বলে যে এজেন্ট যাইতে পারে না, রানজানও যাইতে পারে না, তুই ওরে রাখিস বুঝে, কালকে ও তোদের বাসায় যায় ওদের মিট করবো। পরে ওর বান্ধবীদের বাসায় চলে যাই, বাসায় চলে যাই ওখানে মিট করি, পরে মিট করার পরে ডাইরেক্টলি আমরা পালানোর সিদ্ধান্ত নিই,
মানে পালিয়ে বিয়ে করবে।
হ্যাঁ পালিয়ে বিয়ে করব।
বিরতির পর ফিরে আসবো প্রিয় শ্রোতা এই গল্পের শেষাংশ নিয়ে, কারণ আমি আগেই বলেছি রাত 1টার সময় যোগ দেবেন আরও একজন পঞ্চাশোর্ধ্ব বয়স্ক একজন নারী যিনি আজকের এই গল্পে যোগ দেওয়ার জন্য ওয়েট করছেন। আমরা এই গল্পের শেষ ভাগ নিয়ে ফিরব। যারা এতক্ষণ শুনছিলে, বিশেষ করে তিন এজার যারা, তাদেরকে আমি বলবো যে একটু ওয়েট করো। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে, এখন আমি যেটা বলবো বিরতিতে যাবার আগে, সেটা হলো সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। হ্যাঁ রানা,
তারপরে ওখানে পালানোর ডিসিশন করি, তো আমি বলি যে এখন তো কোনো কিছু ঠিক করি নাই, আমি বাসায় চলে যাই, আমি সব কিছু ঠিকঠাক করে আসি ওদিক দিয়ে। তো আমাদের বন্ধুরা তো আমার টাকা দিচ্ছে, সবাই বলি ওরা নিয়ে পালাবো দুদিন পরে, যে আমরা পালাইয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে হয় সেটা কর। যাবি কোথায়? আমি বলি মোর্শেদপুর বাসা ঠিক করছি। তাই পালানোর পরে আমি বাড়িতে এসে এখানে যে পরে আমার একটা মা, দূর সম্পর্কে মামা আছে, তার সাথে আমি শেয়ার করি, কান্না করি, মামা এরকম কি করবো। কয়ে দেখ মেয়েটার সাথে আমি কথা বলি, মেয়েটা কি বলে। তো ওর সাথে কথা বললা, মামা বুঝতে পারে যে ও মানে এটা কি বলে, ও বাঁচবে না আমাকে ছাড়া। মামার সাথে এসে মামার সাথে কথা বলে, তা বলে ঠিক আছে তুমি যদি করো, তুমি আইসা এরকম বলবানি, মানে মামা বলে যে তুমি আইসা আবার চেঞ্জ হয়ে যাবানি, যে তোমাকে জোর করে আনছে এসে। ও সবই বলে যে না আমি ওর সাথে থাকতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে তোমরা আসো। তাই আমি ওদিনকে পরের দিনকে সকালবেলা ওই মামাদের দিকে থাকে, পরের দিনকে সকালবেলা আমি কুমিল্লায় পৌঁছাই। তো ওদিনকে শুক্রবার ছিল যেহেতু, ও তো ওদিনকে বেরোতে পারবে না কলেজের কথা, তাই ওদিনকে আমি একটা হোটেলে উঠি, ওইটায় রাত্র থাকি। সকালবেলা ও কলেজে আসে, যে প্ল্যানিং হয়েছে ও সব কিছু নিয়ে আসবে। ও আগে থেকে দুই তিনটা কাপড় চোপড় এক দোকানে এনে রাখে, তো ওর কলেজ ব্যাগে আরও দুইটা জামা আনে। তো ওর টোটাল যেগুলো লাগবে, জন্ম নিবন্ধনের কাগজপাতি, মানে বয়স তো হয় নাই খুব কম, তারপর ওইগুলো নিয়ে এসে ওর বাবার ফটোকপি। তাই ওদিনকে ছিল সেপ্টেম্বরের 8 তারিখ ওদিনকে আমরা পালাইয়ে চলে আসি 2018। কিভাবে যেন জানাজানি হয়ে যায়, তা কে বলছে জানি না, অনেকে জানে যায়। তা আমার ফোনে শুধু একের পর এক ফোন আসতে থাকে, মানে ওদের ওদিক থেকে, আর বোন ফোন দেয়, আর মেজো বোন ফোন দিয়েছে, ওর ভাইয়া ফোন দিয়েছে, আমি ফোন গুলো আসতে ই করে দেয়, সুইচ অফ করে রাখি, শুধু একবার মামার সাথে কথা বলি। তা ওর ভাইয়া, আমি আবার এখানে আমার দু তিনটা ফ্রেন্ড ই করে রাখি যে ভাইয়া তারা দেখবি যাত্রা বাড়ি দাঁড়ায় কিনা। তো ওর ভাইয়া আর ওর বোন জামাই যাত্রা বাড়ি দাঁড়ায়, যেহেতু আসি যদি ওদিক দিয়ে যাত্রা বাড়িতে নামবো। তো আমি যাত্রা বাড়ি আসি না, কলস করে শনি একটা নামি, নামে ভিতর দিয়ে পোস্তকলা উঠি আমি, ওরে নিয়ে পোস্তকলা উঠে আমি সোজা আমাদের ওইখান থেকে একটা এসি নেই, গাড়ি নেই, মানে মাইকো ভাড়া নেই, মাও ঘাটে নামাই দিয়ে আসবে, কারণ বাসে গেলে ধরতে পারে। তাই ঘাটে নামাই দিয়ে এসে, মা ঘাটে নামাই দিয়ে এসে পর ওইখান থেকে সিবোট নেই, দুজনেই সিবোট নেই ভাড়া, যার কোনো লোক উঠাবে না, সিবোটে পার করে দেয়। ওপার যাওয়ার সাথে সাথে আর একটা সিএনজি নেই ওপার থেকে, যে আমাদের ওইখানে দিয়ে আসবে আমাদের বাড়ির কাছে, যে সাইডের এলাকায় দিয়ে আসবে, যেখানে যাবো ওরে নিয়ে। তো ওইখানে যাইয়ে আমি ওরে নিয়ে চলে যাই। তো সিএনজির মধ্যে ফোন দেয়, আর মানে এখানে আমি দাঁড়া করাইছি যে আমার ফোন ডোরা যে ওর ভাইয়া দাঁড়ায় কিনা, মানে ওরা আমাকে খোঁজ দিতেছে কোন জায়গায় কে থাকতে পারে বা ই করতেছে, ওদের সাথে মানে ওর বোন জামাই ভাইদের সাথে সবার সাথে যোগাযোগ হইতেছে, মানে ওদেরকে জিজ্ঞেস করতেছে, তারা তো জানে। পরে দুইটা নাগাদ আমাদের এখানে যে পৌঁছাই ফরিদপুর, যে দুইটা নাগাদ পৌঁছাই, পৌঁছানোর পর আমার ওই দূর সম্পর্কে, মানে গাড়ি চালানো শিখছি তো ওই হিসেবে সম্পর্কে মামা লাগে, তাই তার ওখানে বলি। তাই মামা অনেক জিজ্ঞেস করে, মামার মানে প্ল্যানিং ছিল আমাদের ধরাই দেবে সবার সামনে, এখন সবাই নিয়ে আসবে। তাই ও মানে এটা আমি, ও বুঝতে পারে, আমি বুঝতে পারি না যে মামা ধরাই দেবে, ও বুঝতে পারে। ও বলে আমি এখান থেকে মানে হোটেলের সাইডে রেলিং আছে ওইখানে যেয়ে বলে যে আপনারা যদি কোনো চালাকি করেন আমি এখান থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবো, আমাদের চালু বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে এই কথা শুনে মানে সবাই তিন চারজন লোক ছিল, তারা ওকে জিজ্ঞেস করে ওর কথাগুলো, মানে কিছুটা রেকর্ড করে, ওটা আমি জানতাম, জানি যে আমারে বলে যে দেখ রেকর্ড, আমি কি রেকর্ড করি কিসের জন্য, কয়ে যে রেকর্ড করি ও যদি পরবর্তীতে ভয়েস চেঞ্জ করে তখন আমরা ফাঁসবো নিতে ওর লেগে। তো রেকর্ড করে পরে ও রেকর্ড করে রাখে, পরে আমাদের ওদিনকে মানে একটা কাজই আয় না, মানে কাজের মাধ্যমে কোর্ট ম্যারেজ করায়।
কারা কারা ছিল বিয়েতে?
বিয়েতে ছিল মানে দুঃসম্পর্কের দুজন মামা হয়, আর মানে যেখানে বাসায় উঠছিলাম ওইখানে মানে পরিচিত, মানে যে আমি গাড়ি চালাইতাম ওই হিসেবে পরিচিত, তাদের এক বাসায় নিয়ে, এক আন্টির বাসায় নিয়ে উঠি আমরা, আমার দুঃসম্পর্ক এক আন্টির বাসায়। এরা এদের আবার আমার ফ্যামিলির কেউ চিনে না, মানে এমনি আমার পাতানো আন্টি।
ঠিক আছে, কোর্ট ম্যারেজ করে, তারপর
কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করার পরে এদিক দিয়ে তো আমি শুনি নাকি আমার বোনকে মানে আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, অনেক বকাঝকা করছে আব্বুর সাথে আম্মুর সাথে, বলে মামলা করবে, এই করবে, পুলিশ পাঠাবে, এই সেই, মানে আমার ফোন টেক করে যে আমি কোথায় আছি, লোকেশন। তাই লোকেশন আমি আমাদের একটা বাজার আছে মালিকগ্রাম, ওইখানে যাই লোক ফোনে টাকা বের করছে বিকেশ থেকে, তো ওই লোকেশনটা ওই মার্কেটে যেয়ে পাইছে এরা, যে হোক বলছে যে এই জায়গায় লোকেশন আছে। তো ওই দিক দিয়ে ঘোরাফেরা করছে, পরে ওই দুঃসম্পর্কে একটা ভাই আছে, সে বলে তোমাদের এই জায়গায় থাকা ঠিক হবে না, তোমরা এখান থেকে চলে অন্য কোথাও যায়। বলি কোথায় যাব, পরে ফরিদপুর মেন টাউনে পাঠাই, ততক্ষণ আমরা মেন টাউনে যাই, মেন টাউনে একটা বাসায় থাকি। তো ওইখানে কারো সম্ভব না অসম্ভব জানার কথা, রাত্রবেলা এখান থেকে রওনা দিয়ে একটা মাইকও নিয়ে আমরা ওইখানে চলে যাই। তা ওইখানে জাস্ট দিনকাল কাটতে থাকে ভালো, এখানে ছিলাম দুই তিন দিন, কাবির নামা মানে ওই কোর্ট ম্যারেজের কাগজটা আসা পর্যন্ত তো ভয়ে ছিলাম, ঘর থেকে বের হয়নি। তো এর মাঝে একদিনকে আমার ভাইয়া তারা আমাদের ওইখানে গেছে, তো ওদিনকে আমরা দুজনে মানে চাঙ্গে পাড়াতুন বলে ওইখানে যে লোকেই থাকি, যে যদি আইসা পরে দিকে বলা তো যায় না, এইসব কথা তো এলাকাতে জানা জানি হয়ে গেছে যে একটা মেয়ে নিয়ে আসছে আমি এখানে, যদি আইসা পরে। তো ওখানে মানে দুঃসম্পর্কে ভাইয়া তারা আসলে স্টানে যারা করে, তাই আমার মামার সাথে নাকি কথা বলছে, মামা জানতো না, মামা এসব বিষয়ে জানে না যে আমি কোথায় আছি। তো মামাই ঘোরাফেরা করে আমাদের এখানে, থানায় যায়, শুনছি থানায় নাকি জিটি করছে, ই করছে। তাই তারপরে আমরা ফরিদপুর থাকি, ওইখানে ভালোই তিন চার দিন যায়, চার পাঁচ দিন যাওয়ার পরে ওই দু এক কথা মানে ওর সাথে আগে থেকে মানে তক্কা তক্কি লেগে থাকে আমার সবসময়, তেমন লেগে থাকতো, তক্কা তক্কি লেগে থাকতো, নয় দিনের মাথায় ওর সাথে তক্কা তক্কি হয়। মানে দুজন সময় তো অন্যরকম একটা ফ্রি, কোনো ইয়ে ছিল না যে ও বলছে এটা করবে, আমি বলছি এটা করবো, করবোই হঠাৎ করে, মানে ওরকম সবার সামনে করে দেখা। তো আমি ওদিন করলো 17 তারিখ ছিল, তাই 8টা সাড়ে 8টার দিকে, তাই যেই বাসায় উঠছি হেরার দুঃসম্পর্কে মামা লাগে, তাই মামি তারা মানে বাড়িতে ছিল না, একটা মামি শুধু বাড়ি ছিল, তাই ওই আন্টি তারাও কেউ বাসায় ছিল না, সে আবার সাইডে দোকানে যায়। তাই আমি বলি যে দেখ তুই সবার সামনে এরকম তুই মুই করে বলো, সবাই তো খারাপ বলে। তো এক কথা দুঃখ তো আমাকে বলে কি তুই জানোস না আমি যেটা বলি সেটাই করি, আমি কি যেটা বলো সেটা করিস মানে, তো দু এক কথা তখন দেখবি তোর একটা থাপ্পড় দিয়ে ফেলি আমি এখানে। একটা থাপ্পড় দেওয়ার পরে ও মানে ওইখান থেকে ওইটা রুমে চলে যায়, রুমে চলে যায়, গেট লক করে দেয়, আমি কি গেট খোল, দেখ খুব খারাপ হবে গেট খোল, দু তিনবার বলি যে গেট খোল গেট খোল, কয় খুলবো না আমি চলে যাবো এখানে থাকবো না, আমি কি গেট খোল খুব খারাপ হবে, পরে গেট খুলে। তা গেট খোলার পরে আবার এসে বসে, তাই আমি বলি যে তোর থাপ্পড়টা দিছি শুধু শুধু, তুই সবার সামনে এরকম করোস, মানুষে কি বলে এটা খারাপ বলে না, আমরা না হয় মাইনে নিলাম, একজন মানুষের সামনে করলে এটা ঠিক হবে, তো আমাকে আবারও বলে যে তুই কি বলিস না। তাই আমি মানে কয়েকটা কথা বলি, পচা পচা কথা বলি আরে, ঠিক আছে যে তোর জন্য আমি এত কিছু করলাম, তোর জন্য আজকে চলে আসছি, তোর জন্য আমি আমার ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে আসছি, তোর জন্য আমার বোনকে আজকে আমার পাঠায় দিছে, যে আমার ভাই একটা মামলা খাইছে, মামলায় তোর ভাইয়ের তারা মানে আমার দুলা ভাই তারা ই চড়ছিল, তখন লড়ছিল যে তাড়াতাড়ি সারাই আনবে, তাই ভাই মামা তারা ওর ভাইয়া তারাও যায় না, এই ঘটনার পরে আর যায় না, টোটাল যোগাযোগ অফ, আমার ভাইয়েরাও জেলে পড়তেছে, আর তুই যাস আমার সাথে এরকম করিস। তো কয়েকটা পথে পথে কথা বলার পরে ও মানে বলে আমি এখানে থাকবো না, আমি চলে যাব। ওই মামি আসার পরে মামি মামি এখানে বিকেশের দোকান কই, বলে কে ওই সামনে, আমি মামি বললেন না, আমি চলে যাবো, আমার ভাইয়েরা ফোন দেবো, আমি চলে যাবো, এখানে থাকবো না, আমি চলে যাবি মানে আমার জীবনটা শেষ করে দিতে চলে যাবি। এটা বলার পরে মানে ওর গলা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর খাটে পড়ে যায়। তা খাটে পড়ে যাওয়ার পরে ব্যথা পায়, ব্যথা পড়ে যাওয়ার পরে আমি মানে রুমে চলে আসি আমাদের রুমে, পরে মামি ভয় পায় যে কিছু করে নাকি, আমি মামি জানি সমস্যা নেই ভয় নাই, আমি তখন আরে বুঝাইতেছি ঠিক আছে, মানে তখন রাগটা একটু আমার কমছে, আমি বুঝেছি যে বাদ দে এটা। এখন দেখে ও বলে মানে ফ্যানের সাথে এ ওনা বাঁধতেছে, মরা যাবে, গলায় রশি দেবে, আমি ব্যস্তা তুই গলায় রশি দিবি, আমি হাসতে যা বলতেছি যদি গলায় রশি দিবি, যদি গলায় রশি দেস মরে গেলে তো আমারে ধরবো, তা আমি পরে কী করবো। তা বলে আচ্ছা আমি লিখে যেতেছি, ও আমার ডায়েরিতে লেখে ঠিক আছে, জানি সুইসাইড করবে ওর জন্য, ও নিজেই সুইসাইড করতেছে। পরে আমি বলি আচ্ছা সুইসাইড করবে, আমি আগে দিয়েছি মানে ফ্যানটা লাগুর পেতেছে না, তা আমি ওর দুষ্টামি করে মানে উঁচু করে দিই, আমি জায়গায় ধরি, জায়গায় ধরে মানে ওরে নিয়ে আমি খাটের উপরে পড়ে যাই, মানে আমি ই করে পড়ি। তো ওর রাগার তখন আর ই করে না, তারপরে ও কান্না করে অনেক চিল্লা চিল্লি করে ই করে যে থাকবে না ওইখানে থাকবে না। পরে ওই মামি আবার আমার মামারে ফোন দিয়ে দেয়, তা আমি আর জানতে পারি না যে আমার মামাকে ফোন দিছে। তো ওর অনেক রিকোয়েস্ট করি, ও শুনেই না আমার কথা, কিছুতেই শুনবে না, ও থাকবে না ডাইরেক্টলি, ও চিল্লা চিল্লি করে। পরে মামি বুঝেছে যে আচ্ছা ঠিক আছে তোমার বাইরে এসে নিয়ে যাবে, আমি ফোন দিয়ে দিছি, ওরে বলছে ঠিক আছে, আমারে বলে নাই। তো ওরে বুঝেছি, এখন ওরে বলি চল গোসল করে আসো, ও যাবে না, পরে বোঝে ও বুঝবে না যে মানে থাপ্পর দিয়ে ধাক্কা দিছে ওর জিত এটাই। পরে ও গোসল করতে যায় না দেখে আমি ঠিক আছে গোসল করতে যাবি না, আমি লোকে কলম নিয়ে আমার হাতগুলো বাম হাতটা এইভাবে মানে ই করতেছি ছিদ্র করে ফেলতেছি, আমি তুই যা চলে যাবি যা সমস্যা নেই আমি তোর আর কিচ্ছু বলবো না যা। পরে ওইটা দেখে ও আমাকে বলে এটা করো না চলো গোসল করে আসি, ও গোসল করতে যাওয়ার জোর করে মানে গোসল করতে নিয়ে যাই, খাওয়া দাওয়া করে নাই। তো গোসল করাইয়া গোসল করি দুজন একসাথে গোসল করি, গোসল করে পরে খাওয়া দাওয়া করে পরে লো বসে থাকে তো রাগ হয়ে বসে রয়েছে ঠিক আছে। তার চুলগুলো মানে প্রত্যেকদিন আমি চুল হাসাই দিতাম, ও এক একা চুল হাসাইতে পারতো না। সন্ধ্যাবেলা দেখে আমার মেজ বোন আর আমার যে মামা সে ওই বাসায় যেয়ে উপস্থিত হয়েছে, আমি দেখি তো মানে পুরো অবাক যে মামা আসলো কীভাবে। আর আপু দেখে আমি আসতে রুমের ওই কোনায় যেয়ে বসে রয়েছি, মামা এসেই মানে আমাকে ধিপধাপ মারিস ঠিক আছে যে তুই এটা করছোস তুই আবার ওরে মারছিস কিসের জন্য, মানে ও বলছে আমি ওরে মারছি নাকি ঠিক আছে। ওইগুলো মামার বলে দিচ্ছে তুই এটা করছোস ভালো কথা না লুকাই রয়েছিস, তোর খোঁজা তোর জন্য তোর বাবা মা ঘর ছাড়া হয়ে গেছে, তোর ভাইয়া তারা দিনভর ভয় দেখা যাচ্ছে পুলিশ আসবে এই পুলিশ আসে ওই পুলিশ আসে, তোর বাপ মা যায় বাড়ি ছেড়ে পলা রয়েছে আর তুই এরকম কাহিনী করতে তোর ভাইয়াটা জেলে পড়ে রয়েছে, তুই এত বড় সাহস পেলে কীভাবে। আমাকে মানে অনেক মারধর করে অনেক মারধর করে, তো ও মানে আসে আমাকে ফিরাইতে ঠিক আছে যে মামা বলে মায়ের না মায়ের না থাক মানে ও এসে সামনে দাঁড়ায়, তো মামার ই করে না তারপরে জাস্ট বাদ দিয়ে দেখ যা কালকে দেখবো যা হয়। তো সারা রাত পাহারা দেয় ওখানে, মানে সারা রাত বোঝাই ওর পায়ে ভাই আমি মানে এতটাই বুঝাই ওকে বলার মতন ওর কাছে পায়ে পর্যন্ত আমি সারা রাত তোর পায়ে ধরে বসে রয়েছি যে তুই যাস না তুই যদি যাস আমি বাঁচবো না আমি কোনোভাবে বাঁচতে পারবো না তোকে ছাড়া, দেখ মামা আসছে যাই হোক হয়তো তোর নিয়ে যাবে তুই আমার সামনে বলবি তুই আমাকে ছাড়া যাবি না তুই যদি আমাকে ছাড়া চলে যাস আমি বাঁচবো না। আমি ওকে সারা রাত তোর পায়ে ধরে ও রাগ হয়ে উঠে যায় রুম থেকে এখানে থাকবে না, আমাকে বলে যন্ত্রণা তুই কি যন্ত্রণা থেকে মানে বলে যে কি যন্ত্রণা তুই এখানে সর না আমি চিৎকার করবো আমার কাছ থেকে সরে যা, আমি মানে অনেক অনেক রিকোয়েস্ট করি তুই এরকম করিস না ওর পায়ে ধরে বসে থাকি, ও মানে পাগলে সরাই ফেলায় লাত্তিটা সরাই দেয় তারপর ওর পায়ে ধরে আমি বসে থাকি যে তুই যাস না জানো তুই যাস না তুই গেলে আমি থাকতে পারবো না তোর ছেলে আমার জীবনটা অচল।
কি দাঁড়াইছে শেষ পর্যন্ত কি হয়েছে মেয়েটা কি করেছে এরপরে?
পরে সকালবেলা মানে আমার খাইতে ডাকতেছে মানে ওরে নিয়ে চলে আসবে আমাদের বাড়ি চলে আসবে।
কে চলে আসবে?
মামাই মানে আমাদের এলাকায় আসবে মাতবার আসবে ওর ভাইয়ের ফোন
দিয়ে আপনার মামাই মেয়েটাকে হ্যান্ডওভার করবে ওদের
ফ্যামিলি হ্যাঁ ওদের কাছে দিয়ে দেবে কারণ আমার বোনকে পাঠাচ্ছে আমার মেজো বোন আর আমার মামা গেছে ওইখানে
এবং এটা মেয়েটা চাচ্ছিল তাই
হ্যাঁ মেয়েটা চলে যাবে থাকবে না।
আচ্ছা তো শেষ পর্যন্ত মেয়েটা কি চলে গেছে?
হ্যাঁ আমাদের এলাকায় নিয়ে এসে ওদিনকে আমাদের মানে আলাদা করে দেয়, পরে ওকে মানে ওর ভাইয়া তারা যাওয়ার পরে কি কথা হয় আমি জানি না, শুধু আমার এক বড় ভাই আছে সে আমাকে বলে যে ওর ভাইয়া বলছে হয় তোমার বোন থাকবে না হয় তার বোন থাকবে।
আপনার নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ আছে?
এখন এতটুকু আছে যে মা সন্তান জন্ম দিয়েছে যেহেতু জাস্ট এতটুকু এই কারণে
কোনো যোগাযোগ নাই। ওকে আপনার যে স্ত্রী সেখানে কি সম্পর্ক এখনো আছে না ডিভোর্স হয়ে গেছে?
ওর সাথে ডিভোর্স হয়েছে কিনা আমি তাও জানি না, আমার কাছে কোনো পেপার বা কোনো কিছু আসে নাই, তাই ওই যে মামা সে বলছে মানে ও একটা পেপারে সই করছে যে ডিভোর্স দিয়ে চলে গেছে, তো ডিভোর্স দিয়ে চলে গেছে আমার কাছে কোনো পেপার বা কোনো কিছুই আমার কাছে আসে নেই।
আমি
শুধু এই কারণে বলছি যে আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো যেন নেক্সট কেউ না করে।
আপনি স্বীকার করছেন যে আপনি ভুল করছেন?
ভুল
তাহলে আপনি কাঁদছেন কেন
ভাইয়া? তখন যদি বুঝতাম আমি ওকে খুবটা লাভ করি কিন্তু আমি করোপতি ওর
আপনি লাভ করেননি। আমি বলি আপনাকে আপনি লাভ করেননি, এটা ছিল আপনার ইমোশনাল ফল্ট এবং এই ইমোশনাল ফল্টটা অনেকে হয়তো মানতে পারবেন না, অনেকে আজকে রেডিওতে শুনছেন এবং আপনারা হয়তো অনেকেই আমার প্রতি রাগ করবেন। টু বি অনেস্ট যারা এরকম রবীন্দ্রনাথের একটা কথা আছে ওরে নবীন ওরে আমার কাঁচা হাত মরাদের ঘাম এরে তুই বাঁচা, এদেরকে ঘাম এরে বাঁচাতে হবে কারণ এদেরকে আইদার রিহাবে দিয়ে দিতে হবে যারা ড্রাগ অ্যাডিক্ট এই স্টেজে অথবা এদেরকে খুব কড়া শাসনের মধ্যে রাখতে হবে। মানে আমি পুরো স্টোরিটা শুনে না আমার মেজাজ খারাপ হয়ে গেছে। স্টুপিড একটা দেখা হচ্ছে যে মেয়েটাকে সে বিয়ের আগেই বুঝতে গায়ে হাত তুলছে, যে মেয়েটাকে সে বুঝতেই পারছে না যে সে সহ্যই করতে পারছে না যে সামহাউ ইজ ওকে ঠিক আছে তাকে তুমি কেন বিয়ে করতে যাবা? প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা যদি বিয়েই করে ফেলো ঠিক আছে ভাইয়া ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে ছাড়া আমি এটা করতে পারবো না, সে যেন আমি বিয়ে করেছি, তো তোমাকে কে বলেছে বাবা বিয়ে করা মানেই হচ্ছে একটা মানুষকে পাওয়া? রানা আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করি, তুমি করে বলছো শুরুতে সেটাই, বিয়ে করা মানেই একটা মানুষকে পাওয়া না, বিয়ে করা মানেই একটা মানুষের উপর 100% অধিকার প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নাই। আপনি লিগেলি যদি বলেন, আপনি যদি রিলিজনের জায়গা থেকে বলেন হ্যাঁ তার হাজব্যান্ডকে কিছু রাইট দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু একটা মানুষ যদি আপনাকে অন্তর থেকে সেই জিনিসটা না দেয় কোনো মানুষ কি কোনো মানুষের অধীন? আপনি আমাকে এই প্রশ্নটা বলেন আগে, আপনি সারা রাত তার পা ধরে বসেছিলেন, সেই মানুষটা আপনাকে দেয় নাই, কারণ সেই মানুষটার মন থেকে আপনি উঠে গেছেন, কোনো না কোনো কারণে উঠে গেছেন, কোনো ভুল করেছেন বা কোনো কিছু হয়েছেন, তাহলে এই রাইটটা কি আপনি তাকে বিয়ে করে প্রতিষ্ঠা করতে পারতেন, জোর করে পারতেন? ধরেন আপনাকে আপনার মামাও যায় নাই, কেউ যায় নাই, আপনি দিন রাত 24 ঘন্টা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতেন, আপনি যদি সেই মানুষের মনটা না পেতেন, মনটা যদি উঠে যায়, আপনি কি তারপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেন? আপনার যে জায়গাগুলোতে বড় ভুল, এটা আসলে আপনাকে বলে লাভ নাই। আমি শুধু আজকে যারা টিনেজার আছে তাদেরকে আমি বলি, আপনি যদি এইরকম কান্নাকাটি করে আপনি যদি মনে করেন যে আপনার স্টোরিটা শুনে আপনার ওয়াইফ আপনার কাছে ফিরে আসবে, এটার কোনো চান্সই নাই। বরং আমি আপনাকে, আপনার স্ত্রীর নাম এখানে আপনি সুমি বলেছেন, আমি সুমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হোয়াট এভার ইউ ডিড, তুমিও তো ওর বয়সেই, তুমি করেই বললাম যে তুমি যা করছো সেটা ভুল করছো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ওর কাছে ফেরাটা কোনোভাবেই উচিত হবে না। হ্যাঁ, এটা আমি মনে করি আমার জায়গা থেকে, কারণ তোমরা এরকম ভুল করতেই থাকবা। বিয়েটা একটা ম্যাচিউর ডিসিশন, এইটা ইচ্ছা হলো করে ফেললাম, ব্যাপারটা এরকম না। প্রথম কথা হচ্ছে তুমি নিজে লেখাপড়া করছিলা ইন্টারমিডিয়েট পর্যন্ত, আপনি যদি কান্নাকাটি না থামান, আমি আপনাকে এখান থেকে সরি টু সে, প্লিজ আপনি কান্নাকাটি থামান, ওকে? প্রথম কথা হচ্ছে সুমি, তুমি একটা লেখাপড়া করা একটা মেয়ে, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছিলা, এইরকম একটা সময়ে যে ছেলেটাকে তুমি সে অর্থে লাভও করো না, যদি লাভ করতা তাহলে তুমি ওকে ছেড়ে চলে আসতে পারত না, তো তুমি লাভও করো না, এরকম একটা হটকারী সিদ্ধান্ত, এরকম একটা লাইফ চেঞ্জিং ডিসিশন তুমি কেন নিলা? ভয়ানক রকমের বাজে রকমের একটা সিদ্ধান্ত ছিল। যেই মানুষ প্রেম করে পাঁচতলা থেকে লাভ দেয় সে কখনোই স্বাভাবিক মানুষ না, যে মানুষ প্রেম করে হাত কাটে সে স্বাভাবিক মানুষ না, যে মানুষ প্রেম করে ঘুমের ট্যাবলেট খায় সে মানুষ স্বাভাবিক মানুষ না। এদের সাথে প্রেম ইমোশন নিয়ে থাকা যায়, কিন্তু এদের সাথে ঘর সংসার করা যায় না, কারণ এরা ইমোশনালি যদি নিজের ওপর টর্চার করতে পারে তাহলে এই মানুষটাই তোমার সাথে রাগারাগি করে একদিন ভয়ানক রকম তোমার ওপর টর্চার করতে পারে। এবং যারা নিজের ওপর টর্চার করে সে স্বাভাবিকভাবে অন্য মানুষের টর্চারটা বুঝবে না, এবং এই এই ধরনের মানুষের সাথে ঘর সংসার করা যায় না। আনফর্চুনেটলি আমাদের এই চাইল্ড হেলথ বা আমাদের এই টিনেজ হেলথ এইসব বিষয় নিয়ে আমরা একেবারেই কনসার্ন না, এবং যে কারণেই গণমাধ্যমে বলেন বা অন্য কোনো জায়গাতে বলেন এগুলোতে তেমন একটা লেখালেখি হয় না। আমরা হঠাৎ করেই দেখি যে একজন আরেক সঙ্গে ভেঙে গেছে এবং সেখানে এসে ভয়ানক রকমের একটা নিউজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, বাট বিহাইন্ড দ্য স্টোরি আমরা কেউ কখনো ফোকাস করি না। সে মানসিক রোগীর সঙ্গে স্টে করছে। হ্যাঁ বলেন, আপনি এক মিনিট কি বলতে?
আমি পাশে মানে আমি শুধু সবসময় এটাই চাইতাম আর যে ওরে ছাড়া যেন আমার মানে এরকমই মনে হতো যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো।
এটা মানসিক রোগ, এটা বাঁচতে পারবো না। ব্যাপারটা যদি এরকম হয় যে আমাকে যে একজন বড় করলো বাবা মা, যাদের শরীরের রক্ত মাংস খেয়ে আমি বড় হয়েছি, আমার একটা ফ্যামিলি আছে, আমার এই মানুষটার বাইরেও একটা পৃথিবী আছে, সেটা চিন্তা করা এবং সে চিন্তাটা আইসোলেটেড আইসোলেটেড হয়ে তুমি ভুল করছো,
যে তুমি ভুল করছো, এই জিনিসগুলো ভুল লাগে,
বাবা মা তোমাকে প্রপারলি শাসন করতে পারে না, শেষ করি, শাসন করতে পারে না, তোমার বড় ভাইরাও পারে না, সাম হাউ টু তোমার মামার রাষ্ট্রদিন তোমাকে যে মারধরটা করছে না, এটা তোমাকে অনেক আগে করা উচিত ছিল। যদি আমি যদি আমি যদিও এই ধরনের কথা বলা রেডিওতে উচিত হচ্ছে না, বাট আমার কাছে মনে হচ্ছে এই শাসনটা তোমার আগে করা উচিত ছিল, করলে তুমি এই ধরনের ভুলটা করতে না।
ভাই এই বিষয়ে কেউ জানতো না কখনো,
তোমার জানানো উচিত ছিল, তোমার ফ্যামিলি মেম্বারদের শাসনটা উচিত ছিল। আমার যদি জানতো তাহলে 10 লোক তোমাকে বলতে পারতো, তুমি তোমার ফ্রেন্ডের নাম এখানে বলতে যাচ্ছ, তোমার ফ্রেন্ড কেউ তোমাকে বলেছে এই বিয়েটা করার জন্য? তোমার ফ্রেন্ড
না, কেউ বলে নাই,
কারণ ফ্রেন্ডটা তো তোমার সেই ধরনের অথরিটি না, সে কারণে তুমি শোনো নাই। তোমার বাবা মায়ের সবার সাথে তুমি যদি জিনিসটা নিয়ে কাউন্সিলিং করতা, বাবা মা সবাই যদি বলতো যে বাবা এটা হলে এটা হয়, এই বিয়েটা হলে এটা হয়, তারপরেও হয়তো তুমি শুনতা না, তারপরেও তুমি শুনতা না, কারণ তুমি অনেক বেশি ইমোশনাল ছিল।
জি, ওর প্রতি আমি সবসময়।
এবং এইরকম ইমোশনাল যারা থাকে তাদের ভবিষ্যৎ ভালো হয় না, যে কারণে আজকে আমি তোমাকে এই এই জায়গাটায় নিয়ে আসছি।
জি ভাই,
দেখো রানা, আমি তোমাকে বলি, তুমি 19 বছর বয়সী,
জি,
তোমাকে লাখ লাখ মানুষ শুনতেছে এই মুহূর্তে রেডিওতে, তুমি কি করতে পারো আমি জানি, কারণ এরকম স্টোরি আমি বহুত প্রচার করেছি রেডিওতে। এন্ড আই এম গেটিং পার্সোনাল, আমার মনে হচ্ছে কি আমার এভাবে কথা বলা উচিত না, বাট আমি নিতে পারছি না। তুমি 19 বছর বয়স, তোমার দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, তুমি তোমার লাইফের ভ্যালু বোঝো না, জীবনে বেঁচে থাকলে কি হতে পারে এটা বুঝো না?
জি ভাই, এতদিন হয়তো বুঝি নাই, এখন বুঝতেছি।
কি বুঝছো? তুমি বুঝলে তো এরকম কান্নাকাটি করতাম না, তুমি এখনো বুঝো না।
এখন
ওকে পার্সোনালি নিয়ে লাভ নাই, এরকম অসংখ্য ছেলে মেয়ে বাংলাদেশে আছে, এরা জীবনের অর্থটা বুঝে না, এদেরকে টিউন করা উচিত। এবং এরা মনে করে কি যে একটা মেয়ে মানেই হচ্ছে জীবনে সবকিছু, একটা ছেলে মানেই হচ্ছে জীবনে সবকিছু। এদেরকে লাইফটা দেখানো উচিত যে দেখো তুমি বেঁচে থাকলে এই জিনিসগুলো হওয়া সম্ভব, তুমি বেঁচে থাকলে এই জিনিসগুলো করা সম্ভব। একটা মেয়ে মানেই জীবনে সবকিছু না, একটা ছেলে মানেই জীবনে সবকিছু না, একটা সংসার যদি একটা মানুষের না হয় বা মানে জীবনের একটা সাইড মানেই হচ্ছে যে জীবনটা শেষ হয়ে গেল। আরে ভাই, জীবনে তো অনেক কিছু করার আছে,
এবং এই একটা জীবন দিয়ে একটা মানুষ পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারে, ওদেরকে বলার মতো কেউ নাই, ওদেরকে স্বপ্ন দেখানোর মতো কেউ নাই। দ্যাটস ওয়াই আমাদের আমাদের সমাজে জিনিসগুলো ঘটে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4.
Shunchen RJ Kibria Shathe Mr. Mango Candy presents Jibon Golpo.
Welcome back once again. Abnara Shunchen Mr. Mango Candy presents Jibon Golpo. Ami bini to koro jor kore jara teenager acho এবং যারা রেডিওর অনুষ্ঠানটা শুনলেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে হাত জোর করে বলছি যে হ্যাঁ, আমি কয়েকটা জায়গায় খুব অ্যারোগেন্স হয়ে যাচ্ছিলাম, বাট বিলিভ মি, আমার ভেতর থেকে যে পরিমাণ রাগ বা ক্ষোভ আসছে এই স্টোরিটা শোনার পরে, এটা সবই ওর ভালোর জন্যে। সবাই ভালো থাকুক সেজন্যে, এখানে অন্য কোনো বিষয়টা নাই। আমরা কেন, মানে 19 বছর বয়স, এই যে সুইসাইডের রেট, কিছুদিন আগে বিকারণের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, হাউ ইজ টু বি ডি ওয়ার, মানে আমি বলতে বাধ্য হই, 19 বছরে এরকম একটা লিটারেট ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, আমি কাউকে আঙ্গুল দোষারোপ করছি না, আমি যে মেয়েটা চলে গেছে সে মেয়েটাকে বলতে চাই, যে তোমার ভিতরে কি এই বিন্দুমাত্র সেন্সটুকু ছিল না যে এক বিকারণের সাথে না পড়লে তুমি আরেকটা স্কুলে পড়তে পারতো, অন্য কোথাও পড়তে পারতো, যেই 19 বছর তোমার বাবা মা তোমার পিছনে ইনভেস্ট করেছে, যেই 19 বছর একটা পাপ্পি, মানে তোমার মা তোমাকে আদর করে চুমু খেলে যেই পরিমাণ ভালোবাসা তোমার প্রতি তোমার মায়ের দেখানো হয় 19 বছরে, কেন সারা জীবনও তুমি সেটা রিটার্ন দিতে পারবে না, তুমি মরার আগে তোমার এক, যে মানুষের চলে গেছে সে তো গেছেই, যারা বেঁচে আছে তাদের জন্য বলি, তোমার একটা সেকেন্ডের জন্য রিয়ালাইজ হলো না যে আমি চলে গেলে আমার বাবা মায়ের কী হবে, আমার বাবা মাকে সারা জীবন মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই 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 বাবা মা যার মেয়েটা সুইসাইড করেছে, একটাবারের জন্য রিয়ালাইজ হলো না। তাহলে এই ছেলেমেয়েরা কারা আসলে, কাদের পিছনে আমরা সময় ইনভেস্ট করছি, মানে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে কাদের পিছনে আমরা সময় ইনভেস্ট করছি, কেন এরা কেনই জীবনের একটা কিছুকেই মনে করে যে ঠিক আছে এটা ছাড়া আমার জীবনটা বৃথা, একটা প্রেম হলো না জীবনটা বৃথা, একটা স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হলো জীবনটা শেষ হয়ে গেল, এদের কি মানে এরা এদেরকে কি ডাইভার্সিফাইড করা উচিত না, মানে এরা এটা কি এদের ব্যর্থতা নাকি আমাদের ব্যর্থতা, এই জায়গাটাই আমাদের আসলে কাজ করা উচিত, যে একটা কিছু হলেই সুইসাইডটা বেছে নিতে হবে, একটা কিছু হলেই হাত কাটতে হবে, একটা কিছু হলেই প্রুফ করে দেখাতে হবে, একটা কিছু হলেই মানে নিজের হিরোইজম দিয়ে পাঁচতলা থেকে লাভ দিয়ে দেখাতে হবে, হাউ স্টুপিড ইউ আর, যারা এসব কাজ করে ওদেরকে মার্ক করো, ওদেরকে কিওর করার জন্য ট্রাই করো, ওদের দিকে হাত বাড়ায় দাও, ওদেরকে বোঝাও যে মানে দিস ইজ নট লাইফ, তুমি বেঁচে থাকবো যতক্ষণ পর্যন্ত সম্ভাবনা নয়, তুমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি ভালো কাজ করতে পারো, নো বডি ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট না, এনিবডি, যে কেউ ভুল করতে পারে, যে কেউ অপরাধ করতে পারে, বাট বিলিভ মি আনটিল লাস্ট ব্রেথ হি ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড।
সো আমরা আজকের গল্পটা এখানেই শেষ করতে চাই, আমি শুধু একটা কথাই আমি বারবার সবাইকে বলতে চেয়েছি, সেটা হলো জীবনের মূল্যটা দেয়া শেখেন, ভ্যালু দেয়া শেখেন, ও শুরু করেছে কান্না এবং ওর কান্না আরও অনেক দিন চলবে, ও হয়তো অন্য কোনো পথে চলে যাবে, ও একটা এক্সাম্পল আজকের আমাদের এই জীবন গল্পে, আমরা চাই এই এক্সাম্পলটা সকল ধরনের, আজকে যারা রেডিও শুনলেন এই জীবন গল্পটা তাদের কারো লাইফে এক্সাম্পল যাতে না হয়, তারা যেন এইরকম জায়গাটা থেকে বের হয়ে আসতে পারেন, যারা জীবনের মূল্য দেয় না, যারা জীবনের ভ্যালু দেয় না, এদেরকে বোঝান, এরা এরা অনেক বড় রিসোর্স আমাদের সোসাইটির জন্য, টিনেজাররা অনেক বড় রিসোর্স, সো এদেরকে লাইফের ভিশনটা ক্লিয়ার করে দেওয়াটা জরুরি, যে একটা জিনিস শেষ হয়ে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, একটা দরজা বন্ধ তো হাজার দরজা খোলা, এবং মানুষ সারা জীবনে একটা বা দুটো দরজাতেই সাকসেস করে, তো হাজার দরজা খোলা আছে, হোয়াই আর ইউ বিং অরিট। ওকে প্রিয় শ্রোতা, আমরা আমিনুল ইসলাম রানার জীবন গল্প শুনছিলাম, এবং আমরা পুরো গল্পটা শুনেই অনেক কিছু শেখার আছে আজকের এই টিন এজ ছেলেটার কাছ থেকে। এই মুহূর্তে আমি যেই স্টোরিটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা
ওর তুলনায় বয়সে প্রায় ডাবলেরও বেশি, সেটা আপনার যার সঙ্গে কথা ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। সো আপনার নামটা বলেন।
আমার নাম মমতাজ।
মমতাজ, মমতাজ বয়সটা একটু বলতে হবে। 50 50 বছরের বয়স্ক একজন লিসনার বা শ্রোতা আমরা যাই বলি না কেন, তিনি আছেন আমাদের স্টুডিওতে, তার নাম হচ্ছে মমতাজ। আপনার জন্ম জেলা কোথায়?
বরিশাল।
আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে?
আমি প্রথমে আমার মেয়ের কাছে, মেজো মেয়ে, ও অনেক শুনে।
ওর বয়স কত?
ওর বয়স 17
বছর বয়স। আচ্ছা,
ও অনেক শুনে, ও তখন বলল যে আম্মু তুমি কেন এটা শুনছো না এবং তোমার জীবন কাহিনীটা কেন বলছো না,
সেটা ও আপনাকে ইন্সপায়ার করেছে?
হ্যাঁ, ও আমার ছোট দুই মেয়ে। হ্যাঁ, তিন মেয়ের ভিতরেও ছোট দুই মেয়ে সবসময় ওরা শুনে এবং ওরাই বলল যে আম্মু তুমি কেন যাচ্ছ না, তুমি কেন তোমার জীবন কাহিনী বলতে।
কিসে পড়ছে, কোথায় পড়ছে?
ও মেজোটা, বড়টা বিয়ে হয়ে গেছে তিন মেয়ের, আর মেজোটা নূর মোহাম্মদ, বিডিআর বিদ্যুৎ নূর মোহাম্মদে, ও এবার ইন্টার পরীক্ষা দিবে।
আমি এই প্রশ্নগুলো কেন জিজ্ঞেস করি, এই কারণে যে আমার টার্গেট গ্রুপ বা যারা রেডিওটা শুনছে তারা আসলে কোন লেভেলের লিসনার, এটা আইডিয়া পাওয়ার জন্য, যে কারণে। এবং আমার খুব ভালো লাগে যখন আমি দেশের বাইরে থেকে ইমেইল গুলো পাই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি জন্য বলতে
চাচ্ছেন? ছোট মেয়ে ক্লাস 7 এ ফাইনাল পরীক্ষা দিল।
আচ্ছা, ভেরি গুড। তো জীবনের একটা পর্যায়ে বোধহয় জানা হয়ে গেল আপনার বর্তমান কন্ডিশনের জায়গাতে, কিন্তু এটাই আসলে সবকিছু না, কারণ জীবন গল্প বলার জায়গাটাতে যে ধরন আমরা যে ধরন অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপিত হই, তাতে আসলে এক সেকেন্ডটা আপনি বুঝতে পারবেন না যে এরপরের সেকেন্ডে কি ঘটতে যাচ্ছে। সো আমরা শুরু করতে চাই। মমতাজ আছেন আমাদের সঙ্গে, উনি 50 বছর বয়স্ক একজন নারী এবং ওনার জীবন গল্প শোনার মানে আমাদের এই অনুষ্ঠান শোনার বয়স খুব বেশি দিন না, 6 মাসের মতো, রাইট?
হ্যাঁ, 6-7 মাসের,
6 থেকে 7 মাসের মতো। আমি প্রথমেই আপনাকে যেটা বলছিলাম যে একবার নিজের বাড়ি মনে করে, নিজের মতো মনে করে গল্পগুলো করার জন্য শুরু করুন আপনি, একবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
আমার দেশের বাড়ি বরিশালে।
জি।
তো আমার জন্ম ওখানে, আমার নানা বাড়িতে, বরিশাল শহরেই আমাদের বাসা এবং আমার নানার বাসায় আমার জন্ম হয়।
জি।
তো আমার আব্বা সরকারি চাকরি করতেন, ওখানে কর্মকর্তা ছিলেন বরিশাল জজকোর্টে। তো আমরা ওই ওখানে কোয়ার্টারে কিছুদিন ছিলাম, থাকার পরে আব্বা সম্ভবত 75-76 এইরকম একটা সময় বাড়ি করে বরিশাল শহরেই অন্য একটা জায়গায় বাড়ি করে, তো সেখানে আমরা চলে আসি। সেই সময়টা আমার কত 5-6 বছর বা 4-5 বছর এরকম হবে হয়তো। তো ওখানে আমরা তিন ভাই বোন আর কি, ছোট দুইজনের জন্ম হয়নি, আব্বা আম্মা আমি, আমরা খুব সুন্দর তখন ছোটবেলাটা এত সুন্দর ছিল আমার বলার মতো না, খুব শান্তশিষ্ট ছিলাম, কিন্তু সব ধরনের খেলাধুলা যেমন হাডুডু ওই সময় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ছেলেদের যত খেলা, মেয়েদের খেলা, মানে ছেলেরা, আমরা যখন বাড়ি করি তখন ওখানে অনেকগুলি ফ্যামিলি, তিন আমার আব্বার তিন ফ্রেন্ড একসঙ্গে বাড়ি করছে এবং সবারই 3-4 করে ছেলে মেয়ে, সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করতাম, খুব সুন্দর আমরা দিন যাপন করতাম। তো আমাদেরই বাসার খুব কাছে একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির একটা ছেলে, সেই ছেলে সম্ভবত তখন কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম হবে, ওনাকে দেখতাম আমাদের বাসা আসা যাওয়া, মাঝে মাঝে আসতো, প্রায় আসতো, সবসময় আসতো এরকম, তো আসা যাওয়া করতো। তো আমি আবার তাকে ভাইয়া ভাইয়া ডাকতাম, আমার চেয়ে সে অনেক বড় বয়সে, তো ভাইয়া ভাইয়া ডাকতাম, আসতো, দেখতাম সারাদিনও আমাদের বাসায় থাকতো, অথবা আমার আব্বা তো সকালবেলা চলে যেত, সে কোর্টে কাজ করতেন, তারপরে কাজের পরে আব্বা আবার ব্যবসাও করতেন, কাপড়ের একটা দোকান ছিল, সেই দোকানে রাত 12টার আগে কখনোই তাকে দেখতাম না বাসায় আসতে এবং সকাল 9টায় চলে যেত। তো এরকম উনি আসতো আমাদের বাসায়, ওনার নামটা আমি আর বললাম না। অনেক সময় আমি দেখেছি আমার মার সাথে গল্প করতেছে বা আমাদের সাথে, আমি তাকে ভাইয়েই বলতাম, আমি এবং আমার ছোট দুটো ভাই ছিল তখন, আসতো এবং গল্প করতো। আব্বা তো সকালবেলায় চলে যেত 9টায়, আসতো সেই 12টার আগে কখনোই আসতো না, কারণ অফিসের পরে দোকানে চলে যেত, দোকানের কাজ শেষ করে তারপরে আসতো, দেখতাম আমার মায়ের সাথে অনেক গল্প করে, তখন তো বুঝতাম না কিছু আসলে, গল্প করে এরকম হয়তো 3-4 বছর চলে গেছে, কিন্তু মাঝে মাঝে দেখতাম যে আমার নানি, আমার নানা তখন অসুস্থ ছিল, আমার নানি বা আমার মামারা, আমার বড় খালা, এটা প্রায় আসতো এবং আব্বার সাথে আমার মায়ের সাথে দেখতাম খুব ঝগড়াঝাটি, প্রায় মা চলে যেত, আবার যে আব্বা নিয়ে আসতো অথবা নানি দিয়ে যেত, এইভাবেই চলতো। তো চলতে চলতে এরকম অনেকদিন আমি দেখেছি যে আমার মা, আব্বা আমার মায়ের গায়ে হাতও তুলছে দু একদিন। তো তখন ওই সময়টা আমার পড়াশোনা খুব ডিস্টার্ব হতো, এত ডিস্টার্ব হতো যে আমি ঠিকমতো পড়তে পারতাম না, ছোট ছোট এরকম ঝগড়াঝাটি চলতেছে, ঝগড়াঝাটি চলার ভিতরে একদিন রাতে দেখলাম আমার আব্বা আসলো রাতের বেলা, অনেক তারপরে ওই ভদ্রলোকও সেদিন সেদিন আমাদের বাসায় ছিল, আব্বা বাসায় এসে দেখলো, দেখার পরে খুব ঝগড়াঝাটি দুজনের ভিতরে। আর আরেকটা জিনিস হতো, আব্বা ওই ইসে চিটাং যেত মাঝে মাঝে, দোকানের কাপড়ের ব্যবসা ছিল তো কাপড় আনার জন্য আব্বা চিটাং যেত। যখন আব্বা চিটাং যেত তখন ওই ভদ্রলোক আমাদের বাসায় রাতেও থাকতো, রাতেও থাকতো, এবং আমি অনেক রকম অনেক কিছু দেখেছি। তখন অবশ্য বুঝি নাই যে জিনিসগুলি কি, পরে আমি অনেক পরে বুঝতে পারছি।
মানে যে বয়সের গল্প আপনি বলছেন সে সময় আপনার বয়স কত?
আমার বয়স তখন কত, 13-14। আব্বা বাসা চলে আসলো আর বোধহয় ঝগড়া, কিন্তু হতো কি আমাদের বাসাটা এরকম ছিল, সামনের দিকে দরজা, পিছন দিকে দেশের বাড়িতে যেরকম হয় পিছন দিকে, পিছন দিকে দুই তিনটা দরজা ছিল। তো যদি আব্বা আসতো, যদি সামনের দিক থেকে আসতো, ওই ভদ্রলোক পিছন থেকে বের হয়ে যেত। আবার উনি যদি আব্বা হয়তো অনেক সময় পিছন দিক থেকে আসতো হঠাৎ করে, ওই ভদ্রলোক সামনে থেকে বের হয়ে যেত, এইভাবে চলতো। কিন্তু এর ভিতর আমি জানি না আমার মার সাথে কি হলো না হলো, এই ভদ্রলোক এই ফাঁকে, তখন আমি সম্ভবত 9-এ পড়ি, এই ভদ্রলোক এর ভিতরে আমাকেও দু একটা চিঠি দেওয়া শুরু করে দিল।
প্রথম চিঠির ঘটনাটা একটু শুনতে চাই আমি, কি হয়েছিল?
আমি যখন পড়তেছি তখন আমার বইয়ের ভিতরে ঢুকে দিয়ে গেছিল, কিন্তু কিন্তু আমি আমি এগুলো বুঝতে পারিনি। আমি সেই চিঠি আমার আব্বাকেই দিয়েছিলাম, আব্বার হাতেই, যে আব্বা ভাইয়া এই চিঠিটা আমাকে দিছে। তা আব্বা তারপরও অনেক বকাঝকা করছে অনেক কিছু। তো আর আমার মা, আমার ছোট যে বোনটা বা ভাইটা, ওদেরও টেক কেয়ার করতো না। তখন আমি আমি এই লেখাপড়া রেখে, ছোটো বোন তখন একদম ছোট, হয়তো 6 মাস বছর, ওকে আমি খাওয়াতাম, গোসল করাতাম, ঘুম পড়াতাম, সব ছোট ভাইটাকে ডিটেলস। আমার ঘরের যদিও কাজের লোক থাকতো, তারপরেও আমি স্কুলে স্কুল থেকে আসতাম, এসে আমি সব কিছু করতাম, মানে ছোটোবেলা থেকে একটা দায়িত্ব আমি পালন করতাম আর কি। পরে এরকম যখন আমার ম্যাট্রিক পরীক্ষার হয়তো 2-4 মাস বাকি, এরকম একটা দিনে এই কথাটা মানে কেউ জানে না, আমি শুধু আমার আব্বা জানতো, আব্বা 32 বছর আগে মারা গেছে, আমি আজকে বলতেছি এই কথাটা কেউই জানে না, শুধু আব্বা আমাকে বলছিল রাতের বেলা 2-3 দিন আগে, মানে ঘটনা যেদিন ঘটবে তার 2-3 দিন আগে আব্বা আমাকে বলল যে মা আসো, তোমার সাথে একটু কথা আছে। তো আমি আমাকে একটা রুমে নিয়ে গেল, ওখানে বসে আব্বা অনেক কথা, ধর্মীয় কথা, ইসলামিক কথা সব বললো। পরে বললো কি, ওই ভদ্রলোকের নামটা আসলে আমি বলতেও চাই না, তো আমি একটা ছদ্মনাম দেই, মোয়াজ্জেম। বললো কি, আমি কিন্তু আগে কখনো ঢাকা আসিনি, এর আগে বললো মা তুমি ওর ওর সাথে কালকে ঢাকা চলে যাবা। আমি তো খুব খুশি যে আমি ঢাকা আসব, আর কাকতালীয় ভাবে হোক আর যেভাবে হোক, ওই ভদ্রলোকও আমাকে বললো যে কালকে তোমাকে নিয়ে ঢাকা যাব। কিন্তু সে কিন্তু এর ভিতরে আমাকে কয়েকটা চিঠি দিল, সে আমার সাথে মানে এমন ভাব দেখাইতেছে যে আমার সাথেই তার সম্পর্ক, আর আমার তো তখন একেবারেই ছোট, আমি কিছুই বুঝি না।
তারপর থাকা অবস্থায় ঘটনা,
তখন আমি 9-10-এ পড়ি,
10-এ পড়েন, এবং আপনার ওই সময়ে আপনার যেটা বললেন যে মার সঙ্গে অনেক উল্টাপাল্টা বিষয় আপনি দেখেছেন এই লোকের সঙ্গে, এবং সেটা আপনি বাবাকে জানিয়েছেন?
না না, আমি সেটাই আমি না এগুলো
চিঠির বিষয়টা জানিয়েছেন, আপনি তো বললেন বাবাকে চিঠি,
আমাকে চিঠি দেওয়াটা
সেটা জানিয়েছেন, তারপরে আপনার বাবাকে বলছেন যে এই লোকের সঙ্গে আপনাকে ঢাকা যেতে।
হ্যাঁ, এখানেই রহস্যটা, এখানেই।
আচ্ছা,
তো আমাকে বলতেছে তুমি ওর সাথে ঢাকা যাবা, তো আমি খুব খুশি, এবং বললো যে তুমি যে ঢাকা যাবা এটা কাউকে বলবা না, তুমি একটা একটা কাগজে লিখে রেখে যাবা যে আমি ঢাকা চলে গেলাম এরকম, এবং তোমার ছোট ভাই, আমার যে ছোট ভাইটা এখন ও একটা বড় একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ আমি নাম বলবো না, তো ওর কাছে, ও তখন একদম ছোট, আমি ওর কাছে বললাম যে আমি তো ঢাকা যাই, এই চিঠিটা এখানে রইল, তুমি বিকেলবেলা চিঠিটা তুমি মার কাছে দিবা, এটা বলে আমি আমি ওই ভদ্রলোকের সাথে চলে আসলাম। মানে সারাদিন গেল, সকাল দিকেই হয়তো রওনা করছিলাম, সারাদিন গেল, রাতের বেলা আমরা ঢাকায় এসে পৌঁছাইলাম। ও আব্বা আর একটা বলছিল যে আমি আবার তোমাকে দেখদিনের ভিতরে যাই নিয়ে আসবো, ঠিকই আমাকে ঢাকা নিয়ে আসলো, আমি ওই দিন রাতে ছিলাম ঢাকায়, আসলাম এসে দেখি তার বড় ভাই, তারপরে ওই ভদ্রলোক আবার একটা বাইং হাউসে চাকরি করতো, ওখানে 3-4টা মেয়ে, এরা একসঙ্গে আর কি একই বাসায়। তো আমি থাকলাম, পরের দিন সকালেই দেখলাম আব্বা আসছে, আব্বা এসে আব্বা আসছে আর ওই ভদ্রলোকের বাবাও এসছে, বাবা আর আর কে যেন আসছে, আইসা এরা সবাই মিলে করলো কি, এরা সবাই মিলে আমাকে এই ভদ্রলোকের সাথে বিয়ে দিল।
মানে আপনি জানতেন না যে আপনার বিয়ে হচ্ছে?
কিন্তু আমি কিন্তু উনি আমাকে চিঠি দিয়েছে এবং আমার লাইফের প্রথম চিঠি, আমি কিন্তু একটু একটু তাকে ভালোবাসি এবং সে আমার সাথে এরকম অভিনয় করতেছে যে সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমি জানি না এই মাঝখানে তার সাথে মায়ের সাথে কি হয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু আমাকে যে চিঠি দেয় সেটা কিন্তু আমার মাও জানে, মাও জানে, কিন্তু আমার মায়ের সাথে ডিপ সম্পর্ক।
এটা আপনি বলছেন ডিপ সম্পর্ক, কিন্তু আপনি তো নিজের চোখে দেখেননি।
হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি।
দেখার পরে আপনি কেন এটা
আমি আমি সত্যি আমি এগুলো বুঝতাম না, আমি আমি না সত্যি বুঝতাম না। আর আমাদের ওই সময় পরিবেশগুলো এবং এরকম ছিল যে এই জটিলতাগুলো কিছুই বুঝতাম না, কিছুই না।
আচ্ছা,
এরকম আর কি। তো আসার পরে এখানে আব্বা আসলো, ওই ভদ্রলোকের বাবা আসলো ঢাকায়, এসে আমাকে বিয়ে দিল। বিয়ে দিয়ে বলল, আব্বা বলল যে চলো এখন চলে যাই। তো ওই দিন বোধহয় আসলাম না, পরের দিন আব্বা আমাকে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে চার পাঁচ দিন গেল, এর ভিতরে আমার ফুফাতো ভাইয়েরা এদের খবর দিল, দেশ থেকে এরা আসলো। আমার ফুফাতো ভাই আব্বা এরা আমাকে বলল যে তুমি এখন একে ডিভোর্স দিয়ে দাও। আমি তো কিছুই বুঝতেছি না, কেনই বিয়ে দিল বা এই পাঁচ ছয় দিন বা সপ্তাহ এরকম হবে, কেন বলতেছে যে তুমি ডিভোর্স দিয়ে দাও। তখন তখন আব্বা আমাকে খুলে বলল যে আসলে তোমার মার সাথে এর এরকম সম্পর্ক, সে তো চলে যায়, তোমাদের তোমাদের ছোটো ছোটো ভাই বোন এদের আমি কিভাবে রাখবো, তাকে সংসারটা রাখার জন্য আমি সবাইকে জানাইলাম যে সম্পর্কটা তোমার সাথে। কারণ কি, কারণ কি আমাদের ওই এলাকায় সবাই জানতো যে এই লোকের সাথে আমার মায়ের সম্পর্ক, খুব ডিপ সম্পর্ক। এবং আমার আব্বা খুব সম্মানিত লোক ছিল, সে জাজকোর্টে চাকরি করতো এবং বড় বড় এখনো দুই চারজন জাস্টিস আছে যাদের নাম বলতে পারি, তারা আমার আব্বার নাম এখনো শুনলে বলে খুব ভালো লোক ছিল। এই কথাটা আব্বা 35 বছর আগে চলে গেছে,
মানে উনি নিজের সম্মান বাঁচাতে গিয়ে,
বাঁচাতে নিজের সম্মানের চেয়েও বড় কথা সে সংসারটা, ছোট ছোট ভাই বোন প্রচার করে দিল কি যে আমার সাথে তার সম্পর্ক ছিল। আমি কিন্তু আসলে মনে মনে একটু ভালোবাসতাম তখন, কারণ ওই যে বললাম বুঝতে পারি না
বয়সের
যে কারণে হোক, আর সেও দুই একশো আমার সাথে হেসে হেসে কথা বলতো এসে। তো এরপরে গেল কিছুদিন গেল, আব্বা বলতেছে যে
প্রিয় শ্রোতা আমরা এখানে একটা বিরতি নেবো, মাফ করবেন মমতাজ, আমি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিট ফিটছি আপনার কাছে দ্য মোস্ট কমপ্লেক্স স্টোরি মেবি টুডে। আজকে আমরা অনেক করতে যাচ্ছি, একটা বিষয় খেয়াল রাখবেন যে ওনার বয়স হচ্ছে 50 বছর, উনি যখনকার সময়ের গল্প বলছে সেটা আজ থেকে মিনিমাম 35 বছর আগে, যদি ওনার বয়স সেটাতে মিল থাকে তাহলে এসএসসি পড়ার সময় ওনার বয়স 15 বছর হওয়ার কথা। তো সেই অর্থে 35 বছর আগে এবং বরিশালের কোনো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানকার সামাজিক প্রেক্ষাপটের গল্প। আমরা সবসময় একটা কথা বলি যে অনেক সময় জীবন গল্পে যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুনে অনেকেই বিশ্বাস করতে পারেন না, অনেকেই লেখেন, বিশেষ করে আমার এই ফেসবুকে অনেকেই লেখেন, কমেন্টস করেন যে এখানে ধরে নিয়ে আসা হয়, লোকজনকে বানিয়ে বানিয়ে বলে এবং বিভিন্ন রকমের কমেন্টস করেন। এই কথাগুলোর উত্তর আমি কোনোদিন দিইনি, দেওয়ার প্রয়োজনও মনে করিনি, কারণ একটা জিনিস হলে সেটা আলোচনা হবে, সমালোচনা হবে, সো এটার প্রয়োজন থাকে না। এবং আপনাদেরকে আমি দেদার্স এই কথাগুলো বলেছি এই কারণে, মানে রেডিওতে রেডিও এন্ড থেকে অনেক বড় সাহসী পদক্ষেপ নেয়ার যে ব্যাপারগুলো, মানুষের লাইফের স্টোরির জায়গা থেকে কোন কোন জিনিসগুলো আসলে বলা উচিত বা বলা উচিত না, সেই জায়গা থেকে আমি কিছু ডেসপারেট মুভ করেছি লাস্ট 10 ইয়ার্সে অফকোর্স, এবং মানুষ অনেক সময় সেটা নিয়ে আলোচনা সমালোচনাও করেছে। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে, দেখুন যেটা ঘা সেটাকে কেন ঢেকে রাখবেন। এই মাত্র কদিন আগে আমি আপনারা নিশ্চয়ই ঢাকা শহরে যারা বসবাস করেন তারা জানেন যে বাংলা মোটর থেকে এক বাবাকে উদ্ধার করা হয়েছে যে তার সন্তানকে খুন করে আরেক সন্তানকে জিম্মি করে রেখেছিল বাসার মধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলা মোটরে এই ঘটনা ঘটেছে, আমি লোকাল পত্রপত্রিকায় যদি পড়ে থাকেন তাহলে দেখবেন। এবং বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, সে বাবার ছবি টুবি সহ দেওয়া হয়েছে, বাচ্চার বয়স খুব বেশি না, 4-5 বছর বয়সের বাচ্চা, তাকে সে মেরে ফেলেছে, হোক সে ড্রাগ এডিক্ট, হোক সে মানসিকভাবে অপরিপক্ক কিংবা অন্য কোনো কিছু, এবং তার আরেকটি সন্তানকে সে জিম্মি করে রেখেছে, এবং তার ওয়াইফও তাকে ছেড়ে চলে গেছে বিকজ তার অ্যারোগেন্সের জন্যে। তো এই যে বিষয়গুলো আমি আমার রেডিও এন্ড থেকে ওই ধরনের স্টোরিতে কখনো প্রচারই করিনি, কিন্তু আমরা যদি বলি যে ঘটনা ঘটেই না, মানে যে ধরনের ঘটনা রেডিওতে যায় সেই জায়গাটা থেকে যদি আমি পুরো বিষয়টা যদি শোনার পরে মনে হয় ঘটনা ঘটেই না, তাহলে আমাকে বলতেই হবে যে দুনিয়া সম্পর্কে আপনি আসলে ওয়াকিবহল নন, আপনার চারপাশে কী ঘটে সেটা সম্পর্কে আপনি জানেন না, আপনি শুধু ততটুকুই জানেন যতটুকু আপনার জীবনে ঘটে, বা আপনি পুরো পৃথিবীটাকে ঠিক ততটুকুই দেখেন যতটুকু আপনার জীবনে ঘটেছে, এর বাইরের যে আরেকটা পৃথিবী আছে, এর বাইরের পৃথিবী যে
অত্যন্ত রকমের রূঢ় হতে পারে, কিংবা অত্যন্ত মানবিক হতে পারে, বা এর বাইরের পৃথিবীর রং যে আপনার চোখে দেখা রঙের চাইতেও ডিফারেন্ট হতে পারে, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। অত্যন্ত সম্মান রেখেই বলছি এ কথাটা, এই কারণেই বলছি যে আজকের এই জীবন গল্প 10-15 মিনিট শোনার পরে অনেকেই অবিশ্বাস্য মনে হবে, কারণ ভুল করছে মা, তাকে তো ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত আপনার মনে হতে পারে, কিন্তু কোন ইকুয়েশনে বাবা সেই ভুলটাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আরেকটা বড় ভুল করে বসলেন, নিজের প্রিয় কন্যাকে তার সাথে বিয়ে দিয়ে, তো মহাভুল। এবং সেই মহাভুল ওনার যুক্তি অনুযায়ী হচ্ছে ছোট ছোট ভাই বোন তাদেরকে রক্ষা করার জন্য, এটা কি আসলে কোনো সিদ্ধান্ত হতে পারে? এবং যে বাবা তিনি সেই সময়টাতে হাইকোর্টে কাজ করছেন, জজ কোর্টে কাজ করছেন, দিস ইজ রিয়েলি অ্যাবসার্ড, বিশ্বাস করার মতো না। কিন্তু একটা কথা আছে, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আপনি যেটা যুক্তিতে ভাবছেন অন্যের জীবনে সেটা যৌক্তিক নাও হতে পারে, আপনি যেটা ন্যায় ভাবছেন অন্যের জীবনে সেটা অন্যায় হতেও পারে, কারণ ঘটনার খুব অল্পটুকুই এখানে উঠে আসে। বিস্তারিত আসলে 50 বছরের জীবন তুলে ধরতে হলে 50 বছরকেই এখানে নিয়ে আসতে হবে, 50 বছর ধরে আপনাকে গল্পটা শুনতে হবে, সো দিস ইজ নট পসিবল। সেই জায়গাটা থেকে আমার এই এতগুলো কথা এই কারণেই বলা যে গল্পের সামনের অংশটুকুতে যাতে করে আপনার বিশ্বাসের ভিত্তি কিছুটা হলেও শক্ত হয়। সো ছোট্ট একটা বিরতি, একটু পরে আমি আবারও ফিরছি। বাই দ্য ওয়ে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের গেস্টের একটা ভিডিও ফুটেজ আপনি চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এসে। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriyafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriyafm। ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর বিরতিতে যাওয়ার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, ছোট্ট একটা বিরতির পর ফিরছি।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4.
শুনছেন RJ Kibria-র সাথে Mr. Mango Candy presents জীবন গল্প।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। কথাটা বাড়ি আমার যিনি গেস্ট তার কাছে আমি আবারও ফিরছি। জি, তো ফুফাতো ভাই বোনরা এসে বললো যে আপনাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য আপনার হাজবেন্ডকে, মোয়াজ্জেমকে।
তো আমি তখন বুঝতে পারতেছি না আসলে কি করব, তাছাড়া বিয়ে হয়ে গেল, তার প্রতি একটু ভালোবাসাও আমার এসে গেছে, যার জন্য আমি আর আমি আব্বাকে সরাসরি বলে দিলাম, আব্বাকে না আমার ওই ফুয়োতো ভাই ভাইকে, ওনাকে বললাম যে না ভাইয়া এটা আর সম্ভব না, বিয়ে যখন হয়েছে তখন আমি সংসারই করব। এরপরে কয়েকদিন পরেই আমার পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, আমি আসলাম, আমি আমি না এর ভিতরে হ্যাঁ ম্যাট্রিক পরীক্ষা পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরে ও আমাকে আবার ঢাকা নিয়ে গেল। কিন্তু ঢাকা নেওয়ার পরে সে মানে আমার প্রতি তার কোনো খেয়াল নাই, কোনো যত্ন নাই, সে সকালবেলা বের হয়ে যায় রাত 12টা 1টা 2টে আসে।
আচ্ছা, কি করতো উনি?
না, উনি একটা বাইং হাউজে
জব করতো। আচ্ছা,
এভাবে। এবং তাকে দেখতাম, সে কখনো একা বাসায় থাকতো না, সবসময় বাইং হাউজের কিছু মেয়ে ওই বাসায় থাকতো সবসময়, এদের সঙ্গে আসা যাওয়া খাওয়া সব। আমি আসলে আমি বুঝতে পারি না আমি আসলে কি বোকা ছিলাম নাকি, আমি অনেক কিছুই বুঝতাম না। তো এইভাবে চললো। পরে ওখান থেকে আমাকে দেশের বাড়িতে, একেবারে দেশের বাড়িতে, ওদের যে দেশের বাড়ি একদম বরিশাল শহর থেকে, আমার তো শহরে, ওরা অনেক দূরে, ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার উপরে টর্চার শুরু হলো। এখন শুরু হলো আমাকে বাসায় আটকে রাখে। তো আব্বা আমার চাকরি নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তখন আমাদের বরিশালের যে জাস্ট জজ ছিল উনি ওনার সাথে আব্বার খুব ভালো সম্পর্ক ছিল, আব্বাকে খুব ভালো জানতো, তো ওনার সাথেই সবসময় সব কিছু আলাপ করতো। উনি বলছে যে তাহলে আপনার মেয়েকে আমি একটা চাকরি দিয়ে দেবো। তো আমি ইন্টার পাস করার বোধ হয় এক মাসও বসেছিলাম না, আমার সেই সময় লোক নিবে চাকরি, আমি ইন্টারভিউ দিলাম ফার্স্ট লাইফে, আমি থার্ড হলাম, ভাই রিটেনে থার্ড হলাম, ভাই ভাই ফার্স্ট হলাম, আমার চাকরি কিন্তু আমারই হয়ে গেল। চাকরি হলো, চাকরির যখন আবার তিন মাস তখন আমার মেয়ের জন্ম হলো, বড় মেয়ের জন্ম হলো, বড় মেয়ের জন্ম হলো বলছিল। কিন্তু কিন্তু জন্ম হওয়ার পরে এই মেয়েকে আমি আর আমার কাছে রাখতে পারলাম না, রাখতে পারলাম না। আমার মা এই মেয়েকে আমাকে ধরতেও দেয় না, ছুঁতেও দেয় না। সে সে আমার মেয়েকে শিখাইলো, সেই তার মা, এবং তাকেই মা ডাকা শুরু করলো।
মানে কারণটা কি?
তখন বলছে যে আমি জিজ্ঞেস করছিলাম, বলছে যে তুমি তো ছোট, ওকে আমি ধরতে দেয় না, ছুঁতে দেয় না, সেই রাখে। এর ভিতরে ওর যখন তিন মাস বয়স, আমার চাকরি তিন মাসে ও হলো, ওর আর আমার চাকরির যখন এগারো মাস বয়স তখন আমার আব্বা মারা যায়। কিন্তু এর ভিতরে আরেকটু আছে যে আব্বা মারা যাওয়ার দু এক মাস আগে হঠাৎ একদিন আব্বার দুইটা দাঁত এমনি কি কারণের জন্য পড়ে গেছে, পড়ে যাওয়ায় আব্বা আমাকে দাঁত দুটো আমার আমার কাছে দিল। হ্যাঁ, দিয়ে বললো কি মা তুমি দাঁত, আমাকে মা ছাড়া কখনোই বলতো না, দাঁত দুটো রেখে দাও। আমি আবার ছোট একটা গ্লাস ছিল ওই সপিজের মতো, ওটার ভিতরে কাগজের প্যাঁচে ওটার ভিতরে রেখে দিছি। রাখার পরে পরে আব্বা একদিন ওই যে চিটাঙে গেছে, চিটাং থেকে আসার পথে জাহাজের ভিতরে আব্বা অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো ভোর রাতে। তো সকালবেলা আর আব্বার সাথে লোক ছিল ব্যবসায়িকরা, ওনারা আমাদের বাসায় না, নানার বাসায় নিয়ে গেল আব্বাকে, নানার বাসায়, কারণ তখন আমার দুই মামা ডাক্তার, দুই বাবা ডাক্তার, ওনাদের বাসায় নিয়ে গেল। ওখানে সারাদিন থেকে বিকেলবেলা, ওই দিন ছিল বৃহস্পতিবার, আসর মাগরিবের মাঝামাঝি আব্বা চলে গেল আমাদের ছেড়ে। আমরা সবাই গেলাম, মা গেল, সবাই গেল, নামাজের পরে দাফন করা হলো। তো এখানে আমি একটু বলি, জসিম ভাই বলেছিল একটা অলৌকিক, অলৌকিকই হবে ওটা।
জসিমটাকে?
জসিম উদ্দিন আপনার গেস্ট। উনি বলেছিল ওনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট, ডাক্তার বলেছে মারা গেছে, উনি যে ধরার পরে বলছে ভাই সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, তো এখানে আমি আমি একটু বলবো, আব্বা যে আমাকে দুটো দাঁত দিয়েছিল হয়তো দু এক মাস আগে হবে। এখন আব্বা মারা গেল, রাত আব্বাকে বিকেলবেলা নামাজের পরে দাফন করা হলো, আমি রাতে স্বপ্নে দেখতেছি, হ্যাঁ স্বপ্নে দেখতেছি, আমার আব্বা আমাকে বলতেছে মা তোমাকে দুইটা দাঁত দিছিলাম, দাঁত দুইটা তো তুমি আমাকে আমার কবরে দিয়ে দিলে না। মানে আমি এটা স্বপ্নে না বাস্তব আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু এই কথাটা একদম আমি আল্লাহর কসম করে বলতেছি একটুও মিথ্যা না, একেবারে সত্য কথা। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেল, আমি রাতে আর ঘুমাইতে পারলাম না। আমি সকালবেলা কবরস্থান আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই, আমি নিজে গিয়ে কবরের উপরে মাটির ভিতরে দাঁত দুটো রেখে আসছি, আমার এটা এখনো মনে আছে। এরপরে এরপরেও সপ্তাহখানেক পরে আমি আবার আব্বাকে স্বপ্নে দেখলাম, আব্বা আমাকে বলতেছে, মানে এতটা বাস্তব স্বপ্ন নাকি জানি না, আব্বা আমাকে বলতেছে মা শোনো সবাই জানবে আমি মারা গেছি, কিন্তু তুমি জানবা আমি কিন্তু সবসময় তোমার সাথে আছি। আমি এখনো আমার আব্বার হাঁটা বসা কথা বলার স্টাইল বা আমার আব্বার গায়ে একটা ফ্লেভার ছিল আলাদা, সেই ফ্লেভারটা আমি এখনো পাই। আমার যখন খুব মন খারাপ হয় আমি ওই কথাগুলো ভাবি, আমার যখন খুব মন খারাপ হয় আমি আমার আব্বার চিঠিগুলো পড়ি, যে এর ভিতরে আব্বা আমাকে অনেক মেসেজ দিয়ে গেছে এগুলি করার জন্য, সেগুলি আমি করি। এরপরে এরপরে আবার ওখানে চাকরি, আমার মেয়ে তো বড় হতেছে, ওখানে স্কুলে ভর্তি করলাম, ওখানে চাকরি, আব্বা আব্বা মারা গেল, ছোট ছোট ভাই বোন, আমি আমি এই চাকরির টাকা দিয়ে আমি আমার ভাই বোনদের লেখাপড়া করছি, আব্বার পেনশনের কিছু, কারণ আব্বার পেনশন চাকরি আব্বার চব্বিশ বছর হয়েছিল, তখন পঁচিশ বছরের আগে ফুল পেনশন পায় না, এখন তো বিশ বছরই দেয়। তো সামান্য কিছু আব্বার পেনশন, আমার চাকরির টাকা, এগুলি দিয়ে আমার ছোট ছোট ভাই বোনদের লেখাপড়া, আমার চলা, আমার বাচ্চা, ওর বাবা ওর কিন্তু কোনো খরচই দেয় না, এগুলো চালাইতে দিয়ে আমি কিন্তু কোথাও কোনো টাকা পয়সা জমাইতেও পারি না, একেবারে একেবারে নীল। যাই হোক, তারপর আমি ওদের ই করলাম, আমি এটা বড় হলো স্কুলে ভর্তি করলাম। এরপরে কিন্তু ওদিকে মুয়াজ্জেম সাহেব, সে কিন্তু সে আগের মতো রয়ে গেছে, সে তার ওই কাজগুলি, সে আব্বা মারা যাওয়ার পরে সে চাকরি ছেড়ে আমাদের বাসায় এসে উঠল। ওঠার পরে সে হয়তো পাঁচ ছয় মাস ছিল, পরে আমি অনেক বকাঝকা করার পর সে আবার চলে গেছে ঢাকা থেকে, এসে আবার চাকরি নিছে। তো আমি আমি ভাবলাম, আমি দেখতেছি এখন সে আসে, দেশে আসে, আসলে আব্বা মারার পর সে ঘন ঘন আসতেছে, আসলে সে আমার সাথে তার কথা নাই, সে দেখি যে আমার মায়ের সাথেই সে থাকতেছে। হ্যাঁ, এগুলি এখন কিন্তু আমি বুঝতেছি, এর আগে আমি বুঝতাম, মেয়ের জন্মের পরে আমি এগুলি সব বুঝতেছি।
আচ্ছা,
এখানে সে থাকতেছে এবং আমার সাথে তার কথা নাই, ই নাই, কিছুই নাই। সে ওখানে থাকতেছে, মার সাথে ঘুরতেছে, বেড়াইতেছে। আর আমার মা খুব সিনেমা দেখতে পছন্দ করতো, তাকে নিয়ে সিনেমা দেখতেছে, শপিংয়ে যাইতেছে। পরে আমি ভাবলাম
আপনার মাকে নিয়ে সিনেমা দেখতেছে, শপিং এ যাচ্ছে, আপনাকে অ্যাভয়েড করছে।
হ্যাঁ, সে আমার সাথে তার ওই হাই হ্যালো পর্যন্তই আমি মেয়ে নিয়ে থাকি এরকম।
ওকে,
হ্যাঁ। পরে আমার মা পরে আমাকে আমার অফিসে আব্বার সময়ের দু একজন ভদ্রলোক ছিল, ওনারা আমি কাকা ডাকতাম, ওনারা আমাকে বললো, বুদ্ধি দিল, ওনারা আমাকে বললো তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকা যাও, ঢাকা ট্রান্সফার হয়ে চলে যাও, তাহলে হয়তো সে
তখন আমি বরিশালেই ছিলেন।
হ্যাঁ, তখন আমি বলি
বাইং হাউসে নিয়ে এসে কোথায় ছিল, সে ঢাকাতে থাকতো,
ঢাকায় থাকতো,
মাঝে মাঝে আপনার বাড়িতে এসে এইসব কাজকর্ম করতো
এইসব। হ্যাঁ, কিন্তু বাড়িতে যখন যেত তখন তো বললাম ওই যে আমার সাথে তার দেখা সাক্ষাৎ কম, একই বাসায় ওই সামনে পড়লে দেখা সাক্ষাৎ, আমি আমার মেয়ে নিয়ে আসি, আব্বা তো নাই। আর সে এইভাবে এর ভিতরে আবার আমার আমার পরের যে ভাইটা ও আবার ইসে চলে গেল, গ্রিসে চলে গেল। তারপরে ভাইটা ওরা ওকে পড়াশোনা করতেছে। আর আমি আমি তারপরে একটা দরখাস্ত করলাম আসার জন্য মিউচুয়াল ট্রান্সফার, তো আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পরে আমি ভাবলাম যে এখন নিশ্চয়ই আমি কাছে থাকবো, এখন আর সে এই ধরনের কোনো কাজ করবে না। কিন্তু কিন্তু আমি আবার ঢাকা এসে মিরপুরে ওর বাসা নিছে, তখনও দেখি সেই বাইং হাউসে তিনটা চারটা মেয়ে, সেই আগের মতোই সেরকমই। কিন্তু আমি ঢাকায় আসায় আমার মা আমার প্রতি খুবই রাগ, খুবই, সে আসতে দিবে না কোনোভাবে। আমি বুঝতেছি যে আমার ভাই বোনদের কষ্ট হবে বা তাদের আর্থিক সমস্যা, আমি যেটুকু, তারপরে আমি ঢাকায় এসেও আমি ওদের যেটুকু পারছি করছি আর কি। তো এরপরে আমার মা মাও প্রায় ঢাকা আসতো, ঢাকা আসতো, কিন্তু আমি এখন কিন্তু পুরাটা বুঝতেছি যে কোথায় থেকে কি হইতেছে।
ওনার সঙ্গে আপনার বয়সের পার্থক্য কত, কত বছর?
অনেক অনেক
অনেক বলতে
15-20 বছর। এখন আমি আমার মেয়েকে নিয়ে আসছি, এখন নিয়ে আসলাম ওকে স্কুলে ভর্তি করব, ওখানে একটা স্কুলে ভর্তি করছি অলরেডি। ভর্তি করার পরে তারপরে দেখলাম যে সে ওই যে আগের মতো ওই সম্পর্কগুলো আছে, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক, আর সকালবেলা যায় সে অনেক রাতে, মানে আমাদের দিকে কোনো খেয়াল নাই, মেয়ের দিকে না, আমার দিকে না। পরে আমি এত অতিষ্ঠ হয়ে গেলাম তখন যে আমি আর মানে পারলাম না থাকতে। তখন আমি ডিসিশন নিলাম যে আমি আর এর সাথে আর থাকবো না কোনোভাবে, কারণ আমি সে ভালো হবে, সে এই কাজ করবে না বলেই কিন্তু আমি আমার ভাই বোনদের ছেড়ে আমি বদলি হয়ে চলে আসছি। এরপরে তাকে আমি ডিভোর্স দিলাম, ডিভোর্স দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমি একটা ছোট্ট একটা বাসা ভাড়া করলাম, বাসা ভাড়া করে আসি। এর ভিতরে আমি যখন আরেকটু বলি, আমি যখন হাইকোর্টে আসি, হাইকোর্টে আসছি, জয়েন করছি, তখন তখন অনেক লোক, আমি জানি না কে কি মনে করবে, মানে অনেক ভদ্রলোকরা, অনেক এখন তারা অনেক বড় বড় পোস্টে আছে, এরা আমাকে বিয়ে করার জন্য মানে সেকশনের যে সুপার ছিল ওনার কাছে প্রতিদিন দুই চারজন পাঁচজন আসতো যে এই মেয়েকে বিয়ে করবো। তো সব ওনারা হাসতো, বলতো তো ও তো বাচ্চা আছে, বাচ্চার মা, বলে বাচ্চার মা হয়েছে তাতে কী হয়েছে, দশটা বাচ্চা হোক একেই আমাদের লাগবে। তো আমি কখনোই রাজি হইনি, ওনারা অনেক অনেক গার্জিয়ান হিসেবে অনেক বলছে যে তুমি একা আসো এইভাবে না। পরে রহিম সাহেব সে আমার আমি যে রুমে সেকশনে দুইটা রুমে পরে উনি কাজ করতো, তো উনি প্রায় আমার আমাকে বিভিন্নভাবে টুকিটাকি এটা সেটা বলতো বলতো। পরে একদিন আমি ওই রুমে গেছি, পরে কি জানি ও ওই সময়টা ভুলে গেছি, আমার হাজবেন্ডের সাথে যখন ডিভোর্স হয়ে গেল তখন আমি একেবারে একটা মানে এডিক্টের মতো হয়ে গেছিলাম। এডিক্ট বলতে আমি তখন খুব প্রচুর ঘুমের ওষুধ খাইতাম, ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আমি সারাদিন অফিস করতাম, আর সারাদিন অফিস থেকে এসেই ওগুলো খেতাম, চারটা পাঁচটা ছটা করে খেয়ে ঘুমিয়ে থাকতাম। এত অবস্থা খারাপ, আমি অফিসে গেলে ঘুমিয়ে থাকতাম, পড়ে যেতাম এরকম। তো তখন এই এই লোক, এই ভদ্রলোক এসে একদিন আমাকে বলতেছে যে চল, আমি আমার তখন মনের অবস্থা খুবই খারাপ, আমাকে বলতেছে যে চলো চলেন আপনি আমার সাথে চলেন, আপনাকে একটু বাইরে থেকে ঘুরে আনি। তা আমি জানি না কি মনে হইলো, আমি ওনার সাথে গেলাম ওখান থেকে, আমরা হাইকোর্ট থেকে বিজয়নগর ওখানে একটা চাইনিজ আছে ওখানে গিয়ে সত্যি বসলাম, আমি ওনার সাথে বসলাম এরকম। পরে আরও দুদিন গেলাম, উনি বলছে আমি সত্যিই গেলাম। যাওয়ার পরে দুদিন তিন দিন পরে পরে একদিন উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিল এবং রাজিও হলাম। যেদিন প্রস্তাব দিল সেদিন, কারণ আমার একটা আশ্রয়ের খুব দরকার ছিল তখন, তখন আমার বয়সটা একেবারে কম, 22-23 বছর বয়স, বিভিন্ন লোকে আমাকে এরকম বিয়ের প্রস্তাব দিতেছে বিভিন্ন জায়গা থেকে, আমার একটা আশ্রয় খুব দরকার ছিল, মেয়েটা ছোট। তো আমি রাজি হলাম, ওদিনই সে আমাকে বিয়ে করলো আপনার মগবাজার কাজী অফিসে। এবং আমি জানতাম এই ভদ্রলোকের বিয়ে আছে, বাচ্চা আছে, এটুকুই জানতাম। কিন্তু এই ভদ্রলোক যে কোন পোস্টে চাকরি করে আমি তাও জানতাম না, সে কিন্তু আমার চেয়ে নিচের পোস্টে ছিল তখন, এখন যদিও আমার চেয়ে উপরে। কিন্তু এই এই ভদ্রলোকের আবার আরেক সমস্যা, সে একদিন আসলে এক মাস আসে না, এক মাস আসে না, কোনো রকম খরচ দেয় না সে, আর খোঁজ খবরও দেয় না। আমি অসুস্থ ছিলাম, আমি তিন চার মাসের পরেই বোধহয় প্রেগনেন্ট হলাম, মেয়ের জন্ম হলো, সে কোনো রকম খোঁজ খবর নেয় না। সে এর ভিতরে সে কাজের কাজের মেয়ে, আমার বাসায় কাজের মেয়ে রাখতে পারতাম না, কাজের লোক রাখলেই সে কাজের লোক প্রেগনেন্ট। কিন্তু এই কথাটা অবশ্য তার প্রথম ওয়াইফ আমাকে যখন বিয়ে করে তখন একদিন আমার বাসায় আসছে, এসে সে আমাকে বলছিল যে তুমি যে কী কাজটা করলা এর কিন্তু এই সমস্যা। এরপরে সে আসে আসে যায়, কিন্তু ওই আমাদের আমার খোঁজ খবর নেয় না, আর হলো যে সে আমার গায়েও হাত দেওয়া শুরু করলো। এখন সে আসে এত ড্রিঙ্কস করে, মানে সে দিনের বেলাও দেখা যায় যে তার হাতে পানির বোতল, কিন্তু সে আসলে ওটা পানি না, এরকম রাত দুইটা তিনটা পর্যন্ত সে এরকম বাইরে। তারপরে সে অফিসে, এর ভিতরে তার একটা প্রমোশন হলো, সে ভালোই অনেক টাকা পয়সার মালিক সে, হ্যাঁ, কারণ তার অনেকগুলি ব্যবসা আছে, অনেক দোকান টোকান আছে ঢাকায়। তারপরে আবার পরে ল পাস করছে, ওকালতি করে, এখন সব কিছু মিলে তার অনেক, তখনও ছিল, কিন্তু সে আমাকে কখনো দেয় না। আমি আমার বাসায় থাকি, আমার মানে এমন দিনও গেছে আমার যে ঘরে চালও ছিল না, এরকম সময় আমার গেছে, কিন্তু সে কোনো খোঁজ খবর রাখতো না। ছোট মেয়েটা যখন ছোট, স্কুলে ভর্তি করছি, এখানে একটা ঘটনা বলি, স্কুলে ভর্তি করলাম, তো আমি ওকে সকালবেলা স্কুলে দিয়ে তারপরে কাজের মেয়েটাকে বসাই রেখে আমি অফিস চলে যেতাম। হ্যাঁ, ও ছুটি হলে ও নিয়ে যেত। তো একদিন আমি স্কুলে গেছি, পরে এখন আমাকে ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম ডাকছে, প্রিন্সিপাল আমাকে ডেকে বলতেছে যে আপনার মেয়েকে তো আর এই স্কুলে রাখবো না। আমি জিজ্ঞেস করলাম কেন, কী হয়েছে? বলে আপনার কাজের মেয়ে এসে কমপ্লেন করছে, মেয়ের বাবা, সে ওর সাথে খারাপ ব্যবহার করে, প্রায় নাকি ওর সাথে থাকতো, এখন সেই মেয়ে প্রেগনেন্ট। আমি তো আকাশ থেকে বললাম কি বলে, এর আগে এরকম আরও ঘটনা হয়েছে, কিন্তু এখানে এটা তো আমি কিছুই জানতাম না। তো ওই মেয়েটাকে, আমি মেয়েটার নাম ছিল শরীফা, তো আমি বললাম যে বাসায় চলে আসলাম, মেয়েকে আর স্কুলে রাখলো না, আমি সাথে সাথে বাসায় চলে আসলাম। তো আমি জিজ্ঞেস করলাম শরীফা এটা কী অবস্থা, কী বললি তুই, আমাকে কেন জানালি না, তুই স্কুলে যেয়ে এরকম একটা কথা বললি মেয়েটার ভবিষ্যৎ বা আমাকে, ওইখানে সবাই ভালো জানে। ও বললো যে আমি আসলে আপনার কাছে বলতে সাহস পাই নাই। তো এরপরে আর মেয়েটা চলে গেল, মেয়েটা করে রাখলাম না, এরপরে আমার মেয়েটাকে আর কোথাও আমি ভর্তি করতে পারলাম না,
মানে স্কুল থেকে বের করে
দিল, স্কুল থেকে বের করে দিল বছরের প্রথম। আমি অনেক ওনাদের বলে, ওনাদের আর আসতে নিষেধ করলাম, বলছিলাম ঠিক আছে আমি এটা দেখবো, আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না।
তারপর আপনি বাসায় এসে কি করলেন?
বাসায় এসে ওর আব্বাকে আমি ফোন দিলাম, তখন ফোন আসছে, ফোন দিলাম, সে বাসায় আসছে, আমি ফোন দেওয়ার পর বাসায় আসছে, আসার পরে আমি বললাম যে এই ঘটনা, সে একেবারে অস্বীকার করে, অস্বীকার করে এবং বলে আমার যা ইচ্ছা আমি তাই করব। সে আমার বাবা তুলেও একটা কথা বললো যে তোমার, আমি কারো বাবার টাকা দিয়ে চলি না, আমি আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা করবো। আমি তো মেয়েটাকে আমি বিদায় করে দিলাম, সে বারে চলে যায়, সেখানে সে ড্রিঙ্কস করে, মেয়েদের নাচ দেখে, সেখানে টাকা উড়ায়, একা না বন্ধুদের নিয়ে, তার যে টাকা আছে, আমি যতদিনই হাইকোর্টে আসলাম আমার চাকরি হলো, আমি যখনই বেতন আনতে যেতাম তখন সবাই বলতো আরে আপনি টাকা দিয়ে কী করবেন, আপনার হাজব্যান্ড তো শিল্পপতি। কিন্তু আমি একেবারে আল্লাহর কসম করে বলতে চাই, আমি কোনোদিনও তার টাকা দেখি নাই, তার পকেট থেকে যদি আমি 500 টাকা নিতাম সংসার খরচ, সে সবার কাছে বলে বেড়াতে সে আমার পকেট থেকে 5000 টাকা নিয়ে নিতে। তার অনেক সম্পদ ঢাকায়, তার জমি আছে, ফ্ল্যাট আছে, দু তিনটা গাড়ি আছে, কিন্তু আমি আজ পর্যন্ত তার গাড়িতে উঠি নাই। এরপরে তো বিভিন্ন মেয়েদের সাথে এর আসা যাওয়া, ওঠা বসা, যে রাতের বেলা আসে ড্রিঙ্কস করে আসে, তারপরে এসে এসে গালাগালি করে, একদিন রাতে এরকম, এর ভিতরে সে কিন্তু 7-8 সালে সে কিন্তু অলরেডি একটা বিয়ে করে ফেলছে। আমি কিছু শুনেছি এর বন্ধু বান্ধবের কাছে, পরে আমি জিজ্ঞেস করার পরে বলে যে হ্যাঁ বিয়ে করছে, কিন্তু সেটা ওই আগের কথাই যে আমি আমার টাকায় আমি করছি, তার কি তোমারটা পাইলেই তো হইলো। তখনও কিন্তু তাকে আমি ক্ষমা করে দিছি যে ঠিক আছে বিয়ে করছে, এখন তো তার তিনটে ফ্যামিলি হইলো, বিয়ে করছে ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাদের জন্য কষ্ট না হয়, তুমি আমার বাচ্চাদের টাকা পয়সার খরচটা ঠিক মতো দিবা, কিন্তু সে দিত না, এইভাবেই চললো। এরপরে একদিন আসলে সে এখন 3 মাসও বাসায় আর আসে না, ফোন দিলে খুব বিরক্ত, ফোন বন্ধ করে রাখে। তারপরে আমার মেয়েরা অফিসে যেত, অফিসে যেয়ে বাবাকে ধরতো যে বাবা তুমি খোঁজ খবর নাও না, আমাকে টাকা পয়সা দাও না। পরে সে আবার লাস্টে এরপরে বিয়ে করলো 15 সালে, 15 সালে সে আবার বিয়ে করলো, সে ওই যে ওই বারে নাচ গান করে এরকম একটা মেয়ে, মেয়েকে বিয়ে করার পরে এখন তার সাথে আমার টোটালি। তারপরও একদিন সকালবেলা বাসায় আসছে, রাতে আসছে, সকালবেলা আমি তাকে বললাম আমি সেরকম চেয়ারে বসা, আমি পায়ের কাছে বসছি, বসে আমি বলতেছি তুমি বিয়ে করছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমার মেয়ে দুইটা বিয়ে পর্যন্ত অন্তত আমার বাসায় আসা যাওয়া করো, মেয়েদের বিয়ে হয়ে গেলে তুমি চলে যাও। সে আমাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বললো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এতদিন থাকা সম্ভব না, এই সে চলে গেল। এদিন সে আমি অফিসে চলে গেলাম, এরপরে সে চলে গেল। সে চলে যাওয়ার পরে এখন এখন তো আমি মেয়েদের নিয়ে একদম একা হয়ে গেলাম। আগে যা মাঝে মাঝে আসতো ই করতো, সে আর আসে না। তবে এর ভিতরে এই ঘটনার দুই তিন দিন আগে আবার সে আসছে, একদিন রাতে রাত 1:30 বাজে, তখন রাত 1:30 সময় আসছে, এসে তার হাতে যেন একটা কী ছিল, ঘরের ভিতরে ঢুকছে। আমি বললাম কি এত রাত করে বাসায় আসো, আমার তো সকালবেলা অফিসে যেতে হয়, বাচ্চাদের নিয়ে যেতে হয়, আমি তো এত রাত পর্যন্ত ই করে সকাল উঠতে পারি না, আমার তো সেই ফজরে আদারের সময় উঠতে হয়। সে তার হাতে যেন একটা কী ছিল সেইটা দিয়ে আমাকে একটা জোরে একটা বাড়ি মারলো মাথার উপরে। বাড়ি বাবার মিধু মেয়েটা তখন দৌড়িয়ে চলে আসছে, ওর পরীক্ষাও পড়তেছিল, তখন মেয়েটা খুব রাগ হয়ে গেল, বললো আব্বু তুমি এক্ষুনি বের হও বাসা থেকে, এক্ষুনি তুমি কেন আমার গায়ে হাত দাও, এইভাবে কেন মারতেছো। পরে আবার বেশ সেই সময় ওর বাবাকে বের করে দিল, বাসা থেকে বের করে দিল সেই সময়, যে না তুমি না আসবা না আসবা না, কিন্তু আমাদের এইভাবে টাকা পয়সার জন্য খোঁজ খবর রাখো না, ও তুমি আম্মুকে কেন মারতেছো, কারণ আমার মেয়েরা তো ছোটবেলা থেকে দেখতেছে আমি কত কষ্ট করতেছি। তারপরে তো সে এরপরে আর আসে না, আর আমি আর ফোন দিলেও ফোন ধরে না, উল্টাপাল্টা বলে। মেয়েরা ফোন দিলে অবশ্য ওরা তিনবার চারবার ফোন দিলে ফোনটা ধরতো, ওদের যদি কিছু লাগতো বলতো যে আব্বু আমার এই টাকাটা লাগবে, তখন হয়তো মাঝে মাঝে দিত, মাঝে মাঝে মেয়েকেও মিথু মেয়েকেও বকাঝকা করতো, কারণ ওই এগুলি করতো, ছোট মেয়ে এসবের ভিতরে ছিল না, ছোট। পরে যখন ওর আব্বাই চলে গেল, এরপরে আমি এত ভেঙে পড়ছি, এত মানে সারাদিন আমি কোনোভাবেই মানে চোখ দিয়ে অনবরত পানি পড়তে,
কত সালের ঘটনা এটা আমার বাবা চলে গেল,
15-তে। পরে তিন মেয়ে মিলে আমাকে বললো কি জাম্মু তুমি এক কাজ করো, আমাকে একটা ফোন কিনে দিলো, আবার আগে নর্মাল ফোন ছিল, ওরাই ফোনটা কিনে দিলো, বললো আম্মু তুমি ফোন কেনো এবং একটা ফেসবুক নাও, ফেসবুক চালাও, ওরাই খুলে টুলে দিল যে তোমার ভালো লাগবে, তোমার মনটা মানে এত অস্থির ছিলাম আমি অফিসে, আমার অনবরত চোখ দিয়ে পানি পড়তো, কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু অফিসে এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানতো যে সে আবার বিয়ে করছে, আবার ফেসবুকেও বিয়ে করে ফেসবুকে ছবিও দিয়ে দিল। এখন তার চারটা বউ, তবে এখন বর্তমানে আবার শুনতেছি অন্য জিনিস। এরপরে আমাকে ফেসবুক দিল, ফেসবুক আমি ইউজ করতেছি, এখানে দু একজনের সাথে ফ্রেন্ড হলো, কথা বলি, এইভাবে চলতে থাকলো, আমি একটু একটু করে কিন্তু সামলে নিয়েছি নিজেকে।
আপনার গল্পের যে জায়গাটা সেটা হচ্ছে একটা খণ্ড খণ্ড স্টোরি, পুরো গল্পটা আপনি গুছিয়ে বললে হয়তো 4-5 ঘন্টা সময় লাগতো, আপনি সেটা পারলেন না, আমি বুঝতে পেরেছি। এবং সেই জায়গাটা আমার চাপাচাপি করারও কিছু নাই, কারণ এখানে যারা আসেন তারা আসলে অভিনয় করেন না, তারা মুখস্থ করেন না, তারা নিজেদের গল্প নিজেদের মতো করে বলেন, কেউ কেউ পারেন কেউ কেউ পারেন না, আমরা না পারাগুলোকে অনিয়ে আনি না। আপনার এটা বলবো যে না পারা একটা গল্প, কিন্তু আমি আজকে অনিয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আমার লিসনারদেরকে স্যাম্পল বোঝানোর জন্য, যে কখনো কখনো এরকম অনেক স্টোরি থাকে যেগুলো আমরা অনিয়ে করি না। আজকের স্টোরিটা এটা একটা আপনাদের বলা এই কারণে যে এখানে যারা আসেন প্রত্যেকেই নিজের জীবনের গল্প বলতে আসেন, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘটে যেগুলো আসলে অনেকেই খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, কেউ কেউ আসলে পারেন না। সো তার মানে যারা পারেন না তাদের প্রতি যে আমাদের রেসপেক্টটা নাই তা কিন্তু না, আমরা রেসপেক্ট করতে চাই। এই ভদ্রমহিলার জীবনে যেটা ঘটেছে সেটা অনেক বড় ধরনের ঘটনা, কিন্তু উনি বলতে পারলেন না ঠিক মতো। দেখুন, বিয়ে হওয়ার যে স্টার্টিং ফেজটা সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা বিপজ্জনক ব্যাপার, যদি ওনার কথা আমরা বিশ্বাস করি, ঠিক আছে? যে ওটা আমি আর মেনশনও করতে চাই না, আপনারা যদি একদম প্রথম দিকে শুনে থাকেন যে কী 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 ঘটেছে ওনার জীবনে। এরপরে ওই হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে যে সেকেন্ড যিনি যাকে বিয়ে করলেন সেখানে এসেও এক ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, যেটাই বলি না কেন, এবং সেই ফেজটাও তিনি অতিক্রম করে একটা লাইফ তিনি লিড করতে পারছেন না বিকজ অফ আর্থিক সমস্যার কারণে। তো আমাদের সমাজে মেয়েদের যে স্যাক্রিফাইসগুলো এটা বড় দাগে দেখতে গেলে অনেক ধরনের। আমরা যে অনেক সময় মনে করি যে একটা কর্মজীবী নারী মানেই হচ্ছে হলো সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, সে পয়সা রোজগার করে, বিষয়টা আসলে এরকম না। একটা কর্মজীবী নারী মানেও তার অনেক রকমের সমস্যা থাকতে পারে এবং সেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার ক্ষমতাটাও অনেক সময় নাও থাকতে পারে। তবে বেটার দ্যান যার কাজ নাই, বেটার দ্যান যে কিছু করে না, বেটার দ্যান যার কোনো ক্যারিয়ার নাই। এই ভদ্রমহিলা এসএসসি পাশ করেছেন, ম্যাট্রিক পাশ করেছেন, ওনার সময় ম্যাট্রিক পাশ ছিল, ম্যাট্রিক ছিল বিষয়টাকে। ওনার লেখাপড়াটা যদি ম্যাট্রিক পর্যন্ত না থাকতো, ওনার বাবা যদি সম্মানিত ব্যক্তি না হতেন, ওনার যদি একটা জব না হতো, তাহলে ওনার অবস্থা হয়তো আরও বেশি খারাপ হতো। পরবর্তী গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আমি জন্যই বললাম যে আপনার গল্পটা এত বেশি স্ক্যাটারলি আপনি এনেছেন, আপনি ঠিক মতো বলতে পারেন না।
আমাকে লেখাপড়া করতে দেওয়া হয়নি, খুব লুকিয়ে লুকিয়ে পড়াশোনা।
রাইট, ঠিক আছে, সেটা হয়তো আপনি কষ্ট করেছেন বলে সেটার ফলও আপনি পেয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ঘরের ভেতরে নিজের মায়ের কাছ থেকেই সে অনেক বড় অন্যায়ের শিকার, অনেক বড় অবিচারের শিকার। আপনারা যারা, এই যে মাঝে মাঝে আমি
কিছুদিন আগে যে গল্পটা আমি প্রচার করেছি ইউটিউবে, এই পর্বটা আছে, আমি একটু মেনশন করতে চাই আপনাদেরকে আরেকবার। আপনারা নিশ্চয়ই জানেন সেই গল্পটা প্রচার করার পর আমি নিজেই সন্দেহান হয়েছিলাম বা নিজেই বলেছিলাম যেটা কি আসলে সম্ভব কিনা, রেহনুমার যে গল্পটা, এবং এটা এপিসোড নাম্বার 48 আমাদের ইউটিউবে আছে, ঢাকা এফএম যে ইউটিউব চ্যানেলটি আছে ওখানে গেলে আপনি পাবেন রেহনুমার গল্পে ওনার মার সাথে ওনার যে সম্পর্কের বিষয়টা। এটা শোনার পরে এই ভদ্রমহিলা অনেক বেশি ইন্সপায়ার হয় আজকের এই গল্পটা বলার জন্য। ওনার বয়সের তুলনায় রেহনুমার বয়স অর্ধেকও হবে না, এবং সে রেহনুমা এখন পড়াশোনা করছে, আর উনি 50 বছরের বয়স্ক একজন নারী। ওনার সময়ের যে সামাজিকতা বা পারিবারিক অবস্থান সেটা আরও ভয়াবহ। আমি শুধু একটা কথাই এই জন্যই বলছি যে একটা মেয়েকে আমাদের সমাজে, পরিবারে, সমাজে বা অন্যান্য যে কোনো জায়গাতে অনেক ভয়ঙ্কর রকমের স্যাক্রিফাইস করতে হয়, এবং এই স্যাক্রিফাইস করতে করতে তাদের জীবনটা একসময় এমন একটা জায়গায় এসে থাকে যেটা সত্যিই খুব দুর্বিষহ। আমরা একটা সন্তানকে যদি প্রপারলি বড় করতে না পারি, সেখানে যদি আমাদের নিজেদের ব্যক্তিগত ধ্যান ধারণা চিন্তা চাহিদা সেগুলো যদি বড় হয়ে দাঁড়ায়, তাহলে সেই সন্তানটাকে আমরা পৃথিবীতে নিয়ে আসি কেন? আমরা এই প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। প্রিয় শ্রোতা, আগামী বুধবার থেকে আমাদের এই জীবন গল্প একই সাথে ইউটিউব চ্যানেলে প্রচার হবে রাত 11টায়। আমরা সেরকম চেষ্টাই করছি, যদি টেকনিক্যালি কোনো ডিফিকাল্টিস আমাদের ফেস করতে না হয়, ঠিক রাত 11টায় একই সাথে ইউটিউব চ্যানেলে আপনার এই অনুষ্ঠানটা শুনতে পাবেন, এবং সেটার জন্য আমাদের চ্যানেলকে আপনাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আপনি পাবেন। তো আজকের মতো শেষ করছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBT.com.